This track was downloaded from fusionbd.com.
Dhaka FM. Bhalobashar Bangladesh.
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন, আর আমি তো বরাবরের মতো সবসময় অনেক বেশি ভালো থাকি। আপনাদের ভালোবাসায় এবং আপনাদের অসংখ্য অসংখ্য দোয়ায় সবসময় ভালো থাকি। আর বন্ধু, এই মুহূর্তে কে কেমন আছেন, কি করছেন, চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন। আর আজ কিন্তু বৃহস্পতিবার, 19 ফেব্রুয়ারি 2015, এবং আমি আর জিমা আছি, থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত ভালোবাসার বাংলাদেশ নিয়ে। আর বন্ধুরা, আপনারা জানেন ভালোবাসার বাংলাদেশে কিন্তু সবকিছু অনেক 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 বেশি ভালোবাসা, ভালো লাগা এবং ভালোবাসা নিয়েই তো আমাদের এই ভালোবাসার বাংলাদেশ। আর ভালোবাসার বাংলাদেশের প্রধান, আমি যেটা সবসময় চিন্তা করি, প্রধান মানে কোন একটা জিনিস বানাতে গেলে, কোন একটা কিছু করতে গেলে প্রধান যে জিনিসটি উপাদান বা যাই যেটা মেইন থিম থাকে, তা হচ্ছে আমাদের লিসনার এবং ভালোবাসার অসংখ্য সেই মানুষগুলো। আর সেই মানুষগুলো আপনারা, এবং আমাদের ভালোবাসা বাংলাদেশের সেই মানুষটি হচ্ছে হট সিট, যিনি অলঙ্কৃত করে রাখেন সেই মানুষটি, যার প্রত্যাশা আমরা সারা সপ্তাহ অপেক্ষা করি যে এই সপ্তাহে কে আসবে, কোন আপু আসবে অথবা কোন ভাইয়াটি আসবে, আর আজকে আমরা কার জীবনের গল্প শুনবো, সেই প্রত্যাশা কিন্তু সবসময় আমরা করি। সো বরাবরের মতোই আজকেও বৃহস্পতিবার, আজকেও একজন ভালোবাসার মানুষকে নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গিয়েছি। আর আজকে আমরা যার গল্প শুনবো তার নাম হচ্ছে জারিন, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। সো বন্ধুরা, যারা ফেসবুকে আছেন www.facebook.com/thakafm90.4, তারা অলরেডি দেখে ফেলেছেন যে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু জারিন, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর জারিনের মতো কিন্তু আপনিও আপনার ভালোবাসার গল্পটি আমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারেন, আপনার সেই সুন্দর ভালোবাসার রোমান্টিক গল্পগুলো আমাদেরকে জানাতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাকে SMS করতে হবে। বন্ধু, SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর বন্ধুরা, যারা এই মুহূর্তে আমাদেরকে আপনার মনের যত অজানা কথাগুলো, না বলা কথাগুলো জানাতে চাচ্ছেন, তাদেরকে বলছি এখনই সেলফোনটা হাতে নিন, হাতে নিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর বন্ধুরা, ফেসবুক তো আছি www.facebook.com/thakafm90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। আর জারিনের খুব সুন্দর একটি ফটো আপলোড করা হয়েছে, সেই ছবিতে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন। আর কমেন্টটি কিন্তু অবশ্যই FM গুরু লিখতে একদমই ভুলবেন না, অলরেডি অনেক কমেন্ট এসে গিয়েছে, আমি তো আপনার কমেন্টগুলো অবশ্যই পড়ব। কিন্তু এই মুহূর্তে একটি গানের বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন, ফিরছি গানের বিরতির পর।
আকাশ হলে হব শঙ্খচিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি পাহাড় হলে হব আমি সবুজ, তুমি শাসন করলে হব আমি অবুজ, তুমি অরণ্য হব পাখি, তুমি অশ্রু হয়ে যাব আখি, তুমি বরুণা হলে হব আমি শুনি, তুমি আকাশ হলে হব শঙ্খচিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি খুশি কথা হলে হব কারুহে, তুমি দিবান হলে হয়ে যাব আমি প্রে, তুমি নকশি কথা হলে হব কারুহে, না 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 পেলে হব তারি ব্যথা, তুমি প্রকৃতি হব তারি ছবি, তুমি কবিতা হলে হব তার কবি।
আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনারই সঙ্গে। আর চমৎকার একটি গান শুনছিলাম, এই ফাঁকে অনেক অনেক কমেন্ট এবং অনেক SMS দেখছিলাম। কিছু কমেন্ট দেখে অনেক হাসি পাচ্ছিল, আবার কিছু কমেন্ট দেখে অনেক বেশি মন খারাপ হয়ে গেল। আজকে অনেকেরই মন খারাপ, সারাদিন বৃষ্টি হয়েছে তার জন্য, আর ভালোবাসা মানুষটির সঙ্গে দেখা করতে যেতে পারেননি তাই বলে অনেকেরই মন খারাপ। কোনো কারণ নেই, কালকে শুক্রবার, কালকে দিনটি অবশ্যই অনেক বেশি ভালো কাটবে। সো আজকে খারাপ গিয়েছে কি হয়েছে, কালকে অবশ্যই দিনটি অনেক ভালো কাটবে। অনেক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি পলিকে অনেক ভালোবাসেন কিন্তু সাহস হচ্ছে না পলিকে বলার, তাই তার হয়ে আমি পলিকে বলে দিব। আচ্ছা অনিক, আমি বলে দিলাম যে আপনি পলিকে অনেক ভালোবাসেন, কিন্তু ছেলে মানুষের এত কম সাহস হলে কি হবে, সাহস নিয়ে তো বলতে হবে পলি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আশা করছি সাহস ঠিক কাজে দিবে। আর কাজে দিচ্ছে কিনা বা দিল কিনা অবশ্যই কিন্তু জানাবেন অনিক। শফিকুল ইসলাম সজীব আছেন আমাদের সঙ্গে, আরো আছেন রায়হান রিয়াদ। রায়হান রিয়াদ লিখেছেন তার আজকে মনটা অনেক খারাপ, কারণ তার আব্বু তাকে বকা দিয়েছে, তিনি একটি নিউ হেয়ার কাট দিয়েছেন তাই বলে, তাই তার মনটা আজকে অনেক খারাপ। রায়হান রিয়াদ, আপনার হেয়ার কাটটা তো অনেক সুন্দর হয়েছে, আঙ্কেল কেন বকা দিয়েছে জানি না, মাঝে মধ্যে এমন হয় আব্বা আম্মু পছন্দ মতো না হলে বকা তো দেয়, আর বকা তো আব্বা আম্মুই দিবে, বাইরের কেউ এসে তো আপনাকে আর বকা দিবে না, সো এটা মেনে নিতেই হবে। নেক্সট টাইম আব্বা আম্মুর পছন্দ মতো একটা হেয়ার কাট দিয়ে দেন, তাহলে দেখবেন অনেক বেশি খুশি হয়ে যাবে। মোহাম্মদ মাসুম খান আছেন আমাদের সঙ্গে নরসিংদী থেকে, তিনি লিখেছেন আপু তোমার হাসিটি শুনতে চাচ্ছি, হাসির মতো কোনো কিছু হলে আবার আমি হাসবো, ঠিক আছে। মোহাম্মদ শহীদুল ইসলাম মিরাজ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ভালো লাগে তো অনেক কিছু কিন্তু ভালোবাসার ভালো লাগে এক নয়। জি বন্ধু, আপনি তো জেনেই গিয়েছেন যে ভালোবাসার ভালো লাগা সেটা কখনোই এক হয় না, একটা মানুষকে ভালো লাগতেই পারে কোনো কারণে, আবার একজন মানুষকে অনেক বেশি ভালোবাসা চায়, সো ভালোবাসার ভালো লাগা কখনোই এক হয় না। মোহাম্মদ শহীদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, সোহেল আহমেদ বাবু আছেন, আরো আছেন মহিউদ্দিন মাহি, রিমন আল আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি এভরিডে আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন কিন্তু তার কমেন্ট কেউ পড়ে না, এটা নিয়ে তার অনেক মন খারাপ। আমি কিন্তু আজকে পড়ে দিয়েছি রিমন। আর বন্ধুরা যারা আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয়েছেন বা এখন পর্যন্ত কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakafm90.4 আর ঢাকা এফএম 90.4 এ সেই অফিসিয়াল ফ্যান পেজে গেলেই আপনি দেখতে পারবেন। আজকে আমরা একটি পোস্ট দিয়েছি আর আজকে আমাদের ভালোবাসার সেই মানুষটির নাম হচ্ছে জারিন। চমৎকার নাম এবং তিনি দেখতে অনেক চমৎকার। আশা করছি তার ভালোবাসার গল্পটি অনেক বেশি সুন্দর হবে। গত সপ্তাহে তানজিনা এসেছিল, তানজিনা দেখতে অনেক সুন্দর ছিল এবং তার ভালোবাসার গল্পটিও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আশা করছি সবকিছু মিলিয়ে ভালোই যাবে আজকের রাতটি। রাসেল মাহমুদ নীলা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন রহমাতুল্লাহ মিয়াজি আছেন, তিনি আমাদের নতুন বন্ধু। নতুন বন্ধু, আপনাকে ওয়েলকাম করছি। জিসান চৌধুরী আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মেহেদি হাসান রাসেল, তিনি লিখেছেন তিনি সেতুকে অনেক ভালোবাসেন, জেনে খুবই ভালো লাগলো। সব সময় ভালোবাসার মানুষটিকে অনেক অনেক বেশি ভালোবাসবেন। আর রাসেল, আপনি কিন্তু আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে আমাদের ভালোবাসার বাংলাদেশের হট সিটে এসে পড়তে পারেন, কিন্তু রাসেল আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাকে SMS করতে হবে। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমাদের সঙ্গে আরো আছেন নাজিম সরকার আছেন আমাদের সঙ্গে, তার ভালোবাসার মানুষ, ভালোবাসার কথা শুনে ভালোবাসতে ইচ্ছা করে। কোথায় আছে তার ভালোবাসার মানুষটি? তার ভালোবাসার মানুষটি এখন পর্যন্ত হয়তো তার জীবনে আসেনি। নাজিম একদম মন খারাপ করবে না, যে কোনো সময় অবশ্যই এসে পড়বে। রুবেল রোম্যান্স আছেন আমাদের সঙ্গে, আরো আছেন বেলাল হাওলাদার, মারুফ হোসেন আছেন আমাদের সঙ্গে, মেহেদি হাসান রুমান আছেন, তিনি লিখেছেন আপু আই মিস ইউ, কারণ আমি খুব অসুস্থ ছিলাম, আজকে একটু আজকে থেকে ভালো লাগছে, জেনে খুবই ভালো লাগলো রুমান যে আজকে আপনি সুস্থ হয়েছেন এবং আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। সামির হোসেন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মোহাম্মদ আলী, অচেনা পথের পথিক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি সুবর্ণাকে অনেক ভালোবাসেন এবং তাকে জানিয়ে দিতে, আই লাভ ইউ বাবু। ভালোবাসার মানুষটিকে অনেকে অনেক নামে ডাকে, বাবু নামটা একদমই কমন, বাবু জান পাখি, দিস ইজ রিয়েলি কমন। রবিউল ইসলাম আছেন আমাদের সঙ্গে, মহিনুদ্দিন রাব্বি সহ আরো অনেকেই আছেন, আরো অনেক 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 কমেন্ট পড়ব। আর বন্ধুরা একদমই কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টে কিন্তু অবশ্যই FM গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন। আর যারা 16260 আমাদেরকে SMS করছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন সেই 16260 এই নাম্বারে। আর রাত যেহেতু আস্তে আস্তে গভীর হচ্ছে, এখন যে গানটি প্লে করবো আশা করছি সবার অনেক ভালো লাগবে। সে বন্ধু সঙ্গে থাকুন এবং 16260 এবং ফেসবুকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর আপনার সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো এবং SMS গুলো নিয়ে ফিরছি আমি গানের বিরতির পর।
চিন্তায় পড়ে যাচ্ছি যে আপনার কি করা উচিত। তবে একটা সাজেশন দিতে পারি রায়হান, কোনো প্রকার
ভয় পাওয়া যাবে না, সাহস নিয়ে ভালোবাসার মানুষটির সামনে গিয়ে দাঁড়াবেন, আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। কামবাক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি নিদ্রাকে অনেক অনেক ভালোবাসেন, তাকে বলে দিতে। অবশ্যই আমি জানিয়ে দিলাম কামবাক, আপনার রিয়েল নাম কি জানতে পারলে আরো ভালো লাগতো। আর নিদ্রাকে তো বুঝতে পারলাম অনেক বেশি ভালোবাসেন। নিদ্রা এটা কি ঘুমের সেই নিদ্রা নাকি আপনার ভালোবাসার মানুষটির নাম, অবশ্যই কিন্তু জানাবেন। ইলিয়াস আছেন কিশোরগঞ্জ থেকে, তিনি লিখেছেন সুপার। সুপার কি আমাদের ভালোবাসার বাংলাদেশ নাকি গানছি, অবশ্যই জানাবেন। কিন্তু আনোয়ার জ্যাক তো আছেন বরাবরের মতোই আমাদের সঙ্গে, কিছু লিসনার থাকে যারা সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকে 16260 এবং ফেসবুকে। আনোয়ার জ্যাক, খন্দকার, তানভীর রাজ, ফারহান, এসডি সবার অনেকেই আছেন যারা সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন এবং অনেক বেশি ভালো লাগে তাদেরকে যখন আমি দেখি ফেসবুকে, তারা অনেক 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 কমেন্ট করছেন। এবং অনেকেরই অনেক অভিযোগ যে আমি কমেন্ট পড়ি না, কেন পড়ি না তার কারণটা কিন্তু আমি বলে দিই সবসময়, যে যারা এফএম গুলো লিখে কমেন্ট করে না তাদের কমেন্ট কিন্তু আমি পড়ি না। আরেকটি কথা হচ্ছে প্রোগ্রাম চলাকালীন সময় অনেক কমেন্ট করেন আপনারা, কিন্তু সেই মুহূর্তে আসলে গল্প শুনতে শুনতে আমাদের যে বন্ধু আসে তার সেই ভালোবাসার এত রোম্যান্টিক গল্প শুনতে শুনতে আমি কিভাবে আপনার কমেন্টটি পড়ি বলুন। কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন দেখি আপনারা প্রতিটি মুহূর্তে আমাদের সেই রেসপন্স, আমাদেরকে সেই রেসপন্সটা আপনারা জানাচ্ছেন যে এই মুহূর্তে আপনার কেমন ফিল হচ্ছে, কেমন ফিল করছেন আপনি এবং আমাদের সেই ভালোবাসার মানুষটির জন্য কি করা উচিত, সবকিছু মিলিয়ে কিন্তু আপনারা আমাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে কানেক্টেড থাকেন, এটা অনেক বেশি আমার জন্য ভালো লাগে। এবং আরেকটি গোপন কথা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে আপনারা এত কমেন্ট করেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই কমেন্টগুলো কিন্তু আমাদের এফএম গুরু পড়ে যখন সুযোগ পান তিনি, তিনি এক নজর হলেও একটু দেখে নেন যে কে কে কমেন্ট করছে, এই কথাটি কিন্তু আমি জানিয়ে দিলাম। সো আশা করছি আজকে সবাই অনেক বেশি বেশি করে কমেন্ট করবেন। সিফাত খান আছেন আমাদের সঙ্গে সৌদি আরব থেকে, আরো আছেন আমাদের সঙ্গে আরএক্স আলামিন আছেন, তিনি থাকবেন আমাদের সঙ্গে জেনে অনেক ভালো লাগলো। মোহাম্মদ সফিউল ইসলাম সফি আছেন, তিনি লিখেছেন তিনি একজনকে ভালোবাসেন কিন্তু তার বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছে, এখন তিনি কি করবেন। বিয়ে তো ঠিক করেই ফেলেছে, এখন আর কি করার বন্ধু বলুন। কোনো সমস্যা নেই, হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে ভালোবাসা মানুষটিকে ভুলে যাওয়ার জন্য, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এটা মেনে নিতে হবে। আমাদের সঙ্গে আরো আছেন বরকত হোসেন আছেন, তিনি ওয়ালটন থেকে আছেন আমাদের সঙ্গে, আরো আছেন কামরুল হাসান মামুন, পেইনফুল আশিক আছেন আমাদের সঙ্গে, নীলপুরি আছেন, মোহাম্মদ গোলাপ হোসেন, এফ কে টুটুল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে টুনটুনি টুনটুনি পাখি আছেন, মোহাম্মদ মামুন হোসেন আছেন, মাহিন রাজ আছেন আমাদের সঙ্গে, তিনি জানতে চেয়েছেন গুরু কখন আসবে আর আজকের গল্পটি কেমন হবে একটু ধারণা দাও। আমি ধারণা দিব না, একদমই ধারণা দিচ্ছি না, এটা সব বরাবরের মতো একটা সারপ্রাইজ থাকুক, যে আজকের গল্পটি কেমন হবে আপনারা যখন পুরোটুকু শুনবেন তখনই বুঝতে পারবেন। আর আশা করছি আজকের গল্পটি অনেক ভালো হবে, আর গুরু তো অবশ্যই আসবে, আমাদের সবার পছন্দের এফএম গুরু আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, শ্রোতা অপেক্ষা তো করতেই হবে। নজরুল হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি দুবাই থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, তিনি লিখেছেন তার কমেন্ট কেন আমি পড়ছি না, বন্ধুদেরকে বলছি যারা 16260 তে আছেন এসএমএস করার জন্য আপনার ফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এবং বন্ধু ফেসবুক তো আছে, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakafm90.4 এ আপনি অবশ্যই ভিজিট করবেন, আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। অনেকেই কমেন্ট করছেন, সবার কমেন্টই আমি দেখছি এবং আমি পড়ারও চেষ্টা করছি, আর যাদের কমেন্ট পড়তে পারছি না বা এখনো পড়া হয়নি আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি চেষ্টা করি সবসময় আপনাদের সেই সুন্দর কমেন্টগুলো পড়ার। 16260 তে দেখতে পাচ্ছি কানিয়াস ফাতেমা আছেন আমাদের সঙ্গে, সিনথিয়া আছেন ড্যামরা থেকে, আরো আছেন আমাদের সঙ্গে আলমগীর হোসেন সাভার থেকে, তিনি রত্নাকে অনেক ভালোবাসেন আর তারা দুজনেই জব করে, জেনে অনেক ভালো লাগলো। আর আপনারা কিন্তু চাইলেই আমাদের ভালোবাসার বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প বলতে পারেন বন্ধু, তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, সবসময় আমি যেটা বলি হলো আপনাকে এসএমএস করতে হবে বন্ধু, এসএমএস করার জন্য আপনি সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমাদের সঙ্গে আরো আছেন জুয়েল গাজীপুর থেকে, রোকন আছেন শরীয়তপুর থেকে, আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে। সবার কমেন্ট এবং SMS পড়বো। এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানের বিরতিতে, যেহেতু আজকে সারাদিন বৃষ্টি ছিল আর বৃষ্টি নিয়ে গান শুনতে অবশ্যই সবার অনেক ইচ্ছা করছে, অনেকেই আমাকে SMS করেছেন। সো আশা করছি গানটি তাদের অবশ্যই ভালো লাগবে। সঙ্গে থাকুন ফিরছি গানের বিরতির পর। আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনার সঙ্গে। আর বৃষ্টি ঝরে তো গেল, আজকে সারাদিন ছিল বৃষ্টি, আশা করছি সবার অনেক সেই সময়গুলো ভালো কেটেছে। আর বন্ধুরা, এই মুহূর্তে চাইলে কিন্তু আমাকে আপনি SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM ইউরো স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুক তো আছে, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, which is www.facebook.com/thakafm90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন। আর যারা ভিজিট করেছেন তারা জানেন যে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু জারিন, আজকে আমরা শুনব তার জীবনের গল্প। আশা করছি জারিনের গল্পটি অনেক চমৎকার হবে, জারিন দেখতেও কিন্তু অনেক চমৎকার। অলরেডি যারা দেখেছেন তারা জানেন, আর যারা এখনো দেখেনি তাদেরকে বলছি অবশ্যই কিন্তু ফেসবুকে এখনই দেখতে পারেন। আর এখন আমার যা মনে হয় যে ফেসবুক ছাড়া এমন কেউ নেই যে যার ফেসবুক অ্যাকাউন্ট নেই অথবা তিনি ফেসবুকে কানেক্টেড থাকেন না, আমার তো তাই মনে হয়। আশা করছি সে ধারণা হচ্ছে ভুল নয়। আর দেখতে পাচ্ছি অনেকেই আছেন ফেসবুকে। আব্দুল মান্নান আছেন, তিনি লিখেছেন কেন আমি তার কমেন্ট পড়ি না, এইরকম অভিযোগ অভিযোগের SMS এবং কমেন্ট এত এত, আমি যে কোন দিকে যাই মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই। আচ্ছা, আমি চেষ্টা করি সবসময় বন্ধু আপনাদের সেই কমেন্ট এবং SMS গুলো পড়ার। আর যারা ফেসবুকে কমেন্ট করছেন তাদেরকে বলছি বন্ধু অবশ্যই কিন্তু FM গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন, যারা FM গুরু লিখে কমেন্ট করছেন না তাদের কিন্তু কমেন্ট আমি পড়বো না, সো এই কথাটি কিন্তু মনে রাখতে হবে। সাইজুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, সৈয়দ ইসলাম সোহাগ আছেন আমাদের সঙ্গে শরীয়তপুর থেকে, জাহিদুল ইসলাম সাইম আছেন, তিনি লিখেছেন সংটা অসাম, আসলে অনেক চমৎকার গান। আল মামুন ভুইয়া আছেন আমাদের সঙ্গে, তিনি তার পাঁচটি বন্ধু একসঙ্গে শুনছেন গোপালদি থেকে। আরও আছেন আমাদের সঙ্গে লাইকার বয় নাইম, তারও SMS এবং কমেন্ট কেন আমি পড়ি না, সবার এত অভিযোগ আমাকে নিয়ে। বুজ বালক আছেন আমাদের সঙ্গে, গত সপ্তাহে আমি বলেছিলাম যে সবাই এত অবুজ কেন হয়ে যাচ্ছে, সবার আইডিতে আমি দেখি অবুজ বালক বা অবুজ মেয়ে এই সে আরো অনেক কিছু, তাই তিনি তার নাম দিয়ে দিয়েছেন বুজ বালক। যাক, অবশেষে জানতে পারলাম যে অনেকেরই প্রতিশ্রুতি হচ্ছে এবং বুঝতে পারছেন আস্তে আস্তে। ফরহাদ মোল্লা আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, তিনি একজনকে খুব ভালোবাসে কিন্তু তার সে মানুষটি তার সঙ্গে কথা বলে না, খুবই কষ্টের কথা ফরহাদ মোল্লা, আমার তো খুবই কষ্ট লাগছে। আর যদি তিনি এই মুহূর্তে আমাকে শুনে থাকেন, রিকোয়েস্ট করছি অবশ্যই আপনি কিন্তু ফরহাদের সঙ্গে কথা বলবেন। আর ফরহাদ দেখতেও অনেক চমৎকার, আশা করছি কথা বলে ভালো লাগবে আপনার ভালোবাসার মানুষটি। মাহাদি হাসান আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে প্রথম কানেক্টেড হলেন, প্রথম আমাদেরকে কমেন্ট করলেন, আর আশা করছেন তিনি যে আমি তার কমেন্টই পড়বো। আমি কিন্তু আপনার কমেন্টই পড়ে দিয়েছি মাহাদি হাসান, কারণ আপনি খুব সুন্দর করে FM গুরু লিখেছেন এবং আমি সবসময় বলি যারা FM গুরু লিখে কমেন্ট করেন তাদের কমেন্টগুলো কিন্তু আমি অবশ্যই পড়ার চেষ্টা করি। মিলন রানা আছেন আমাদের সঙ্গে, আরও আছেন কাইয়ুম, এক এইচকে পারভেজ হোসেন আছেন নারায়ণগঞ্জ থেকে, আর আছেন আমাদের সঙ্গে শাকিল আহমেদ, ওবায়দুর রহমান আছেন আমাদের সঙ্গে, খন্দকার তানভীর রাজ, তিনি লিখেছেন নীলপরীকে বলে দিতে তিনি তাকে খুব মিস করছেন। রাজ, আমি নীলপরীকে জানিয়ে দিলাম, যদি নীলপরী এই মুহূর্তে আমাদেরকে শুনে থাকেন আশা করছি তিনি আপনার সেই মিস করার মুহূর্তগুলোর কথা বুঝতে পারছেন। মোহাম্মদ সোহান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন রোকিয়া আখি, তিনি রিয়াদকে বলতে পারছেন না যে রিয়াদকে তিনি পছন্দ করেন, এখন কি করবেন। বরাবরের মতো আমি আপনাদেরকে যা সাজেশন দিয়ে থাকি সাহস করে বলে ফেলুন, কিছু তো একটা হবে। অন্তর হোসেন সোহান আছেন আমাদের সঙ্গে, তিনি কাজে ফাঁকি দিয়ে আমাদেরকে শুনছেন, আর জলদি শুরু করেন না কেন, অবশ্যই শুরু করবো, আমি তো অলরেডি শুরু করে দিয়েছি প্রোগ্রাম, কিন্তু আমাদের FM গুরু এবং আমাদের সেই অতিথি বন্ধুটি এখনো আসেননি, তার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে বন্ধু। নুসরাত জাহান নিখাত আছেন আমাদের সঙ্গে, আরও আছেন তোকেরুল ইসলাম, কামরুল হাসান, ভি চেতপু, পারভেজ হাসান খুশি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন জুয়েল মাহবুব, এম কে করিম, পেইনফুল তিতাস, মন মাঝি, জহির রায়হান সহ অনেকেই আছেন, সবার কমেন্ট এবং SMS আমি পড়বো। আর এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, গানে বিরতির পর আমি ফিরছি, কিন্তু অবশ্যই আপনি আপনার কমেন্ট এবং SMS করতে একদমই ভুলবেন, অনেক বেশি বেশি করে কমেন্ট করুন, তাহলে কিন্তু আমি আপনার কমেন্টটি ছটপট পড়ে দিতে পারবো। বন্ধু সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণ পরে।
I
ঢাকা এফএম।
করিব হে আমি প্রাণপণ,
কারো পানে চাহিব নয়া করিব হে আমি প্রাণপ ওহে তুমি যদি বলো এখনি করিব তুমি যদি বলো এখনি করিব বিষয় বাসনা বিসর্জন দিব সে চরণে বিষয় দিব আকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘাশে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না.
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ বন্ধু আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে ভালোবাসার বাংলাদেশ আর ইমা আছে আপনারই সঙ্গে এবং অনেক চমৎকার দুটি গান শুনলাম পরপর আশা করছি সবার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে এবং আমার পাশে যিনি বসে আছেন কিছুক্ষণ আগে তিনি ছিলেন না গানটা শুনে হয়তো ভালোবাসার টানে এসে পড়েছেন আমাদের বারুই ভাই তার তো খুবই ভালো লেগেছে যদিও এখন পর্যন্ত আমি থ্যাঙ্কসটি পাইনি আশা করছি পেয়ে যাব আর আরেকজন এসেছিলেন আমাদের হিরো কোয়াজেদ ভাই তাকে সবসময় আমি থ্যাঙ্কস এবং আমাদের সুশান্ত দাদাকে আর আমাদের প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক গুলো যেটি বাজে এবং অনেকেই চান যে সেই লিঙ্কগুলো পেতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু তাদেরই করা তাদের দুজনকে সবসময় অনেক 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 বেশি থ্যাঙ্কস আর বন্ধুরা আপনারা জানেন আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশি অতিথি বন্ধু জারিন আজকে আমরা শুনব তার জীবনের গল্প আর আশা করছি জারিনের গল্পটি অনেক অনেক চমৎকার হবে জারিন সবসময় আমরা শুনি নাম কিন্তু জারিন নামটি আনকমন এবং তিনি দেখতেও কিন্তু অনেক সুন্দর আশা করছি তার গল্পটি অনেক 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 সুন্দর হবে এবং খুব বেশি ভালোবাসাময় ভালোবাসা দিয়ে পরিপূর্ণ একটি ভালোবাসার গল্প আমরা শুনবো সবসময় তো অনেক বেশি দুঃখ থাকে অনেক বেশি কষ্ট থাকে দুঃখ কষ্ট সবসময় ভালো লাগে না মাঝে মধ্যে একটু সুখের ছোঁয়া তো পেতে ইচ্ছে করে সবারই আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আছেন আমাদের সঙ্গে আজিব ছেলে হাসান আছেন নারায়ণগঞ্জ সানারপাড়া থেকে আর আছেন মোহাম্মদ শাহালম বাবু আছেন তিনি লিখেছেন জারিন দেখতে সত্যি সুন্দর আশা করছি তার ভালোবাসার গল্পটি সুন্দর হবে মোহাম্মদ আব্দুল খালিক আছেন আমাদের সঙ্গে এমডি ফরহাদ মশিউর রহমান আছেন মোহাম্মদ হোসেন ফারজানা ইভা জুবাইর হোসেন মোহাম্মদ হাসান মনির নাইম ইসলাম আবু সাদিক জুবাইর প্রধান আছেন আমাদের সঙ্গে তিনি সবসময় আমাদেরকে শোনেন কিন্তু আমাদেরকে ফার্স্ট তিনি কমেন্ট করলেন আর আছেন আমাদের সঙ্গে ফোরকান আহমেদ সিফাত সাহাম শাহালম হোসেন ইমরান আরো দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন কামরুল ইসলাম আছেন তিনি জানতে চেয়েছেন আমি এখন কেমন আছি আমি তো সবসময় ভালো থাকি মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যাই শরীর একটু খারাপ হয় কিন্তু আদারওয়াইজ সবসময় ভালো থাকার চেষ্টা করি রনি শাহিন আছেন আমাদের সঙ্গে তিনি জানিয়েছেন নাইস সং আসলে এই গান দুটি কিন্তু অনেক চমৎকার ছিল আলমগীর হোসেন বাবু আছেন আমাদের সঙ্গে তিনি গুরুকে এবং তার বউটিকে মিস করছেন তার বউ বরিশালে আর তিনি ঢাকায় ওহো আর বাবু আপনার ওয়াইফ যদি আমাদেরকে শুনে থাকে তাহলে আমি জানিয়ে দিচ্ছি যে আপনি তাকে অনেক 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 মিস করছেন আর এত দূরের ডিস্টেন্স আসলে মিস করারই কথা আমানুল্লাহ আমান আছেন আমাদের সঙ্গে আরো আছেন পেইনফুল আশিক তিনি ঝর্ণাকে ভালোবাসি জানিয়ে দিতে বলেছেন ঝর্ণাকে আমি জানিয়ে দিলাম পেইনফুল আশিক আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আপনার নাম পেইনফুল কেন হলো আশিক ভালোবাসেন আপনি একজনকে আশা করছি সুন্দর একটি নামই তো হবে আপনার আইডিটার খান সাইফুল আছেন আমাদের সঙ্গে তার ভালোবাসার মানুষটির নাম কানিস ফাতেমা রোজ আর আছেন আমাদের সঙ্গে রাসেল আহমেদ, তিনি লিখেছেন তিনি মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন এবং জেরিনকে দেখতে আসলে অনেক চমৎকার লাগছে। এস কে পারভেজ হোসেন আছেন আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে, তিনি এবং তার তিন বন্ধু আমাদেরকে শুনছেন। শফিকুল বাদল পারভেজ, জেনে অনেক ভালো লাগলো যে তিন বন্ধু একজন একসঙ্গে আমাদেরকে শুনছেন। আরেকজন আছেন আমাদের সবসময় আমাদের সঙ্গে সবসময় কানেক্টেড থাকেন, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, খালেদ হোসেন হৃদয় যতদূর মনে পড়ছে। তারা অনেকজন মিলে একসঙ্গে আমাদেরকে শোনেন ময়মনসিং থেকে। আশা করছি হৃদয় আপনি আমাদেরকে আবারও কমেন্ট করবেন এবং আপনার সেই সুন্দর কমেন্ট আবারও আমি পেয়ে যাব। ফরহানুর আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে অদৃশ্য বালক, আমি কালকে তার এক্সাম দোয়া করতে বলেছেন। অবশ্যই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং কালকে পরীক্ষা, আজকে আমাদের সঙ্গে কানেক্টেড না থাকলেও হবে বন্ধু, আগে পরীক্ষা তারপরে কিন্তু আমরা, আপনি কিন্তু পরেও এটি ডাউনলোড দিয়ে শুনতে পারেন যখন এটি ওয়েবসাইটে আবার দেওয়া হবে। সো বন্ধু, আশা করছি পরীক্ষা অনেক ভালো হবে এবং এখনই পড়াশোনা করতে আবার আপনি বসে পড়বেন। আরিফিন সবুজ আছেন আমাদের সঙ্গে দোহার থেকে, তিনি আমাদেরকে শুনছেন এবং তিনি খুব কষ্টে আছেন কারণ তার ভালোবাসা মানুষটি তাকে ছেড়ে চলে গিয়েছে। ভালোবাসাটি আসলে এমন, কখনো অনেক বেশি শুভ, কখনো অনেক বেশি কষ্টের, অনেক বেশি বেদনাদায়ক। এসব নিয়েই তো ভালোবাসা, এসব নিয়েই আমাদের জীবন, আর এটাই কিন্তু আমাদেরকে মানতে হবে বন্ধু। আমাদের সঙ্গে আরো আছেন মোহাম্মদ বাহাদুর আছেন, সুজন ইসলাম আছেন, মেহেদী হাসান সাইফুল আছেন, রিল লোনা আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন, গুরুর কোন প্রোগ্রাম মিস করলে নিজেকে খুব বেশি অপরাধী মনে হয়, এসএমএস করি না কারণ এসএমএস না পড়লে আমার কিছুটা কষ্ট হয়, আমি চাই না গুরুর অজান্তে কষ্ট পাই। ওহো লুনা, অনেক বেশি ভালো লাগলো আপনার এই সুন্দর কমেন্টের জন্য, আর আশা করছি আমি সবসময় আপনার কমেন্ট দেখতে পড়ার চেষ্টা করব। আর যেহেতু আপনি কিছুটা কষ্ট পান, আশা করছি আমি আপনাকে কষ্ট দিব না, আর সবসময় কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। আর আছেন আমাদের সঙ্গে রুমেল মাসুদ আছেন, আরও আছেন বরকত হোসেন, তিনি লিখেছেন আই ওয়ান্ট টু মিট ইউ বাট হাউ, তিনি একজনের সঙ্গে মিট করতে চাচ্ছেন, কার সঙ্গে কিন্তু তার জানাননি। আমাদের সঙ্গে আরো আছেন সাকিব রাজ আছেন আমাদের সঙ্গে, সবারই অনেক অভিযোগ কেন আমি কমেন্ট পড়ি না, আমি কিন্তু কমেন্ট পড়ার চেষ্টা করি, আর না পড়লে কিছু মনে করবেন না, মাফ করে দিবেন। ইমরান হাসান আছেন আমাদের সঙ্গে, রজনীগন্ধা নয় তো জুই চামিনি বেলি, আজ তোমায় দিব গোলাপ ফুলের কলি, মা ওয়াও অনেক সুন্দর গোলাপ ফুলের কলি, আর যেহেতু বৃষ্টির দিন অনেক বেশি ভালো লাগলো ইমরান হাসান। পি এস রনি পনি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এইচ এম তৌকির, আদনান হাবিব আছেন আমাদের সঙ্গে, অরণ্য হীরা আছেন, আরো ব্যাকগ্রাউন্ডে গানটি বেজে গেল চুপি 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 চুপি, তো আমি আপনার অনেক এসএমএস এবং কমেন্ট পড়ে দিয়েছি, আরো অনেক বেশি অনেক কমেন্ট পড়ব, কিন্তু গানটি চলুন শুনেই আসি, আর গানের বিরতির পর ফিরছি, সবন্ধু সঙ্গে থাকুন, কোথাও যাবেন না।
বেশে ছাপানো গোপনে গোপনে বলো না আমি যে চুপি চুপি
জীবনের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি করতে পারেন। তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাকে SMS করতে হবে বন্ধু। SMS করার জন্য আপনার সেলফোন SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর অনেকেই আছেন যারা ফেসবুক আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন বা এখন পর্যন্ত কানেক্টেড হননি, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুক আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুক আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে হুইচ ইজ www.facebook.com/thakafm90.4। আর ফিরছি একটি গানের বিরতির পর, সঙ্গে থাকুন।
কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়।
তর তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল উড়তে বসে তুই তাকালে মনেরই সহ একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রমবাহানায় যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই
তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি ভালো লাগার সুর বাজবে তোমার মনে আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ আমাদের ভালোবাসার বাংলাদেশ সত্যিকার অর্থে ভালোবাসার বাংলাদেশ উপহার দিয়েছে ফতুল্লাতে যে দগদগে ঘায়ের সৃষ্টি করেছিল আফগানিস্তান সেই ফতুল্লা থেকে ক্যানবারাতে ক্যানবেরাকে দেখে কিন্তু ক্যানবাদেশের মতোই মনে হয়েছে ইনফ্যাক্ট বাংলাদেশের মতোই মনে হয়েছে বিভিন্ন জায়গা থেকে স্পেশালি সিডনি থেকে প্রচুর প্রচুর পরিমাণে বাংলাদেশি তারা গিয়ে পৌঁছেছিলেন ক্যানবেরাতে বাংলাদেশের টাইগারদেরকে সমর্থন জানানোর জন্য এন্ড হোয়াট এ কামব্যাক প্রত্যেকটা সেক্টরে বোলিং ব্যাটিং ফিল্ডিং সমস্ত সেক্টরে বাংলাদেশ ক্লিয়ারলি হ্যাড কাজ থেকে সেই জিনিসটা বুঝিয়ে দিয়েছে এবং সবচেয়ে ভালো যে লাগার বিষয়টি ছিল সেটি হচ্ছে তাদের অ্যাটিটিউড তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলেই দিচ্ছিল যে তারা হারতে আসেনি জিতবার জন্য এই খেলা আমরা গর্বিত এই কারণে যে ভালোবাসার বাংলাদেশ স্পেশালি ঢাকা এফ এম বিভিন্নভাবে কৃতজ্ঞ বাংলাদেশি ক্রিকেট টিমের সাথে কারণ তাদের বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের প্রত্যেকটি ভালো কাজের সাথে থেকেছে মাশরাফি সাকিব আল হাসান রিয়াদ আলামিন সাইফুল নাসির তামিম সবাই বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে যখনই তাদেরকে বলেছি তারা ছুটে এসেছে আমাদের সাথে যোগ্য সহচর হিসেবে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে ভালোবাসার বাংলাদেশের উদ্যোগে তৈরি করা যে কোনো সাকসেস স্টোরির পাশে তারা থেকেছে এবং আমরাও উন্মাদ হয়ে আছি তাদের আরও কিছু সাফল্য কথা সামনে থেকে দেখবার জন্য এবং তাদের জন্য অনেক অনেক দোয়া করছি সবাই মিলে ভালোবাসার বাংলাদেশের লিসনার্স কমিউনিটি সবাইকে আরেকবার অফিসিয়ালি স্বাগত জানাচ্ছি সরি ফর বিং লেট বাট দেরি যেহেতু হয়ে গেছে যে আজকের অনুষ্ঠানের মধ্যমণি যাকে সাথে নিয়ে শুরু করতে যাব আমরা ভালোবাসার বাংলাদেশের আজকের এই পথচলা সে মানুষটি উপস্থিত এবং তিনি যথারীতি আমাদের হট সিট অলঙ্কৃত করেছেন আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাই ভালোবাসার বাংলাদেশে স্বাগত জানাচ্ছি
ধন্যবাদ লাভ করো আপনাকে
আর অনুভূতি কেমন ফাইনালি
আই এম সো এক্সাইটেড আপনাকে দেখে আরো বেশি আমি এক্সাইটেড আসলে একটু নার্ভাস লাগছে খুব বেশি নার্ভাস লাগছে না
আমাকে দেখলে তো মানুষ ডাউন হয়ে যায় কারণ আমার জায়গাতে মানুষ চিন্তা করে যে কোনো মোটাসোটা কোনো বয়স্ক টাইপ কাউকে দেখবে যখন মনে করা হয় না এখনো ভালোবাসার বাংলাদেশের গুরু হওয়ার মতো ভারী কি তার অবয়বে বা তার লুকে তৈরি হয়নি তখন একটু ডাউন ফিল করে আর কি যাই হোক আজকের মানুষটিকে সাথে নিয়ে আমরা তার জীবনের সমস্ত অলিগলিপতে আমরা একসাথে ভ্রমণ করব তারপর জানবার চেষ্টা করব যে মানুষটি এখন কেমন আছে এবং পেছনে কি জীবন ফেলে এসেছে এবং ভবিষ্যতে তার জন্য কি ধরনের জীবনে ওয়েট করছে সেসব বিষয় নিয়ে তার সাথে আমরা কথা বলবো তার আগে ছোট্ট করে তার পরিচয়টা একটু জেনে নি
আচ্ছা হ্যালো লিসনার্স আমি জাইন আঞ্জুম, আমি বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে এলএলবি তে অনার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি। আমরা এক ভাই এক বোন। আমার ভাই সাজিদ রহমান জাহিন, ও বর্তমানে ক্লাস সেভেনে বনানী বিদ্যানিকেতন স্কুলে অধ্যয়নরত আছে। আর আমার আব্বু বর্তমানে ইংল্যান্ডে প্রায় 12 বছর ধরে আছেন। এই তো আমরা এক ভাই এক বোন মিলে আমরা খুব হ্যাপি ফ্যামিলি।
নিকনেম কি নামে ডাকবো তাহলে?
নিকনেম জারিন।
জারিন, সো জারিনকে নিয়ে আমরা শুনি তার জীবনের কথা। জারিন জারিনের মত করে উপস্থাপন করুক, একেবারে এই ছোটবেলা থেকে শুরু হোক তার জীবন চলা।
ধন্যবাদ লাভ গুরু আপনাকে।
আমাকে গুরু বললেই হবে, ইনফ্যাক্ট কোন এক সময় কোন একটা চ্যানেলে আমাকে লাভ গুরু বলে সম্বোধন করত। ভালোবাসার টানে মানুষ ওই ডাক থেকে হয়তো বের হতে পারেনি। ইউ ক্যান টেল মি গুরু, হেতেশ্যাম, এফ এম গুরু, হোয়াট এভার ইউ ওয়ান্ট, অথবা গুরু বলে সম্বোধন করলেও চলবে।
ওকে, এফ এম গুরু। খুব ছোটবেলা থেকেই তাহলে আমি শুরু করি। আমার ছোটবেলা, আমি যখন ক্লাস 3 বছর থেকেই আমার ঢাকা আসা, 3 বছর বয়স, আমার যখন 3 বছর বয়স তখনই আমি ঢাকাতে চলে আসি। তো 3 বছর আগে, 3 বছর বয়সের আগে আমার জন্ম হয় সিলেটে। তো আমার আম্মু চাইতেন যে আমি ভালো একটা পরিবেশে বড় হই, আমার লেখাপড়া, আমার লাইফ স্টাইলটা যেন ভালো হয়, আর সে কারণেই 3 বছর বয়স থেকেই ঢাকাতে আসা। তো আমার আব্বু ইংল্যান্ডে যাওয়ার আগে আমার আম্মু সিলেটেই থাকতেন। তো এরপর আমার আব্বু যখন ইংল্যান্ডে চলে যায় তখন আমি ক্লাস 4 পড়ি। এরপরে আমার আম্মু তার আমার ছোট ভাইটাকে নিয়ে চলে আসে ঢাকাতে। ঢাকাতেই আমরা থাকি, আমার নানির বাসায় থাকা কন্টিনিউ করি। আমার একদম ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আমি যে স্কুলটাতে পড়ি সেটা হচ্ছে একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়, সেটা রামপুরাতে, পূর্ব উলন। ওখানে এটা যেহেতু গার্লস স্কুল ছিল এবং এজন্য কোনো হেজিটেশন থাকতো না, মানে ইচ্ছা মতো মানে ফ্রেন্ডদের সাথে মাস্তি, মানে খুব ভালো লাগতো, সময়টা খুব ভালো কাটছিল। তো আর স্টুডেন্ট হিসেবে যদি বলতে চাই কেমন স্টুডেন্ট আমি, তো নট সো ব্যাড, নট সো গুড, মানে বলবো না যে আমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওরকম বলবো না, কারণ আমি পড়ুয়া না, এত বেশি আমি পড়ুয়া না। আবার বলবো না যে খুব পচা স্টুডেন্ট, ওটাও না, কারণ সবসময় আমি সেকেন্ড পজিশনটা অ্যাটলিস্ট ধরে রাখতাম। তো এভাবেই যাচ্ছে। পরবর্তীতে আমি যখন ক্লাস 6 পড়ি তখন আমার আম্মু, আমার আম্মুর মধ্যে একটা জিনিস ছিল যে সবসময় সে আমার পড়ালেখা টেক কেয়ার করত, একদমই একদম ধরে ধরে একদম মারত রীতিমতো, যে অঙ্ক এটা হইতেছে না, ইংরেজিতে এই বানানটা ভুল হচ্ছে কেন, এটা সেটা, মানে সবসময়ের জন্য সে টেক কেয়ার করতো পড়াশোনা। তো এই কারণে সে দেখলো যে আমার পড়াশোনা ওই স্কুলটা যেন আমার সাথে যাচ্ছে না। আম্মুর মনে হলো কেন জানি যে স্কুলটা আমার সাথে যাচ্ছে না, মানে ভালো লাগতেছে না তার পড়ালেখার স্টাইলটা, সে স্কুলটা এখন চেঞ্জ করবে। আমার খুব মন খারাপ যে ফ্রেন্ডদের ছেড়ে আমি অন্য একটা স্কুলে যাব, অন্য একটা পরিবেশে কিভাবে খাপ খাওয়াবো। তো যাই হোক, আর আম্মুকে আমি খুব বেশি লাভ করি। আমার আম্মু এখন শুনছে, কারণ ঢাকা এফ এম এর এই যে মানে বৃহস্পতিবার 11:30 থেকে যেটা মানে অনুষ্ঠানটা শুরু হয় এফ এম গুরুর সাথে, এই অনুষ্ঠানটা যেমন আমার খুব মানে ফেভারিট, তেমনি আম্মুরও, মানে আমরা দুই মা মেয়ে মিলে অনুষ্ঠানটা খুব উপভোগ করি।
জি, আমি অনেক স্বাগত জানাচ্ছি। ইনফ্যাক্ট আমরাও স্পেশালি গত বেশ কয়েকদিন আমরা মেলাতে ছিলাম, প্রায় এক মাসের মতো, সেখান থেকে ফিডব্যাক যে সবাই এসেছেন নাকি, এবং প্রায় নাকি খোঁজ করতেন, সেখানে আসলে নির্দিষ্ট ক্লাস্টার বা নির্দিষ্ট এজ গ্রুপে কেউ ছিল না, সবাই ভালোবাসা বাংলাদেশ শোনেন, এরকমই ফিডব্যাক আর কি। তো সব মিলিয়ে সত্যি এটা ভালো লাগার, ভালোবাসা বাংলাদেশের জন্য, যে আমাদের কোন স্পেশাল কোন ক্যাটাগরি লিসনার্স নাই, বরং সমস্ত এজ গ্রুপের লিসনার আমাদের প্রোগ্রামটি শোনেন। তোমার আম্মুকে অনেক অনেক আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
আমার আম্মু এমনিতে একটু অসুস্থ, আম্মুর আম্মুর ব্যাক পেইন আছে। তো আম্মু, তোমাকে উদ্দেশ্য করে বলছি যে আমি একদম শিওর যে তুমি শুনছো। তো সবসময় নিজের শরীরের প্রতি টেক কেয়ার করবা, আমি তো আছি, থাকবো সবসময় তোমার পাশে। তো যেটা বলছিলাম
স্কুল চেঞ্জ করার যে ব্যাপারটা,
চেঞ্জ করার যে ব্যাপারটা, এখন আমার আম্মু ডিসিশন নিল যে একটা মানে সেমি ইংলিশ মিডিয়াম এমন একটা স্কুলে আমাকে দেবে যে ইংলিশের প্রতি একটা খুব বেশি ইংলিশে ভালো হওয়াই যায়। তো ওইখানে বনশ্রীতে একটা স্কুল ছিল, কেপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এখন মনে হয় হয়ে গেছে। তো ওখানে আমি ক্লাস সেভেনে আমি ভর্তি হই। স্কুলটাও মানে ভালো, প্রথমে ভর্তি হয়ে আমার ভালো লাগতেছিল না, পরবর্তীতে আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিং আমার হয়ে যায় টিচারদের সাথে, ম্যাডামদের সাথে। মিসরা অনেক ভালো ছিল, টিচাররা অনেক ভালো, অনেক হেল্পফুল ছিল, অনেক ফ্রেন্ডলি ছিল। তো ভালোই কাটছিল, সময়টাও ভালো কাটছিল, আর পড়াশোনাও ভালো করছিলাম। ওই সময় আমি ফার্স্ট পজিশনে হই। তো এরপর আমার আব্বু তখন সে মানে বলে যে ওই এলাকাতে, আমরা তখন তো রামপুরাতে থাকতাম, তখন আমার একটা খালু, সে আবার তখন এই এখন বর্তমানে যে এলাকাটাতে আছি নতুন বাজার বাড্ডা, আমার একটা খালু সে আবার নতুন বাজার বাড্ডায় আর কি সে চলে আসে। তো আমার আব্বু বলে যে আব্বুর সাথে আমার খালুটার আবার খুব ভালো মানে ফ্রেন্ডশিপ, একদম বন্ধুর মতো। তো আব্বু বলে যে তোমরা এক কাজ করো, তার সাথে থাকো, এভাবে একা একা থাকার চাইতে বরঞ্চ বেটার হবে তার সাথে থাকাটা, সে যেহেতু নতুন বাজার বাড্ডাতে থাকে তোমরাও চলে আসো। তো আবারও স্কুল চেঞ্জ, মানে আমার স্কুল চেঞ্জ এর ব্যাপারটা ভালোই লাগতো না, যে এত বারবার কেন স্কুল চেঞ্জ করব, ফ্রেন্ডদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আবার মানে ব্রেকআপ হয়ে যাবে, আবার নতুন ফ্রেন্ডস। তো যাই হোক, আব্বুর কথা মেনে নিতে হলো। তো আবার আমরা তখন রামপুরা থেকে চলে আসি নতুন বাজার বাড্ডাতে। তো সেখানে স্কুল লাইফ আবার শুরু হয়। ক্লাস সেভেন পর্যন্ত তো পড়ি, এরপর ক্লাস এইটে আবার ওইখানকার স্কুল সোলমাইদ উচ্চ বিদ্যালয়, ওখানে আবার ভর্তি হই। তো ওখানে যে আমি মানে আমার খাপ খাওয়াতে পারি নাই, মানে সব স্কুলে গিয়েই আমি খাপ খাওয়াতে পারছি, কিন্তু কেন জানি এই স্কুলটাতে আমি খাপ খাওয়াতে পারি নাই, মানে ভালো লাগতো না প্রথম প্রথম। আর এখানে কিছু ফ্রেন্ড, সবাই তো আসলে সমান হয় না, কিছু ফ্রেন্ডদের মেন্টালিটি আমার সাথে যাচ্ছিল না, মানে কেমন যেন একটু ন্যারো মাইন্ডেড ছিল। তো আমি ছোটবেলায় খুব বোকা বোকা ছিলাম, এখনো মনে হয় বোকা বোকা, আমি জানি না, তবে ছোটবেলাতে আমি মানে অনেক বেশি বোকা বোকা ছিলাম। তো এর জন্য আরো বেশি খারাপ লাগতো।
ছোটবেলা পার হয়েছে,
ছোটবেলা পার
হয়েছে।
আচ্ছা, তো
তখনই সবাই ছোটবেলায় একটু বোকা বোকা থাকে, গত পর্বে তানজিনাও ছিল বোকা বোকা।
আচ্ছা
গুরু, এই ফাঁকে একটা কথা না বলেই আমি থাকতে পারছি না, কালকে কিন্তু তানজিনার বিয়ে।
ওহো, তাই তো, আই এম সরি জারিন, একটু সময় নিন। এক্স্যাক্টলি, তানজিনা কথা দিয়ে গেছিল 20th February, রাইট? আজকে 19 তারিখ, মানে 20 তারিখে পড়েছি আমরা, না 20 তারিখে পড়িনি, পড়তে যাচ্ছি 9 মিনিট পরে, তাই তো। গত অনুষ্ঠানে এসেছিল আমাদের তানজিনা, আমি বারবার তাকে উদ্দেশ্য করে বলছিলাম যে কোন গ্রহ থেকে নিয়ে এসেছো তাকে, কোন পৃথিবীর মানুষ নিয়ে এসেছো, এবং চমৎকার আন্ডারস্ট্যান্ডিং ওর এবং ওর ভালোবাসার মানুষটি। ফাইনালি তারা দুই হাত এক হতে যাচ্ছে, আগামী 20 তারিখে তাদের বিয়ে বলেছিল। মনে করে দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ এমা, আমি কথা দিয়েছিলাম যে তোমাদেরকে উইশ করবো অন ইয়ার থেকে। সো মাই ডিয়ার বাডিজ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো। তোমার মতো এত ইনোসেন্ট একটা মেয়ে, এত মিষ্টি মুখের একটা মেয়ে, এ মেয়েটা যেন জীবনে কখনো কষ্ট না পায়। স্পেশালি তোমার ভালোবাসার মানুষটার জন্য আমার অনেক অনেক শুভকামনা, যতটুকু আমি দেখেছি এবং বুঝেছি ছেলেটিকে, যে সে তোমার সাথে অবশ্যই অনেক বেশি ভালো থাকবে। অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, জীবনে তোমাদের সমস্ত সুখ তোমাদেরকে ছুঁয়ে যাক। যেভাবে স্বপ্ন দেখো তোমরা, যেভাবে জীবনটাকে কল্পনা করো তোমরা, স্রষ্টা তোমাদের প্রতি সদাই হন, ঠিক সেইভাবেই পৃথিবীটা এসে তোমাদের কাছে ধরা দেয়। স্পেশালি তোমার মায়ের জন্য অনেক আমি প্রার্থনা করছি, তিনি অনেক খুশি হবেন, যে মায়ের জন্য হয়তো গোটা পৃথিবীটাই তুমি। তুমিও ঠিক তেমনটি বলছিলে যে আমার জন্য গোটা পৃথিবীটাই হচ্ছে আমার মা। তো তার জন্য সত্যি অনেক বড় একটি খুশির ব্যাপার হচ্ছে আগামী কালকের এই উপলক্ষটি। অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, তাই বলে তোমার দায়িত্ব থেকে তোমার মাকে বা তোমার কাছের এই মানুষজনকে আবার পর করে দিও না, সবাইকে নিয়ে সুখে থাকো এবং ভালো থাকো। অনেক 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 শুভকামনা তোমাদের জন্য, ভালো থাকো তোমরা। ফিরে আসছি আজকের অতিথি বন্ধুর কাছে। জাইন বলছিলে যে ওখানে খাপ খাওয়ানোর প্রবলেম হচ্ছিল স্কুলে।
তো তারপরও চেষ্টা করছিলাম যে কিভাবে খাপ খাওয়ানো যায়। তারপর এক সময় আমি আম্মুকে বললাম যে আম্মু, আমি তো আর পারছি না এখানে খাপ খাওয়াতে, আমি যদি ওই স্কুলটাতে আবার মানে আমাকে যদি অ্যাডমিট করানো যায়। তা আম্মু বলল যে এখান থেকে বনশ্রী এটা তো অনেক বেশি মানে দূর হয়ে যায়, তুমি কিভাবে যাবা আসবা। তারপর আম্মুর একটা জিনিস ছিল কি যে কখনো কোনো কিছুতে আম্মু না করতো না, যখন যেটা চাইতাম তার সাধ্যমতো সবসময় দেবার চেষ্টা করত। এমনকি যে নিজে একটু কম করেও হলেও যে নিজের দিকটা কখনো সে চিন্তা করত না, আমার মেয়ে আগে, আমার মেয়ের বেটার লাইফ, কিভাবে সে ভালো থাকবে সবসময়ের জন্য সেটাই সে চিন্তা করত। তো এটার কারণে দেখা যেত তখন স্কুলে বাধ্য হয়ে আম্মু স্কুলের সাথে কমিউনিকেশন করে এবং আমাকে স্কুলে নিয়েও যায় এবং ভর্তিও অলরেডি করে ফেলে। তো পরবর্তীতে ওই স্কুল থেকেই আমার টিচাররাও আমাকে অনেক স্নেহ করতেন, তো বলল যে সমস্যা নেই, এখানে মাইক্রোবাস আছে, মাইক্রোবাস দিয়ে এসে যাতায়াত করবে, সমস্যা হবে না। তো আমি দুই দিন মাইক্রোবাসে করেও আমি গিয়েছিলাম স্কুলে। এরপরে কিন্তু সবাই ভেটো দিতে থাকলো, আমার ফ্যামিলির আরো সব মেম্বার, আমার খালু, আমার আমার আরো মেম্বার যারা আছেন, তো বলল যে এত দূর, আর তাছাড়া এই স্কুলটা তো ওরকম না, এটা হচ্ছে সেমি ইংলিশ মিডিয়াম, এটা একটা কিন্ডারগার্টেন স্কুল টাইপের, তো এটা পরবর্তীতে ভালো হবে না। তো যাই হোক, সবাই যেহেতু ভেটো দিল আর কি করার, তখন যে টাকাটা দিয়ে আমরা আম্মু আমাকে অ্যাডমিট করেছিল ওই টাকাটা আর মানে রিটার্ন করা হয়নি। তো আমি তখন মনে করলাম যে এটা আমার জন্য আমার আম্মুর একটা স্যাক্রিফাইস অবশ্যই, যে আমার কারণেই মানে এরকম এতগুলো টাকা আসলে লস হয়ে গেল। তো যাই হোক, পরে আমি এইটে আমার পড়াশোনার চেষ্টা করলাম। তো যাই হোক, আসলে হচ্ছিল না তো হচ্ছিল না, খাপ মন তো আসলে মেশিন না যে বা কম্পিউটার না যে নিজের ইচ্ছা মতো আসলে করা যাবে, মন মনের গতিতেই চলছে। তো খাপ খাওয়াতে পারছিলাম না, যার কারণে আমার পড়ালেখার উপর একটা এফেক্ট হলো। একদম ক্লাস ওয়ান থেকে সেভেন পর্যন্ত যেভাবে আমি রেজাল্টটা ধরে রেখেছিলাম, ক্লাস এইটে এসে ওভাবে আর মানে ধরে রাখতে পারছি না কেন জানি। তো আর রেজাল্ট মানে ভালো হচ্ছে না, ইংলিশে ম্যাথে কেমন জানি মার্কস কম কম পাচ্ছে। তো আর আম্মাও রীতিমতো বকতে শুরু করলো, ইংলিশে ম্যাথে এত কম পাচ্ছি কেন, এটা কেন, ওটা কেন। হ্যাঁ, তো আমি তো আর বলতে পারছি না যে এখানে আমার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এরকম করতে করতে পরে এইটা তখন এখন যেমন জেএসসি আছে, তারপরে সমাপনী পরীক্ষা আছে, তখন ওটা ছিল না। তো তখন বৃত্তি পরীক্ষার সিস্টেমটা ছিল এবং আমাদের সময় হলো কি, তখন যে কয়েকজন ভালো স্টুডেন্ট ছিল, ভালো স্টুডেন্টগুলোকে আলাদা করে ফেললো যে ওদের জন্য আলাদা স্পেশালি কোচিং হবে। তো আমি সহ আমার আরো কিছু ফ্রেন্ড আমরা আলাদা কোচিং করতে শুরু করলাম। তো ক্লাস এইটদের যেসব নর্মাল ক্লাস ওটা আলাদা হতো, আর আমাদের বৃত্তির ক্লাস, বৃত্তির জন্য স্পেশাল ভাবে ক্লাস হতো, ওটা আবার আলাদা হতো। তো ওই ক্লাসটা আবার হতো কি, ছেলে মেয়ে একসাথে কম্বাইন্ডলি হতো। আর তো ছেলে মেয়ে একসাথে হতো, তো আমরা একসাথে আমাদের ক্লাস হচ্ছে, তা ফ্রেন্ডরা মিলে খুব মজা করতেছি, ক্লাস হতেছে, পড়াশোনা করতেছি। তো ওই সময়টা আমার একটু ভালো যায়, ভালো ফিল করি, ফ্রেন্ডদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় ইতিমধ্যে, তো ভালো ফিল করি এর মধ্যে। তখন আমার মনে আছে আমি বসতাম জানালার কর্নারে একদম, আর ক্লাসরুম, তো ক্লাসরুমের ডান সাইডে আমরা বসতাম মেয়েরা, আর বাম সাইডে বসতো ছেলেরা। তো বাম সাইডে তখন ক্লাস হচ্ছে, তো আমাদের একটা মিস ছিল, মিসের নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, তো উনি এখন বর্তমানে ভিকারুন এস এর টিচার, উনি বাংলা ক্লাস নিতেন। তো উনি খুব পছন্দ করতেন, মানে খুব খুব চার্মিং মাইন্ডে খুব ক্লাস নিতেন, ক্লাসগুলো নিতেন মানে বাংলা ক্লাসটা। তো ক্লাস হচ্ছে এই সময়ে আমি ডান পাশে বসা একদম কর্নারে, পাশে আমার একটা ফ্রেন্ড, তো আর এদিকে আমার বাম পাশে দুটা ছেলে ক্লাসমেট আমার। একজনের নাম হচ্ছে ফয়সল আর একজনের নাম হচ্ছে মিলন। তো ওরা দুইজন কেন জানি বারবার আমার দিকে তাকাচ্ছে। তো আমিও তাকাচ্ছি আর একটু বলে নেই, মানে সবাই যেন বলে, অনেকেই বলে কমেন্ট করে যে আমার মানে চোখের ইশারাটা নাকি খুব মানে কেমন খারাপ নাকি। হ্যাঁ, তো আমি তখন তাকাচ্ছি, মানে বাঁকা চোখে আমি তাকাচ্ছি, ওরাও তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি। আচ্ছা ভালো। তো এরপর ম্যাম ক্লাস শেষ করলো, তখন হলো কি যে যে ছোটবেলা আমরা পড়তাম বাগধারা, বাগধারা এক কথায় প্রকাশ, ওগুলো পড়তাম। তখন আমাদের মধ্যে কম্পিটিশন শুরু করলো যে তোমরা ছেলে এবং মেয়েরা
কোনটাতে তুমি ভালো, এক কথায় প্রকাশ না বাগধারা?
আমি
বাগধারা না ধারা,
বাগধারা।
আচ্ছা, আমার মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, সেই আইয়ামে জাহেলিয়ার যুগে পড়ে এসেছি, সব ভুলে গেছি। আমি এখন কি ভাবছিলাম জানো, বাগধারা মানে বাঘকে ধরে যে, ইজন্ট বাগধারা আর বাগধারা?
নো, ইট ইজ বাগধারা।
বাগধারা, বাঘ না গ,
বাঘ
কত দিকে ঝামেলা দেখো। ইনফ্যাক্ট ভাগ্যিস বেঁচে গেছি যে এগুলো জেনে এসে গুরুতে বসতে হয় না, কিন্তু এগুলো জেনে বুঝে এসে গুরুতে বসতে হলে কিন্তু খবর ছিল আমার, কারণ প্রথম ভুলটা করেছি আমি বাঘকে ধরা বলেছি, বাঘ মানে টাইগার ধরা, রাইট? পরে আবার ঠিক করে দিলে তুমি ধরা না ধারা, কিন্তু বাঘের জায়গায় কিন্তু বাঘ এখনো জঙ্গলে আছে। পরে আমাকে বোঝালে যে না, বাঘ না গ, বাগধারা। কোনটাই ভালো তুমি, বাগধারা না এক কথায় প্রকাশ?
দুটোতেই মনে হয় ভালোই।
ভালো,
হ্যাঁ ভালো।
যে কথা বলা হয়নি
অব্যক্ত
নাকি না বলা?
অব্যক্ত।
আর যে কথা বলা হয়েছে?
ব্যক্ত।
আর বাগধারা তো আমি নিজেও ওরকম কিছু জানি না, বাগধারা কোনটাকে বলে জানো?
যেমন ঘোড়া ডিঙিয়ে ঘাস।
ও আচ্ছা আচ্ছা, যেগুলো মিনিং বলতে হয়
যে খাল কেটে কুমির,
খাল কেটে কুমির,
রাইট,
এই টাইপের।
আর এক কথায় প্রকাশ হচ্ছে যে বিভিন্ন রকম ইনফরমেশন দেয়া,
যেমন
বড় কথাগুলো একদম ছোট করে,
ছোট করে
এক কথায়,
উপস্থিত বুদ্ধি যার,
প্রত্যুৎপন্ন মতি। উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুৎপন্ন মতি, ইকুয়ালিটি যে রাখে সেটাকে বলে, ইকুয়ালিটিটাকে কি বলে?
বুদ্ধিমান, বুদ্ধিমান,
প্রত্যুৎপন্ন মতিত্ব।
আচ্ছা আচ্ছা, কে বলল গুরু এফএম গুরু পারে না?
উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুৎপন্ন মতি, রাইট, ওই ব্যক্তিটাকে বলতেছি। আর ইকুয়ালিটিটা যার মধ্যে থাকে, সেই ইকুয়ালিটিটার নাম হচ্ছে প্রত্যুৎপন্ন মতিত্ব।
আচ্ছা, হ্যাঁ, তখন
এটা বিশেষণ হয়ে যাচ্ছে। মিনিং অফ কিং কর্তব্য বিমূর,
মানে কোনো কিছু ভেবে যে কাজ করে না,
অবিমিশ্যকারী। তার পুরের লাইনটা কি?
অবিমিশ্যকারী, এটা আমি ঠিক ভুলে গেছি, মনে পড়ছে না,
মনে পড়ছে না। এরকম অনেক রকমের, ইনফ্যাক্ট তখন মনে হয় এই ব্যাপারগুলো অনেক বেশি গোলমেলে ছিল, রাইট? যেমন প্রত্যয়, দেন সমাস, দশ বাক্য সহ সমাস, বাগধারা, বাগধারা নাকি বাগধারা?
বাগধারা,
বাগধারা। এনিওয়ে, আর আমরা কথা বলছিলাম এখন এক কথায় প্রকাশ নিয়ে, তোমার কথাগুলো কিন্তু শুনতে আমার খুব ভালো লাগতেছে, যেটা তুমি বলছিলে। আমি কিন্তু ফয়সাল এবং মিলনকে কিন্তু ভুলিনি।
আচ্ছা,
এটাও ভুলিনি যে ফয়সালের নাম বলার সময় উচ্চারণটা খুব পরিচ্ছন্ন ছিল। ইজ দেয়ার এনি হ্যাপেন্ড দেয়ার ফয়সালের সাথে?
আসলে ওর দিকেই আমার প্রথম তাকিয়েছিলাম। তো
দেখছো, মানে গুরু হওয়ার, গুরু হওয়ার প্রথম যোগ্যতা আমি আসলে অর্জন করেছি, বাট মিলন শব্দটা উচ্চারণ করার সময় অত বেশি আগ্রহ দেখিনি তোমার। তারপর তোমাকে খেয়াল করছে, রাইট, যে তুমি দেখছো?
হ্যাঁ, আমাকে খেয়াল করছে। তো এখন ম্যাম বললো যে তোমরা তো আসলে বৃত্তি পরীক্ষা দিবে, তো তোমাদের ভিতরে একটা কম্পিটিশন করে যদি পড়াশোনা হয় তাহলে খুব ভালো হয়।
কম্পিটিশন কি? ছেলে মেয়ে একসাথে?
ছেলে মেয়ে একসাথে।
আচ্ছা, ভেরি গুড।
হ্যাঁ, তো আর তোমরা সাইফিলার একটা কাজ করবে, তখন তোমার যদি সাইফিলিংসটা যদি ভেতরে থাকে তাহলে দেখা যাবে পড়ার প্রতি তোমাদের একটা মানে ইন্টারেস্টেড থাকবা। তো আচ্ছা ঠিক আছে। তো একদিন ওদেরকে দিল, মানে ভাগ করে দিল আর কি, যে তোমরা বাগধারা আর ওরা হইতেছে এক কথায় প্রকাশ, এরকম। তো ঠিক আছে, আমরা পড়াশোনা করে গেলাম। তো ওদিন ওদের ছেলেদের প্রিপারেশন ছিল না।
আচ্ছা,
আমরা আবার খুব ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম এবং আমরা উইন হই।
তোমরা তো হারাতে হবে যে কোনো মূল্যে।
হ্যাঁ, তো পরের দিন হয় কি যে পরের সপ্তাহে আবার বাংলা ক্লাস হয়, তখন ওই দিন আবার ওরা আবার উইন হয়, ছেলেরা আবার উইন হয়। তো যাই হোক, এরকম চলতেছেই। এর মধ্যে এরকম বৃত্তির সময়টাও খুব মানে এগিয়ে আসতেছে, তো এই সময় বলে যে পড়ালেখা, শুধু পড়ালেখাই কেন, তো আমাদের স্কুল থেকে একটা অর্গানাইজ করলো যে চলো একটু পিকনিক থেকে ঘুরে আসি।
আচ্ছা,
তো পিকনিকের যে প্লেসটা, এটা ডিসাইড করা হলো যে কোথায়, মানে কাছাকাছি কোথাও
গেলে কিন্তু বেশ ভালো। আমি দেখতেছি মানে প্রথম থেকে যেমন তুমি বলছিলে, এই যে যারা কোয়ালিটি স্টুডেন্ট তাদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট দেন, তাদেরকে আউটিং করা, এটা কিন্তু অনেক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, ভালো স্কুল কিন্তু। হ্যাঁ, তারপর
আমার প্রবলেম ছিল যে ফ্রেন্ডদেরকে রেখে
বারবার কত চেঞ্জ করব, কত বদলাব, নতুন বন্ধু আর কত করব,
সেটাই।
এনিওয়ে, তারপর
তো তারপর আমরা কাছাকাছি প্লেস ডিসাইড করা হলো, যে তখন যমুনা সেতু তখন মানে প্রথম হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে হয়ে গেছে অলরেডি, এরকম নতুন তখন। তো যমুনা সেতুতেই আমরা ঘুরে আসি, চলো। তো সবাই মিলে আমরা তখন ক্লাস এইটে পড়ি, এইটার কথা তো বলছি, তো সবাই মিলে আমরা তখন যমুনা সেতুর উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো আমার কিছু ফ্রেন্ডরা ছিল, এবং তখন হলো যে ছেলেদের, ছেলেরা আলাদা বাসে যাবে আর মেয়ের আলাদা বাসে যাবে।
বলো কি,
হ্যাঁ ছেলেদের যে
বোরিং যাওয়া,
তো যাই হোক, ছেলেদের জন্য আলাদা বাস, মেয়েদের জন্য আলাদা বাস। আর তখন ওইটা ছিল পিকনিকটা শুধুমাত্র যারা মানে বৃত্তির ক্লাস করবে তাদের জন্যই, খুব কম সংখ্যক ছেলে মেয়ে। তো আমরা যাচ্ছি, তখন হলো যে একটু একটু করে যাচ্ছি, যাওয়ার মাঝখানে একটু সময় মানে বিরতি কাল হলো বাসে।
একটু একটু করে যাচ্ছিলেন নাকি গাড়ি গাড়ির মতো যাচ্ছিল, মানে গাড়ি গাড়ির মতো যাচ্ছিল?
একটু একটু করে কেন বললাম, কারণ মাঝখানে গাড়ি নষ্ট হয়ে যায়।
আচ্ছা, এই কারণে একটু একটু, আচ্ছা ঠিক আছে।
ছেলেদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল আর কি, তো আবার গাড়ি সেরে টেরে পরে আবার যাওয়া হলো। তো গাড়িটা তখন আমরা আমাদের যে ডেস্টিনেশন ওখানে আমরা পৌঁছে গেলাম, তো গাড়িটা থামানো হলো, আমরা নামলাম, নেমে আমরা এর মধ্যে সকালের ব্রেকফাস্ট আমরা গাড়িতেই সেরে ফেললাম। এরপর লাঞ্চের সময় আসলো, আর লাঞ্চের ওটা হলো গাড়িতেই আমরা লাঞ্চ করব।
কি খেয়েছিলে মনে আছে?
চিকেন বিরিয়ানি,
খিচুড়ি টিচুড়ি কিছু বলতে, মানে আমি আজকে ওরকম খুব রিচ ফুড খাওয়ার পর মনের মধ্যে এখনো ঘুরতেছে যে খিচুড়ি জাতীয় কিছু খেলে ভালো হতো, কিন্তু কেন জানি বলে ব্যাটে মিলছে না গত 48 ঘন্টা ধরে। তোমার কাছ থেকে প্রেডিক্ট করছিলাম যে এরকম কোন একটা নাম যদি শুনতে পারতাম, এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি এমনই ছিল, রাইট? কোত্থেকে আসছিল হঠাৎ এই বৃষ্টি?
আসলে কালকে আমি জানালার পাশে বসা ছিলাম, হঠাৎ করে তুফান।
তুই জানালার পাশে এত বসিস কেন?
ভালো,
পাশের বিল্ডিংটা কত দূরে তোর বিল্ডিং থেকে?
খুব বেশি দূরে না।
ওই বাড়ির জানালাটা কত কাছে?
না, জানালায় কেউ থাকে না।
দেখ ভালো খেয়াল করিস তুই,
এটা আমার অনেক আগে থেকে অভ্যাস, আমি দেখি কোন বিল্ডিং এ জানালায় কে কি করতে,
সেটা কাম করলি। আচ্ছা, আমরা চলে যাই ওর কাছে, যাই, তারপর দেখলে তুমি ফয়সালকে তো নিঃসন্দেহে আর চোখে একটু দেখে ফেলে যে কি করতেছে।
হ্যাঁ হ্যাঁ, ওরা ক্যামেরা নিয়ে খুব ব্যস্ত ছিল, হ্যাঁ, নিজেদের ছবি তুলতেছে আর চান্স খুঁজতেছে,
চান্স খুঁজছে কেমনে তোলা যায় তোমার ছবি। ফয়সাল একটু বর্ণনা দাও, তো তার আগে তোমার বর্ণনা আমি একটু দিই। তুমি যে পোশাকটা পরে আছো যে কালারে, সে কালারের প্রতি আমি ছোটবেলা থেকেই অনেক বেশি দুর্বল, কারণ আমি যে কলেজে পড়েছি সে কলেজের ব্র্যান্ড কালার ছিল এটি, নেভি ব্লু। ইনফ্যাক্ট হোয়াইটটা হচ্ছে ব্র্যান্ড কালার, সাথে নেভি ব্লুর কম্বিনেশন থাকতো, অনেক পছন্দের একটি কালার আমার। এবং সেই সাথে আর কি ফ্যাশনের ব্যাপারটা এম আই আর ভালো জানে, এটার সাথে লাল দেন গোল্ডেন বিভিন্ন কালারের যে কম্বিনেশন হোয়াইট সব মিলিয়ে, এই হচ্ছে আমাদের আজকে জেরিন। জেরিন চশমা কি ছোটবেলা থেকে নাকি?
আমি ইন্টার
ফার্স্ট ইয়ার থেকে চশমা, এবং সব মিলিয়ে অনেক বুদ্ধিদীপ্ত দেখাচ্ছে আমাদের জেরিনকে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের জেরিন মনে একটা জায়গাতে নিজের সময় বয়স সবকিছুকে আটকে ফেলেছে, এবং কানে কানে সময়কে বলে দিয়েছে যে খবরদার বাড়বি না, যেখানে আছিস সেখানেই থাক। সো প্রত্যেকটা মানুষ কনফিউজ হতে বাধ্য যে আদৌ জেরিন এসএসসি দিয়েছে কিনা, এই কোয়েশ্চেনটা আমার কাছে এখন, এবং আমরা 10 বছর পরেও কোয়েশ্চেনটা এরকমই থাকবে। মেয়েদের বয়স জিজ্ঞেস করা অভদ্রতা, তা জিজ্ঞেস করব না,
তানজিনার মতো ছোড়া বয়স,
চোরা রং ছিল,
চোরা বয়স
কিন্তু পরে আবার হয়েছে, আর ও দেখতে একচুয়ালি এরকম যে ওকে বয়স আসলে মেজার করা খুব টাফ। জাইন বলছিলে যে ফয়সালদের।
হ্যাঁ গুরু, এখানে একটা কথা বলি, আপনি যেহেতু বয়সের কথাটা তুললেন, তো এখানে একটা মজার একটা ঘটনা আছে। কিছুদিন আগে আমি আমার ছোট ভাইয়ার আমি গাইড বই কিনতে যাই, দোকানে কিনতে যাই, তো সেখানে আমার একটা আরেকজন মুরব্বী, সেও তার মেয়েকে নিয়ে গাইড বই কিনতে আসছে। তো সে আমাকে কোশ্চেন করতেছে, আমি গাইড বই কিনতেছি জুপিটার, আর ওই মেয়েটা যে সেভেনে পড়ে ও কিনতেছে পাঞ্জিরি।
আমরা কিন্তু টাকা পাচ্ছি না জুপিটার পাঞ্জিরি যে অ্যাড করতেছে এখান থেকে, এগুলোর জন্য কোনো টাকা পাচ্ছি না, গল্পের স্বার্থে। হ্যাঁ বলো।
তো এই মুরব্বী যে আঙ্কেলটা, আঙ্কেলটা বলতেছে, এই তুই ইয়ে কেন, ওই যে জুপিটার গাইডটা কেন, ওটা দেখ প্রিন্টটা অনেক ভালো, কত সুন্দর প্রিন্ট, পোস্টিংটা অনেক সুন্দর, জুপিটার কেন, জুপিটার ভালো, ও কিনতেছে জুপিটার। ওই মেয়েটা পরে বলতেছে যে না আমি জুপিটার কিনবো না, আমি পাঞ্জিরি কিনবো। তো আমাকে বলতেছে যে তুমি ক্লাস সেভেনে পড়ো না, তুমিও তো সেভেনে পড়ো। পরে ওই দোকানদার আবার আমাকে চিনে, তো এখন ওই আঙ্কেলকে বলতেছে যে না কি বলেন, ওনার পড়ালেখা প্রায় শেষের দিকে, আপনি কি বলেন উনি সেভেনে পড়ে। বলে কি যে না আসলে দেখে ওরকম লাগতেছে, তো ওই জন্য ভুল।
না আসলে ভুল করেনি, অস্বাভাবিক, খুবই মানে খুবই কম দেখা যায়, একদম তুমি আটকে ফেলেছো, এবং আগামী দশ বছর পরও তোমাকে দেখে যে কেউ ভুল করতেই পারে, চলে যায় তোমার সে অল্প অল্প করে যমুনা ব্রিজের দিকে আগানো। আমি অবাক হয়েছি কখন জানো, যখন বলছো যে যমুনা ব্রিজ কনস্ট্রাকশনে কাজ চলছে তখন তুমি দেখতে যাচ্ছিলে, তখন আমি রিলেট করতে পারছি আমি এতক্ষণ তাহলে কি ভাবছিলাম মেয়েটিকে। আমি তো ভেবেছি যে কোনো সময় বলবে যে আমার স্কলারশিপের রেজাল্ট দিয়েছে না, এখন আমি রিলেট করতে পারছি যে না ঠিক আছে, তোমার বয়সের তুলনায় তোমাকে অনেক বেশি ইয়াং দেখায় সবসময়। তারপরে যে ফয়সালরা কিন্তু টার্গেট করছে তোমার ছবি কিভাবে তোলা যায়।
হ্যাঁ ফয়সালরা টার্গেট করছে, তো ফয়সালের বর্ণনা যদি আমি দেই, ও একটু মানে খাটো টাইপের আর শ্যামলা, আর চোখগুলো একটু বড় বড়, এই তো। তো লাঞ্চ আমাদের শেষ, আমরা এর মাঝখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম, তখন যমুনা ব্রিজের ওখানে রেল লাইন ছিল, তো আমি আর আমার একটা ফ্রেন্ড দুজনে মিলে রেল লাইন দিয়ে মানে হাঁটতেছি, হাত ধরে ধরে হাঁটতেছি। তো ওখানে দেখলাম যে ছেলেরাও নেমে গেল বাসের থেকে, তো ওখানে আমার কয়েকটা ছবি মানে দূর থেকে ওরা অলরেডি তুলে ফেলছে। তো তুলছে পরে আমার খুব বিরক্ত লাগতেছে যে ছবি তুলতেছে কেন, ভাল লাগে না, বাসে উঠে যাই। পরে আবার বাসে উঠে গেলাম, বাসে উঠে দেখলাম যে ওদের বাসটাও আমাদের বাসের একদম মানে পাশেই ছিল, একদম খুব ক্লোজ। তো ওরা বাসের যে জানালা খুলে জানালার ভেতর দিয়ে আমার ছবি তুলতেছে। তো সত্যি কথা বলতে কি মানে ভিতরে ভিতরে ভালোই লাগতেছিল যে ভালোই ছবি তুলতেছে, আমার ছবি তুলতেছে, সবার ছবি তো তুলতেছে না, আমার ছবি তুলতেছে, তো ভালোই লাগতেছে। আর কিন্তু উপর দিয়ে ভাব দেখাচ্ছি যে না আমি খুব বিরক্ত, ফ্রেন্ডদেরকে আমি বলতেছি যে আমি খুব বিরক্ত, কেন ছবি তুলবে এরকম, আমি খুব রেগে যাচ্ছি, কিন্তু ভিতরে তো আসলে আমার ভালো লাগে এই কাজ করতেছে যে ছবি তুলতেছে ভালোই। তো এরপর
আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু আমিও করতে যাচ্ছিলাম, আচ্ছা তোমরা মেয়েদের তোমাদের হয় কি বলো, প্রত্যেক ক্ষেত্রে ওরা কিন্তু ভেতরে খুশিতে সয়লাব, বাট বাইরে এক্সপ্রেশন যেমন দেখায় যে হতচ্ছাড়া কোথাকার, কোত্থেকে এসেছিস তুই, তোকে যাতে পেলে হয়, এরকম একটা অ্যাটিটিউড সবাই সব ক্ষেত্রে দেখায় অ্যাকচুয়ালি। ফয়সাল হয়তো কনফিউজ যে আসলে মনে হয় বিরক্ত হয়েই গেল কিনা, কিন্তু তুমি তো চরম খুশি যে এতজন মানুষের মধ্যে আমাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, আই এম সামথিং ডিফারেন্ট স্পেশাল। আচ্ছা তারপর,
আচ্ছা তারপর এরকম ভাবে এখন আমার তো দেখাতে হবে আর ফ্রেন্ডদেরকে আমার দেখাতে হবে যে না মানে আমার ছবি তুলছে, আমি সত্যি খুব রাগান্বিত, এটা আমার দেখাতেই হবে যেভাবেই হোক না কেন। তা আমি করলাম, তো পরের দিন স্কুল অফ ছিল, ক্লাস হলো না, এরপরের দিন রীতিমতো ক্লাস শুরু হলো, ক্লাসে গেলাম, ক্লাসে গিয়েই আমার প্রথম মানে ওর সাথে আমার প্রথম কথা যে ছবি দেখি, আমার ছবিগুলো বের করো দেখি, ছবি তুলছো কেন, ছবি বের করো। তো ও বললো যে ছবিগুলো তো আসলে আমি তুলিনি। তো আমি বললাম কে তুলছে ছবিগুলো, পরে বললো ছবিগুলো আসলে মিলন তুলছে। তো আমি কেন আমার ছবি তুলবে কেন, আমার পারমিশন ছাড়া ছবি তুলবে কেন, এটা কোন ধরনের বেয়াদবি, হ্যান ত্যান এরকম বললাম। ছবি আমার চাই, আমার ছবিগুলো কেন ওর কাছে থাকবে, ছবি আমার চাই, আমার সব ছবি আমাকে দিয়ে দিতে হবে। পরে এখন বললো যে আচ্ছা ঠিক আছে তুমি ওর সাথে কথা বলো। তা আমি ওর সাথে কথা বললাম যে দেখো আমার ছবিগুলো নিয়ে দাও, কেন তুমি ছবি তুললে এরকম ভাবে। তো ও পরে বললো ছবিগুলো তো আমি ওয়াশ করে ফেলছি। তুমি ওয়াশও করে ফেলছো ছবি, আমাকে না জানায় ছবি ওয়াশও করে ফেলছো, এটা কোন ধরনের? আচ্ছা ঠিক আছে, এখন ও একটু রেগে গেল যে সামান্য ছবি তুলছি, এত রিয়াক্ট করার কি হলো, ফ্রেন্ড হিসেবে ছবি তুলতেই পারি। আমি বললাম যা না তোলা যাবে না। তো ছবিগুলো ও কিছু ছবি দিল বাট সব ছবি দিল না, এটা আমি বুঝতে পারিনি যে সব ছবিও দেয়নি, একটা দুটো হতে পারে রেখে দিয়েছিল। তা আমি বললাম যে এই তো ছবিগুলো আমি পেয়ে গেছি, যা হোক খুশি, ফ্রেন্ডদেরকেও দেখালাম যে দেখ আমার ছবিগুলো আমি নিয়ে আসছি। এরপরে হলো বৃত্তির ক্লাস, তো ছেলে মেয়ে আগেই বললাম যে কম্বাইন্ডলি ছিল ক্লাস হচ্ছে। তো এর মধ্যে তখন এই ম্যাটাডোর গ্রিপার জেল কলমগুলো ছিল, রাবারের ছিল, এখন তো ওগুলো নেই। তো এই রাবারের একটা কলমে আমার একটা পেন, আমি কলম দিয়ে লিখতেছিলাম, তখন ম্যাথ ক্লাস ছিল, তো আমার পেন দিয়ে আমি লিখতেছিলাম। হঠাৎ করে ওই মিলন বলল, আমার ফ্রেন্ড মানে ক্লাসমেট, ও বলল কি যে কালি শেষ হয়ে গেছে, আমার কলমে কালি নেই, কালি শেষ হয়ে গেছে, তাও কলম চাইতেছে আমার কাছে। তো আমার আমি তখন বসতাম, প্রথমে আমার ফ্রেন্ড বসতো, আমার একটা ফ্রেন্ড নাম হচ্ছে প্রিয়াঙ্কা, ও আমার মানে স্কুল লাইফের খুব মানে ক্লোজ ফ্রেন্ড। আরো ফ্রেন্ড আছে স্কুল লাইফে, যেমন প্রিয়াঙ্কা, রুমকি, তারপর উমা, ওরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো প্রিয়াঙ্কার পাশে বসা ছিলাম আমি, তো প্রিয়াঙ্কা আমাকে বললো কি এই একটা কলম দে তো ওকে। তো আমি বললাম যে কলম তুই দে, বললো আমার কাছে নাই কলম। তো ও এখানে একটু ছলনার আশ্রয় নিয়েছে, আমি বুঝতে পারি নাই তখন। তো ও কি করলো, আমার কলমটা নিয়ে ওকে দিল। আচ্ছা, এরপর ওই ক্লাসটা শেষে পরের ক্লাসে আমি যখন আমার কলম চাইলাম, তখন দেখি কলমের গায়ে নাম লেখা, গ্রিপার জেল তো যেহেতু রাবারের ছিল, নাম লেখা যেত আর কি। তো ওর নামের প্রথম অক্ষর এম আর আমার নামের প্রথম অক্ষর জেড, তো ওটা প্লাস মাইনাস দিয়ে আর কি, এরকম এম প্লাস জেড এরকম দিয়ে।
বাট কেমিস্ট্রি তো মিলাচ্ছে আমরা এফ প্লাস জেড, আর ওদিকে লিখছে এম প্লাস জেড,
এম প্লাস জেড,
আই মিন মিলন লিখছে এটা। আচ্ছা তারপর,
আচ্ছা তো লিখলো, নাম লিখলো, আমি মানে আরো রেগে গেলাম যে কি আশ্চর্য, কলম দিলাম, কলমের মানে সম্মান রাখলো না, কলমে উল্টা পাল্টা আরো নাম লিখলো, এটা কেন?
তার চেয়ে বড় কথা খুঁজতেছি এফ, দিল এম। আচ্ছা তারপর,
তো পরে পরে যাই হোক, পরে আমি ওর কাছে আমি কলমে কে লিখছে আমি বলতেছি, যে চিল্লা চিল্লা তখন ক্লাসে আমি বলতেছি যে আমার কলমে এরকম নাম লিখছে কে, আশ্চর্য তো কত বড় সাহস, থাপ পড়ে দাঁত খুলে ফেলবো, এরকম বলতেছি আমি উল্টাপাল্টা কথা। তো এখন মিলন কলমটা আসলো, এসে বললো যে কি হয়েছে কলমে আমি নাম লিখছি, আমি তুমি লিখছো কেন আশ্চর্য হ্যানত্যান, পরে কলমটা আমি ছুড়ে ফেলে দিছি, কলম আর রাখি নাই, ছুড়ে ফেলে দিছি কলম। পরে যাই হোক, ওটাতে আবার খুব মানে একটু মাইন্ড করলো রাগ রাগ। তো পরে ক্লাসে হলো যে আমাদের ম্যাথ ক্লাস, তখন আমাদের ম্যাথ নিয়ে তো হইতেছে নারায়ণ স্যার, স্যারটা আমার খুব ফেভারিট একজন টিচার। তো বললো যে হোমওয়ার্ক দিল আমাদের, যে কিছু ম্যাথ তোমরা মানে অনেকগুলো ম্যাথ দিল, তো ম্যাথগুলো তোমরা বাসা থেকে করে নিয়ে আসবা। তো আমি সবসময়ের জন্যই খুব অবিডিয়েন্ট স্টুডেন্ট, যে মানে কথা কখনো এরকম না যে কখনো পড়ার জন্য আমি আমার লাইফে কখনো মারও খাইনি বকাও খাইনি, সবসময়ের জন্যই পড়া করে যেতাম। তো অনেকগুলো অঙ্ক আমি খুব কষ্ট করে মানে পরের দিন আমি স্কুলে এসে আমি অঙ্কগুলো করে নিয়ে আসছি। এখন এসে দেখি যে মিলন নামে যে ছেলেটা, ওই ছেলেটা আবার মানে একদম লিডার লিডার ভাব ছিল আর কি, মানে ওর কথা কেন জানি সব ছেলেরাই শুনত। হ্যাঁ, তো তো আমরা আমরা মেয়েরা খাতা জমা দিলাম, এখন ওরা বললো যে কোনো খাতা জমা দেওয়া যাবে না, কোনো খাতায় জমা দেওয়া যাবে না। কেন খাতা জমা দেওয়া যাবে না? কারণ আমাদের একটা ফ্রেন্ড ম্যাথ করে নাই, ওর জন্য ওর ওকে উপলক্ষ করেই কোনো খাতা জমা দেওয়া যাবে না। আমি বললাম এটা কেমন কথা, আমরা এত কষ্ট করে ম্যাথগুলো করলাম, স্যারকে দেখাবো, কেন জমা দিব না? বলো যে কোনো কথা নেই, জমা দেওয়া যাবে না, ব্যাস এটাই। তো এখন আচ্ছা ঠিক আছে, চুপচাপ আসি, আমি কিছু বলতেছি না। এখন স্যার আসার পাঁচ মিনিট আগে আমি কি করলাম, মেয়েদের সবগুলো খাতা আমি তুলে ফেললাম, তুলে আমি জমা দিয়ে দিলাম। এখন স্যার আসছে, স্যার এসে রীতিমতো এখন ও তো মনে মনে খুব রাগ যে জমা দিতে নিষেধ করলাম তারপরেও জমা দিয়ে ফেললো, এটা কেমন? এরপরে স্যার আসছে, এসে বলল যে আমাদের খাতাগুলো দেখলো, ব্যাস ঠিক আছে, এরপর যারা খাতা জমা দিল না এদের আর কি প্রচন্ড মানে রেগে গেল। তখন বললো যে কেন খাতা জমা দাও নাই ছেলেরা? তখন আমি আমি বললাম যে স্যার ওখানে মিলন বললো যে খাতা জমা দিতে নিষেধ করছে। এখন স্যার ওর উপর রীতিমতোই খুব খেপে গেল, খেপে ওকে প্রচন্ড মার মানে অনেক বেশি মানে মারছে, তখন মারছিল অনেক বেশি। তো ওটা দেখে না আমার আমার খুব খারাপ লাগলো যে আসলে আমার জন্য
কি দিয়ে মারছিল
বেদ দিয়ে তখন বেতের প্রচলন ছিল
বেদ দিয়ে মারতে স্যার বলছেন মনে হয় যে লিডার হইছোস
আমার জন্যই আসলে ছেলেটা এরকম মার খেলো তো পরে এখন কান্না করার পরে এখন আমি চুপচাপ বসে আছি তো এখন এটাকে হলো কি এটাকে আবার ওরা অন্যরকম ভাবে চিন্তা করতে শুরু করলো মিলন মিলনের ফ্রেন্ডরা ওরা চিন্তা করলো যে
আসলে এম প্লাস জেড
এটাই চিন্তা করলো যেহেতু মানে আমি যেহেতু কান্না করে ফেলছি তাহলে আমার ওর প্রতি আমার একটা সফট কর্নার অবশ্যই আছে এটাই চিন্তা করলো কিন্তু আসলে আমি তো আসলে ওই দিক চিন্তা করে আমি কাঁদিনি আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে যেটা আমার ভেতরে যেটা কাজ করলো সেই
হিউম্যান বিং জেড জেড ইন কি আচ্ছা তারপর
তো ওটা হলো এখন সবাই আমাকে মানে সবাই ওর ফ্রেন্ডরা সবাই মিলেই মানে খুব খেপাইতেছে যে এই তো তোকে খুব লাইক করে জারিন তোকে খুব লাইক করে তো এরকম ভাবেই যাচ্ছে দিন এখন ওর মিলনের ভিতরেও একটা কাজ মানে অলরেডি শুরু করলো তখন থেকেই শুরু করলো যেহেতু ও আমার জন্য এরকম কান্না করে ফেলছে তাহলে ও মনে সত্যি আমাকে লাইক করে তো আমি তো বুঝাইতে পারতেছি না কাউকে যে আসলে আমি কাঁদলাম কেন তো এদিকে মানে ফয়সালের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ চলতেছে কথাবার্তা বলি খুব শেয়ার করি মানে কোনো প্রবলেম হলে পড়ালেখার কোনো প্রবলেম হলে আমাদের জন্য শেয়ার করি ফয়সাল আমার বাসায় যায় কোনো নোট খাতা তখন জেনারেল সায়েন্সের নোট খাতা আনতে যেত এরকম চলতেছে তো এর মধ্যে আমাদের বৃত্তি পরীক্ষা খুব কাছে চলে আসে তো পড়াশোনা তো করি না আসলে বৃত্তির জন্য যে পরিমাণ মানে পড়াশোনা করার প্রয়োজন সেটা তো করি না তো বৃত্তি পরীক্ষা হয় তবে খুব এনজয় করছিলাম আসলে ওই সময়টাতে পড়ালেখা না করলে কি হবে খুব এনজয় করছিলাম তো তখন বাড্ডা আলাতিন গেছে আমাদের সিট পরে আমরা পরীক্ষা দিতে চাই তখন একদিনে তখন দুটো পরীক্ষা হতো তো দুই দিন আমাদের পরীক্ষা চলে তো ওই দুই দিন পরীক্ষার দিকে আসি শেষ আমাদের ক্লাস এইট এর লাইফটা এখানেই সমাপ্ত তো এরপর আমরা ক্লাস নাইনে এখন সবাই গ্রুপ চয়েসের একটা ব্যাপার চলতেছে যে সায়েন্স আর্টস কমার্স কোনটা তখন আমি বরাবরই খুব মানে অঙ্ক আমি খুব ভয় পাই মানে অঙ্ক যেখানে আছে সেখানে আমি নাই এরকম তো আর আমার আম্মু সায়েন্সের স্টুডেন্ট তো আম্মু সবসময় জন্য বলতো যে তুমি সায়েন্স নাও আমি যেহেতু সায়েন্সের তোমার সায়েন্স নিতেই হবে সায়েন্স নাও তুমি তো আমি বললাম যে আম্মু সায়েন্স তো নিবো কিন্তু সবই ঠিক আছে কিন্তু এখানে যে হায়ার ম্যাথ আছে হায়ার ম্যাথটা আমি কি করবো বললো এগুলো কোনো ব্যাপার এগুলো তো পানির মতো সহজ হ্যাঁ আমি করছি না এগুলো তোমাকে আমি করে দিব সমস্যা নেই আম্মু যতই বলুক আমার তো ভয় কাজ করতেছে আমি কি করব এখন তখন হলো কি অপশনাল ছিল হায়ার ম্যাথ আর হইতেছে হোম ইকোনমিক্স দুটো অপশনাল তখন আমি পয়েন্ট পেয়ে গেলাম যাক ভালো তো আমি তাহলে হোম ইকোনমিক্স নিব এখন স্কুলের সব টিচাররা
হায়ার ম্যাথ কি ইলেকটিভ ম্যাথ
হ্যাঁ
ইলেকটিভ ওটস ক্রিটিক্যাল
তো আমার সব টিচাররা বললো যে তুমি ভালো স্টুডেন্ট এরকম তুমি কেন হোম ইকোনমিক্স নিবা তুমি হায়ার ম্যাথ নাও আমি বললাম যে না স্যার আমি অঙ্ক আমি খুব ভয় পাই আমি জেনারেল ম্যাথ নিয়েই আমি অস্থির হয়ে যাবো আবার হায়ার ম্যাথ কেন তো যাই হোক সব খুব বকবকি করতেছে আম্মু খুব রেগে মেগে গেছে তারপরেও না আমি হায়ার ম্যাথ আমি নিব না অঙ্ক নিলে আমি আমি নিশ্চিত যে হায়ার ম্যাথ আমি ফেল করবো তখন কি হবে তো যাই হোক টিচাররাও খুব মানে রাগারাগি তা আমার সাথে আর পারলো না তো ওখানে ক্লাস করতাম তো বায়োলজি আবার ওইখানে তখন হতো কি যে সব ক্লাস ছেলে মেয়ে আলাদাই হতো আমাদের ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র যে গ্রুপিং যে ক্লাসগুলো ছিল যেমন হায়ার ম্যাথ তারপরে আপনার ওই সোশিয়াল সায়েন্স বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এগুলো আবার একসাথে আবার ছেলেদের সাথে কম্বাইন্ডলি হতো তো ওখানে আবার কম্বাইন্ড আমি স্কলারশিপ পাইনি তো এরপর আবার কম্বাইন্ড পড়ালেখা করতেছি নাইনে যখন তখন পড়ি তো এর মধ্যে হলো যে নাইনে যখন পড়ি তখন প্রথম আরেকটা ছেলের সাথে, আমাদেরই ক্লাসমেট, ওর নাম হচ্ছে জাহাঙ্গীর, তো ও আমাকে প্রপোজ করে ক্লাস নাইনে যখন পড়ি তখন। তো তখন তখন তো আমি ক্লাস এইট নাইনে পড়ি, কি প্রপোজাল দেয় এটা মানে কেমন শাই ফিল করতাম, এটা আবার কি। তো তখন ও আর ও খুব আমাকে বিরক্ত করত, দেখা গেল লেটার দিয়ে বা এখন অবশ্য জানি না জাহাঙ্গীর শুনতেছে কিনা, ও এখন একটা কোচিং সেন্টারের ডিরেক্টর, এখন অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেছে।
দেখ ভালো তো যে ডিরেক্টর ফিটনেস চেঞ্জ হয়েছে, নালে অভ্যাস বসতো কখন না কান কোন ছাত্রীর চিঠি দিয়ে বসে আর কি। আচ্ছা তারপর
তো রাস্তাঘাটে যেতে গেলে ও আমাকে প্রায় মানে খুব ডিস্টার্ব করতো।
লিডার কিছু বলতো না মিলন?
লিডার কথা আমি পরে আসবো, লিডার বলছিল পরবর্তীতে আর কি বলছিল। তো পরে বললো যে খুব ডিস্টার্ব করতো, দেখা গেল যে আমি বাসায় যাচ্ছি আমার আমার পিছু পিছু নিয়ে আমার বাসায় চলে আসতেছে। তো তো একদিন মানে খুব ডিস্টার্ব করে মানে আমার বাসা পর্যন্ত চলে আসে, আমার খুব রাগ হয়, তো ওকে আমি একটা জোরে সোরে একটা চড় মারি। তো চড় মারার পরে ও আর আমাকে ডিস্টার্ব করে নাই, বুঝতে পারছে হয়তো বা। তো এর মধ্যে জাহাঙ্গীরের চ্যাপ্টারটা ক্লোজ, ও ও হচ্ছে কমার্সের কমার্সের স্টুডেন্ট, এর মধ্যে বেশ ভালোই চলছিল, আমাদের গ্রুপিং ক্লাসগুলো ভালোভাবেই ক্লাস করতাম। এর মধ্যে আবার মানে মিলন খুব মানে প্রচেষ্টা চালাচ্ছে যে সে কিভাবে আমাকে প্রপোজ করে, কিভাবে করা যায়, সে খুব সুযোগ খুঁজতেছে, এভাবে ওভাবে বিভিন্ন মানে ফ্রেন্ডদেরকে দিয়ে বলায় এরকম করে। তো আমি ওটা পাত্তা দিই না কোন রকম ভাবেই, তো যাই হোক ফ্রেন্ড ফ্রেন্ডের মতোই থাকবা এত কি এগুলোই। তো এর মধ্যে ক্লাস নাইনে যখন পড়ি তখন আমার আম্মু তখন একটা টিচারকে মানে ঠিক করে উনি আমাদের বাসায় এসে পড়িয়ে যেতেন, তো তখন আমি ছাড়াও আমার আরো দুই তিনজন ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড তখন আমাদের বাসায় এসে পড়াতেন। তো এর মধ্যে তখন ওই মিলন সুযোগ খুঁজছিল এবং মিলন সুযোগ চাইল যে ও কিভাবে এটার মধ্যে ইনভলভ হতে পারে, মানে কোচিং এ কিভাবে ও মানে পড়তে পারে এরকম। তখন আমি স্যারকে বললাম যে স্যার ও যদি পড়ে তাহলে আমি কিন্তু পড়বো না, হ্যাঁ কখনোই পড়বো না। তো স্যার বললো যে আচ্ছা ঠিক আছে, নতুন করে এখন কাউকে নেওয়ার দরকার নেই। তো ও সেখানে আর ঢুকতে পারল না। তো এর মধ্যে হয় যে আমাদের ক্লাস চলতেছিল গ্রুপিং ক্লাস, এর মধ্যে আমি এনি হাউ কিভাবে আমি তখন আমাদের বেঞ্চগুলো ছিল বেঞ্চের মানে বেঞ্চের কর্নারে একটা মানে কাঠের মতো কাঠ দেওয়া থাকতো, তো মানে এক পা উঁচু করে মানে নামতে হতো আবার এক পা উঁচু করে ভেতরে ঢোকা লাগতো এরকম। তো আমি ওভাবে মানে নামতে যে না জানি ভেতরে ঢুকতে যাই এরকম ভাবে আমি পড়ে যাই, মানে একদম পুরাই পড়ে যাই। পরে গেলে পরে ওরা সবাই ছেলেরা মানে ছেলেদের ক্লাস কম্বাইন্ডের ক্লাস ওরা সবাই হো হো করে হাসতে হাসতে থাকে, পরে কেউ তো বড় 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 বল মাছ ধরছে, হ্যাঁ এরকম বলতে থাকে। তো আমার খুব মানে লজ্জা পাই আমি তখন যে কি পড়ে গেলাম কেন হ্যান তেন। পরে যাই হোক সিচুয়েশন ঠিক হয়। এরপর ক্লাস নাইনে তখন মানে পিকনিকের জন্য প্রসেসিং চলতেছে আবার, তো এনি হাউ পিকনিকটা ক্যান্সেল হয়ে যায়, ওটা আর হয় না। তো ক্লাস নাইন যায় আর এদিকে মিলনও প্রপোজ, ও কি করতো ওর একটা সাইকেল ছিল এবং ও সাইকেল দিয়ে পিছু পিছু করে আমার আমার বাসার সামনে মানে যেত, সাইকেলে পিছু পিছু এমনি কখনো কোনো রকম কোনো সমস্যা করতো না কিন্তু পিছু পিছু করে একদম বাসার সামনে দিয়ে ওদের বাসায় চলে যেত, আমাদের বাসার সামনে দিয়ে ওদের বাসায় চলে যেত এরকম করতো। আমি বুঝতাম জিনিসটা যে আমার পিছু পিছু যাচ্ছে। তো একদিন বললাম যে এসেলাই শুনো তুমি আমার মানে পিছু পিছু কেন আসো এরকম ভাবে, তো বললো যে এমনিতেই কই আমি তোমার পিছু পিছু আসি না। তো আমি বললাম যে হ্যাঁ তুমি তো আসতেছো, আমি তো দিব্যি দেখতেছি, কই তুমি দিব্যি দেখতেছো, তোমার বাসার এখানে কি আমার কোনো রিলেটিভ থাকতে পারে না, আমি কি এখানে আসতে পারি না? বলছি হ্যাঁ পারো কিন্তু বোঝাই যাচ্ছে যে তুমি এরকম আমার পিছু নিচ্ছ। না আমি তোমার পিছু নিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আর জন্য কখনো দেখি না এরকম আমার পিছু পিছু আসতে। তো যাই হোক মাঝখানে কয়েকদিন গ্যাপ দেয় আবার পিছু নেওয়া শুরু করে এরকম। তো ক্লাস এর মাঝখানে ফ্রেন্ডদের মধ্যে একটা মানে এটা চলে আসে অলরেডি কথাবার্তা যে প্রচার চলে আসে যে ও আমাকে লাইক করে, আবার অনেকে এটাও বলতো যে আমি ওকে লাইক করি এরকম। তো আসলে সেরকম তো কোনো কিছু ছিল না। আর আমার আম্মুর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আম্মু খুবই মানে মানে আধুনিক মনা, সে সবসময়ের জন্যই মানে ফ্রেন্ড ফ্রেন্ড আমার বাসায় আসলে আম্মু কোনো কিছু মাইন্ড করতো না যে ফ্রেন্ড বাসায় আসছে কেন, ফ্রেন্ড বাসায় আসতেই পারে। আর আম্মু কখনো চিন্তাও করতো না যে আমার উপর আম্মু সবসময়ের জন্য একটা বিশ্বাস মানে কাজ করতো। এখনো আম্মু আমাকে অনেক বেশি বিশ্বাস করে, তো যেহেতু বিশ্বাস করে সেহেতু ও ধরনের কোনো চিন্তা ভাবনা আম্মু ইয়ে করতো না, আমাকে সবসময় অনেক বেশি ফ্রিডম দিছে আম্মু, যে কোথাও কখনো কোনো বাধা দিত না, শুধু এটাই বলতো যে কখনো কোনো খারাপ কিছু করো না, একটা জিনিস মাথায় রাখো যে কখনো যেন মানুষ তোমাকে নিয়ে কোনো সমালোচনার জন্য না করতে পারে, এটা মাথায় রাখো, নিজের সম্মানের দিকটা চিন্তা করো। যে আসলে সত্যি কথা বলতে কি, যে ও যে বলে না যে পরিবার হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র, আসলেই সত্যি কথা। যে আমি আমার মায়ের কাছ থেকে যে প্রথম যে বেসিক, যে একটা বিল্ডিং করতে গেলে যেমন ফাউন্ডেশন দরকার হয়, ঠিক সেরকম ভাবে আমার বেসিকটা আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছি। আমার মা সবসময় আমাকে শিক্ষা দিতেন যে তুমি সবসময়ের জন্য অনেস্ট থাকবা, বোকা বোকা হও সমস্যা নেই, অতি চালাক হওয়ার দরকার নেই, বোকাই হও না সমস্যা কি, খুব যে চালাক হতে হবে দরকার কি, বোকা থাকো বাট বুদ্ধি খাটিয়ে কাজ করো, বুদ্ধিমান হও, বোকা হও বুদ্ধিমান হও কিন্তু চালাক হইও না, এটা আমার অপছন্দ। আমার সবসময় এটা বলতো, আর সবসময় বলতো যে মিথ্যা কথা যেন আমি কখনো না শুনি, আমি লাইফে সবসময় অনেক বেশি কষ্ট পাবো যখন তুমি মিথ্যা কথা বলো। তো আমি আমার একবার আম্মুর সাথে মিথ্যা কথা বলছিলাম, ওটার জন্য আমি খুব মানে খুব আম্মু আমাকে একটা জোরে একটা চড় মারছিল। আর আম্মুর প্রসঙ্গে এখন একটু বলি যে আমি যখন মানে ইন্টার পর্যন্ত আম্মু আমাকে কিন্তু একদম মানে গায়ে হাত দিয়ে শাসন করছে। হ্যাঁ, তো এটার জন্য আমি আম্মুকে অনেক বেশি থ্যাংকস জানাই, যে আসলে ওই রকম শাসন যদি আম্মু আমাকে না করতো তাহলে হয়তো বা এরকম মানে ভাবে আমি নিজেকে গড়ে তুলতে পারতাম না। আসলে শাসনের দরকার আছে, শাসনের যেমন দরকার আছে তেমনি ভালোবাসারও দরকার আছে। আমার মার কাছ থেকে আমি দুটাই পেয়েছি, ভালোবাসা যেমন পেয়েছি তেমনি শাসনও পেয়েছি। তখন খুব মানে বোরিং লাগতো যে আম্মু কোথায় কোথায় কেন এত এরকম বকাঝকা দিতেছে, শাসন করতেছে, সত্যি তখন অনেক বেশি খারাপ লাগতো যে ধর ভালো লাগতেছে না এরকম। কিন্তু এখন আমি যে কি পরিমাণ মানে মাকে আরো বেশি ফিল করি যত দিন যাচ্ছে তত বেশি, যে আসলে আমার আম্মু আমার জন্য যদি এইটা না করতো, এই শাসনটা যদি না করতো, এভাবে যদি টেক কেয়ার না করতো, এভাবে যদি বিশ্বাস না করতো, তাহলে আমি আমার এই জায়গায় আমি আসতে পারতাম না। আর আমি আমার এই জায়গায় আসার পেছনে আমি সম্পূর্ণ যে কন্ট্রিবিউশনটা যার বলবো সবার আগে আমার মার কন্ট্রিবিউশনটা অনেক বেশি। তো আমি কোথায় ছিলাম আমি ভুলে গেছি,
আমরাও ভুলে গেছি, আমরা কোথায় ছিলাম এমা, তুই ভুলে গেছিস রাইট? বাহ, এখন যাক কোন বন্ধু আমাদেরকে টেক্সট পাঠায় জানাচ্ছে কিনা যে কে কোথায় ছিলাম আমরা, অথবা টেলিফোন লাইন ওপেন কর,
কেউ একজন বলে। সাইকেলের পিছনে যাওয়া নিয়েছিলাম
না, সাইকেলের পিছনে তো থ্রেট করে ওর 12টা বাজায় দিল, নির্দিষ্ট কয়েকদিন বিরতির পর সে আবার আসা শুরু করলো, রাইট?
আসা শুরু করলো,
হ্যাঁ আমরা ওই পর্যায়ে ছিলাম,
ওই পর্যায়ে ছিলাম আসলে। তো এর মাঝখানে তখন ও আমার 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 বাসায় যেত প্রায়ই, ফ্রেন্ড হিসেবে যেত। তো দেখা গেল বলতো মানে বিভিন্ন রকমের ছুতা নিয়ে যেত, যে আজকে এই খাতাটা দরকার, কালকে এই খাতাটা দরকার, এটা দাও ওটা দাও। তো আমি দিতাম, আমি কখনো আমার নোট খাতা নিয়ে আমি কখনোই কোনো মানে সেলফিশ মনোভাব দেখাতাম না, যে না আমি নোট করছি তাতে কি হয়েছে, আমি সবাইকে আমি এটা দিব। তো এরকম ভাবে দিন যাচ্ছে, এর মধ্যে ক্লাস 9 চলে যায়, এরপর আমরা ক্লাস 9 চলে যাই, ক্লাস 10 আমি উঠি, আমি সেকেন্ড পজিশনে থাকি। এরপর ক্লাস 10 এ আমাদের একটা প্রথম দিকেই আমাদের একটা পিকনিক, যেহেতু ক্লাস 9 এ পিকনিকটা ফেলোর হয়ে যায়, তো ক্লাস 10 এ একটা আবার একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়। ওখানে আমাদের ডেস্টিনেশন ছিল কুমিল্লার ময়নামতি, প্লেসটা খুবই আসলে অসাধারণ একটা প্লেস। তো ওখানে আমরা সব, ওটা ছিল হইতেছে যে সব মানে যত আমরা ক্লাসের সবাই মিলে আমরা গিয়েছিলাম পিকনিকটাতে। তো পিকনিকে যাই, তো সেখানে মিলন আমাকে খুব বেশি পরিমাণে মানে ফলো করতে থাকে, ওখানে ছবি তুলতে থাকে, এমনকি কিছু মজার মজার ছবি দেখা যাচ্ছে যে আমি নিজেও জানি না এই ছবিগুলো আমার অজান্তে মানে তোলা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আমি খুব মানে আর একটা ছবিও আমার ভালো কোনো ছবি না, সবগুলো দেখা যাচ্ছে আমি অন্যদিকে তাকায় আছি বা মানে পড়ে যেতে নিচ্ছি এরকম সব ছবি, একটাও ভালো ছবি ও তুলে নেয়,
সে খালি ক্লিক করেই গিয়েছে করেই গিয়েছে
প্রত্যেকটা চোখের পাতায় একবার করে ক্লিক।
তো ছবিগুলো তুলছে, আমি পরে পরে বুঝতে পারি যে ছবিগুলো তোলা হয়েছে, তখন আমি বুঝিনি যে ছবিগুলো তুলছে কেউ আড়াল থেকে। তো ওখান থেকে আসি, ক্লাস টেনে ওখান থেকে আসি, পিকনিক যায়, পিকনিক চলে যায়, পিকনিক থেকে আসি, এরপর আবার রীতিমতো ক্লাস শুরু হয়। তো তখন পড়ালেখার প্রেশারটা একটু বেড়ে যায়, যে অনেক বেশি বান্দরামি ফাজলামি, অনেক বেশি মাস্তি করছি, এখন মাথায় টেনশন যে সামনে তো এসএসসি পরীক্ষা, কি করব, ওরকম ভাবে তো পড়িনি পরীক্ষার জন্য, এখন কি করা যায়।
যেহেতু পরীক্ষার কথা হচ্ছে, আমাদের অনেক লিসনার আছে যাদের কিন্তু কাল পরীক্ষা, কিন্তু তারা পরীক্ষা বাদ দিয়েও আমাদেরকে শুনছে।
অবশ্যই না, অবশ্যই না, কারণ এইবার এইবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা অনেক বেশি আনফর্চুনেট যে বারবার তারা প্রস্তুতি নিচ্ছে, বারবার তাদের প্রস্তুতির ডেটটাকে পেছাতে বাধ্য করতে হচ্ছে। সো এমনিই কিন্তু তারা অনেক রকমের সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে, তার উপর যদি আজকে এইসব পরীক্ষার আগের রাত্রে এই ধরনের অনুষ্ঠানের ভেতর দিয়ে যায় তারা, তাহলে কিন্তু আমার মনে হয় না যে পরীক্ষার রেজাল্ট কালকে ভালো হতে পারে। সো প্লিজ, যদি সত্যি আমার প্রশ্নে তোমাদের মিনিমাম শ্রদ্ধাবোধ থেকে থাকে, স্পেশাল এমএসএসসি পরীক্ষার্থী যারা বা পরীক্ষার্থিনী, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি গুরু এতেশাম এতটুকু সম্মান যদি তোমরা আমাকে করে থাকো, সো প্লিজ গিভ আপ রাইট নাও। তোমরা প্রয়োজনে ডাউনলোড করা থাকে আমাদের ওয়েব পেজে www.dhakafm90.4.com, সেখানে গিয়ে ডাউনলোডেড এই পেজগুলো, এই 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 স্টোরিগুলো তোমরা পাবে, সেখান থেকে তোমরা এটা অনায়াসে শুনে নিতে পারো। সো আজকে জাস্ট গিভ আপ, এটা আমার রিকোয়েস্ট, আর রিকোয়েস্ট আর একটা সেকেন্ড না, আর একটা সেকেন্ড না, জাস্ট গিভ আপ। এবং যদি পড়ালেখার রিভিশন দেওয়া হয়ে থাকে, গো টু ইউর বেড, টেক এ লং ব্রেথ অ্যান্ড গো টু স্লিপ, সকালবেলা উঠে ভালোভাবে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট।
This track was downloaded from fusionbd.com.
আচ্ছা, তো ক্লাস টেনের সময়টাতে আমি ছিলাম, তো ওই সময়টাতে এরপর হলো যে, এরপর মিলনের ভিতর একটা জিনিস দেখলাম যে ও খুব মানে জোরে সোরেই, মানে একদম কোমর বেঁধেই মানে লেগেছে আমার পিছনে, যে মানে প্রপোজ সে করবেই এনি হাউ অ্যাট এনি কস্ট। তো এর মধ্যে বিভিন্ন ফ্রেন্ডদেরকে সে মানে আমার কাছে রিকোয়েস্ট দেয়, তো এগুলো মানে সব রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট করে দিই আমি। তো এর মধ্যে হয় কিভাবে, ও আমাদের তখন স্কুল ডায়েরি ছিল, স্কুল ডায়েরিতে মানে ফোন নাম্বার লেখা থাকতো, তো আমিও তখন ফোন ইউজ করতাম না, আম্মুর ফোন নাম্বার আমি স্কুল ডায়েরিতে লিখেছিলাম, তো স্কুল ডায়েরি থেকে কিভাবে ও আমার মানে আম্মুর ফোন নাম্বারটাও কালেক্ট করে। তো একদিন ও এরকম ভাবে আম্মুর ফোনে ফোন দেয়, তো ফোনটা ম্যাক্সিমাম টাইমে, তখন তো আমি ছোট, তো ফোনের প্রতি আমার একটা মানে বেশ কিউরিয়াসিটি থাকতো, ইন্টারেস্টেড লাগতো খুব বেশি, তো ফোনটা আমি মানে যেই ফোন দিক না কেন, ফোন আমি সবসময় যখন রিসিভ করতাম, তো সে কারণেই ও ফোন দিল এবং আমি ফোনটা রিসিভ করলাম। তো ফোন রিসিভ করে এখন বলতেছে যে, আমি বললাম হ্যালো কে, বলতেছে যে আমি আকাশ। পর আমি বললাম যে আকাশ, আকাশ কে, বললাম যে আমি আকাশ, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই।
বহু সব জামানাতে প্রেমিক পাগলদের নামে শুরুই হয় আকাশ ভাই হৃদয় দিয়ে, তারপর
তো আমি আকাশ, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম যে না কিসের কথা, আপনি তো আনমন পার্সন, আপনার সাথে কিসের কথা হতে পারে, না আপনার সাথে একটু কথা বলছি, আপনাকে খুব ভালো লাগে, আপনাকে একটু কথা বলি, সমস্যা কি, অ্যাজ এ ফ্রেন্ড, ফ্রেন্ড হিসাবে একটু কথা বলতে থাকি, আমি না আমি কোন আনমন অপরিচিত মানুষের সাথে আমি কথা বলি না। তো যাই হোক, এভাবে বলতো, আমি তখন ভয়েসটা, আমি একটু কথা বলার পর আমি ভয়েসটা বুঝে ফেলি যে ও সেই। তাই আমি বললাম যে তুমি তো আকাশ না, তুমি তো আমাদের আমার ক্লাসমেট, তুমি তো মিলন। পরে বলল যে আচ্ছা, বুঝে যখন ফেলছো তখন আর কি, আচ্ছা কথা বলি, সমস্যা কি, আমি বললাম আমি তোমার সাথে কথা বলবো না, তো আমি লাইনটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আর ফোন আমি রিসিভ করি না, ফোন দিয়েই যাই, দিয়ে যে আমি আর ফোন রিসিভ করি না, রিসিভ করি না। এরপরে হয় যে প্রচুর পরিমাণে তখন ফোন আসতে থাকে, তো এর মধ্যে আব্বু তখন ইংল্যান্ড থেকে নতুন আমাদের জন্য এই ফোনটা আর কি পাঠায়, তো এর মাঝখানে আব্বু আসে, আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আব্বু আসে দেশে, দেশে আসার পরে তখন আব্বু, তখন কি এখন আব্বুর অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তখন আব্বু একটু মানে ডাউট করত সব জিনিসে অনেক বেশি, আর বেসিক্যালি দেখা যায় যে যারা যারা একটু বাইরে থাকে তাদের এমনিতেই ডাউট ফিলের কাজটা চলে আসে, তো আব্বুকে আমি দোষ দিই না। তো তখন আব্বু ওই কল লিস্ট চেক করতো আর কি, মানে চেক করে দেখে যে এরকম একটা নাম্বার, এই নাম্বারে এতবার ফোন মিস কল, এতবার কে, তখন আব্বু এই নাম্বারটাতে ফোন দেয়। ফোন দিলাম পরে এখন ওখান থেকে ফোন রিসিভ করে, যাই হোক এই ব্যাপারটা আমি জানি না, মিসিং হয়ে যায় ফোন রিসিভ করে না জানি ফোন রিসিভই করে না এরকম কিছু। তো যাই হোক এখন আব্বু মানে তার মানে ডাউট ফিলের কাজটা পুরোপুরি আম্মুর প্রতি চলে যায়, তো সে রেগে মেগে মানে ফোনটা ওইখানেই আছাড় মেরে ভেঙে ফেলে। তো আচার মারে ভেঙে ফেলে এখন কি করার পরে আব্বু চলে যায় পরবর্তীতে আবার ইংল্যান্ডে চলে যায়। তো এখান থেকে পরে আম্মুকে আবার নতুন একটা মানে সিম চেঞ্জ করে ফেলতে বলে, যে সিম চেঞ্জ করে ফেলো। তো সিম চেঞ্জ করে ফেলে আম্মু তখন একটেলের একটা সিম নেয়, তো ওটাও আমি আবার আমার স্কুল ডায়েরিতে লিখি, তো ওইটাও মানে এনিহাও ওটাও মানে পেয়ে যায় নাম্বারটা। তো পেয়ে গেলে তখন আবার রীতিমতো ফোন দিতে থাকে, ফোন দিতে থাকে। তো এরপরে হলো যে ফোন দিতে থাকে এবং এক পর্যায়ে তখন ওর ফ্রেন্ডরা কিছু আমার ফোনে ফোন দেয় এবং বলে যে দেখো তুমি যদি ওর সাথে কথা কন্টিনিউ না করো, ওকে যদি মানে ও তোমাকে অনেক বেশি লাইক করে, এটা যদি তুমি রাজি না হও তাহলে দেখো ও কিন্তু অ্যাক্সিডেন্টলি কিছু করে ফেলবে, ও তোমাকে অনেক বেশি লাভ করে। তখন আমি বললাম দেখো এটা কিভাবে সম্ভব, ও তো আমার ক্লাসমেট, হ্যাঁ এটা কিভাবে সম্ভব। আর তাছাড়া ওর প্রতি আমার কখনো কোনো ওরকম কিছু ছিল না যে ফিলিংস টাইপের ওরকম কিছু ছিল না, কারণ ভালো লাগতো না ওরকম বেশি। ওর তখন অনেক ও অনেক বেশি লম্বা আর ওর মুখে তখন প্রচুর ব্রণ ছিল, হ্যাঁ তো ব্রণ থাকার কারণে
ব্রণের জন্য যে ভালো কিছু ট্রিটমেন্ট তাও নেয়নি, বড় ক্লাস যে আছে সব সেগুলো মাখেনি, পানি একটু বেশি করে খা, রাত কম যাক তাও মানেনি, শ্রবণের মাত্রাটা বাড়তি আছে বাড়তি আছে, এদিকে হাইটও বাড়তি আছে বাড়তি আছে, আবার স্বাস্থ্য বাড়ে না, বড় দুঃখের ব্যাপার। হ্যাঁ তারপর
স্বাস্থ্য বাড়ে না, একদম হ্যাংলা পাতলা ব্রণ মুখে থাকে, এটাই সবচেয়ে মানে ভালো লাগে না। তো ওরকম ভাবে ভালো লাগাও কাজ করতো না। তো যাই হোক এরপরে আমি শুনতেছি এর মধ্যে আমার প্রেশার চলতেছে, আমি তখন বোকা বোকা ছিলাম, তো তখন আমি সত্যিই মনে করছি যে ও মনে হয় আসলে কিছু করে ফেলতে পারে, হ্যাঁ মনে হয় এরকম। তো এর মধ্যে দেখলাম কি যে আমাকে আমার একটা ফোন আসছে,
আমরা গল্প শুনতে থাকি কিন্তু আমাকে মনে করিয়ে দিও যে কবে তোমার মনে হলো যে বোকা ভাবটা কেটেছে তোমার ভিতর থেকে, মানে তোমার এই বোকা বোকা ভাবটা বুদ্ধিমতিতে রূপান্তরিত হয়েছে, ট্রানজিশনটা কবে হয়েছে একটু আমাকে জানাও।
এটা তো আমি নিজেও জানি না আসলে।
আচ্ছা তারপর
তো এরপর একদিন ওর ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো যে দেখো ও তো আসলে ছাদ থেকে লাভ দিছে, লাভ দিয়ে ওর তো হাত ভেঙে গেছে। হ্যাঁ তাই বললাম যে এটা কিভাবে হলো, প্রশ্ন তুমি তোমাকে তো বললো যে বলো আই লাভ ইউ কথাটা বলো, তুমি তো বললা না, হ্যাঁ এই জন্য এই কাজটাও করছে মাস্টার, যে এটার জন্য কি হাত ভেঙে ফেলতে হবে নাকি। তা আমি সত্যি সত্যি ভাবছি যে সত্যি হাত ভেঙে ফেলছে। তো পরের দিন আমি স্কুলে গেলাম, স্কুলে গিয়ে দেখি যে ওর হাতে ব্যান্ডেজ। তা আমি পুরোপুরি শিওর যে হ্যাঁ সত্যি তো হাত ভেঙে ফেলছে, আল্লাহ আমার জন্য হাত ভেঙে ফেললো, তাহলে তো সত্যি আমাকে অনেক বেশি লাভ করে আমার জন্য হাত ভেঙে ফেলছে। তো এই প্রথম আমার সফট কর্নার মানে ভালোবাসা, এটা আমার তখন থেকেই আর কি শুরু, যে আমার জন্য এরকম হাত ভেঙে ফেললো তাহলে তো সত্যি এতটুকুর জন্য তাহলে আমাকে অনেক বেশি লাভ করে ও আসলে। তো আস্তে আস্তে একটু ভালো লাগা কাজ করতেছে, ভালোবাসাও কাজ করতেছে ওর প্রতি। এরপর আর প্রেশার তো চলতেছেই মানে অল টাইম যে বলো ভালোবাসি হ্যান ত্যান এরকম। তো এক পর্যায়ে এরকম বলতে 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 আমি মানে ফেড আপ হয়ে গেছি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি বলেই দিই, পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ,
ফেড আপ হয়ে
মানে এত বেশি মানে আমাকে
আচ্ছা যা ভালোবাসি এরকম,
হ্যাঁ আচ্ছা যা ভালোবাসি
এরকম।
তো পরে ফোনে কথা বলতে মানে থাকি, ও ফোন দিত আমাকে, তো লুকিয়ে লুকিয়ে আমি ফোন দিতাম, এটা আম্মু জানতো না, তো লুকিয়ে লুকিয়ে কথা বলতাম ফোনে, দেখা যেত রাত্রেবেলা ফোনে কথা বলতাম, অনেক সময় তো রাত্রে কথা বলতেছি 11টা 12টার দিকে আম্মু তো ঘুমাই গেছে আর এদিকে একদম ভোর হয়ে গেছে। দিনের বেলা হলে তো সেটা আমার দেখাই হতো, হ্যাঁ এর মাঝে আবার হলো যে যখনই আমি ইয়েস বলি যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তখন হলো যে আমার যেসব ফ্রেন্ডরা ওকে তখন টিস করতে লাগলো যে এই বলছে তো ভালোবাসি তাহলে মিষ্টি কোথায় এরকম। তো ও কি করলো মানে তখন স্কুল চলতেছে, তখন আমার ওর একটা ফ্রেন্ডকে দিয়ে, তখন তো আলাদা মানে ওই গ্রুপিং ক্লাস ছাড়া আমাদের আলাদাই হতো ক্লাস, তো ও তখন কি করলো মিষ্টি টিফিন পিরিয়ডে মিষ্টি কিনে মিষ্টি ওর আরেকটা ফ্রেন্ডকে দিয়ে আমাদের ক্লাসে পাঠিয়ে দিল, ওই আমার যে ফ্রেন্ড প্রিয়াঙ্কা ওর কাছে পাঠিয়ে দিল মিষ্টি। এরপরে এখন মিষ্টি নিয়ে তো মানে অস্থির, মিষ্টি কি করে খাবো, কোথায় মানে কই যে খাবো মিষ্টি, মিষ্টি খেতে যদি দেখে ফেলে কেউ তাহলে তো সর্বনাশ। এখন দেখুন আমি বললাম কি আমি মিষ্টি খাবো না, আমি আমি মিষ্টি যদি খাই তাহলে তো এটা ইয়ে হয়ে গেল যে আমি তাহলে মানে কি বলবো, আমি ওই মিষ্টি আমি খাবো না।
কারণ কি এর পেছনে?
কারণ হচ্ছে যে মানে তখনও যে আমি ওকে ট্রু লাভ করি সেটা কিন্তু না। তুই খাবি না কেন, তোর উদ্দেশ্যে পাঠানো হয়েছে মিষ্টি তুই খাবি না। আচ্ছা যাই হোক, এখন ক্লাস শেষ, এখন মিষ্টির প্যাকেট লুকায় রাখা হলো, এখন মিষ্টির প্যাকেট নিয়ে আমার ওই
আচ্ছা যা ভালোবাসি আর আসলেই ভেতর থেকে ভালোবাসি দুটো তো দুই জিনিস, রাইট?
দুই জিনিস,
এবং এই পার্থক্যটা মনে হয় শুধুই মাত্র ব্রণের কারণে, ব্রণটা না থাকলে হয়তো এটা মন থেকে ভালোবাসিটা হয়ে যেত। ব্রণ একটা ফ্যাক্টর দেই,
গত পর্বে দাঁত উঁচা ছিল,
আচ্ছা তারপর
তো পরে আমি তখন ওই ওই ফ্রেন্ডের বাসায় মিষ্টির প্যাকেটটা নিয়ে আমরা চলে গেলাম অনেকগুলো ফ্রেন্ড মিলে। তখন মিষ্টি খাচ্ছি, তখন ওরা মিষ্টি খেলো, খাওয়ার পরে একটা মিষ্টি আর কি রাখা হলো ওখানে। তখন বললো কি, তখন বললো যে মিষ্টি খা না খা, তখন জোর করে আমি আমাকে মিষ্টি খেলো, আমি মিষ্টিটা খেয়েই ফেললাম। আচ্ছা যাই হোক, মিষ্টি এত মানে মজার, মিষ্টিগুলো খুব মজা ছিল, তো খেয়েই ফেললাম মিষ্টি। তো খেয়ে দিয়ে পরে বাসায় চলে আসছি, এখন কথাবার্তা তো ফোনে হচ্ছেই আমাদের মধ্যে। এখন টেনশন হলো যে আমার তো এসএসসি পরীক্ষা সামনে, সবাই ভালো রেজাল্ট করবে আর আমি যদি খারাপ রেজাল্ট করি, আর আমার আম্মুর একটা স্বপ্ন যে আমি যেন এসএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 পাবো। তো তখন পড়াশোনা শুরু করলাম, খুব ভালোভাবে পড়াশোনা শুরু করলাম। বাসায় টিউটর রেখে দেওয়া হলো, যে আমার নারায়ণ স্যার উনি আমাকে এসে বাসায় পড়াতেন। তো উনি বেসিক্যালি মানে টিচার ছিলেন, উনি হিন্দু ছিলেন, কিন্তু উনি আমার ইসলাম ধর্ম পড়াতেন, মানে সব সাবজেক্ট, আর খুব চমৎকার পড়াতেন। তো ফাইনালি এসএসসি তে এ প্লাস পেলাম, ও পেল এসএসসি তে এ প্লাস। আমরা তখন এ প্লাসটা খুব রেয়ার ছিল,
এ প্লাস মিলনও পেল।
হ্যাঁ,
তার মানে কি রাতে পড়ালেখার দায়িত্ব নিতে ফোনে?
না না, তখন ফোনে কথা অফ।
এবং তোমার ইন্সপায়ারেশন কাজ লেগেছে, রাইট? তুমি যে ইন্সপায়ার করছো তাকে যে কোনো ভাবে রেজাল্ট ভালো করতে হবে।
আমরা দুজনেই তখন মানে ডিসিশন নিলাম যে দেখো এভাবে আর ফোনে কথা বলাটা ঠিক না, আমাদের ভালো রেজাল্ট করতে হবে।
তার মানে তোমার অনুপ্রেরণায় সেও পড়ালেখা মন দিয়ে গেল, সে তো এত মনোযোগী ছিল না?
না না, সে এত মনোযোগী ছিল না।
সে
ভালো স্টুডেন্ট ছিল, সে ব্রিলিয়ান্ট ছিল, কারণ কয়েকটা মানে কুইজ পরীক্ষা, আমাদের তখন কুইজ পরীক্ষা হতো, কয়েকটা কুইজ পরীক্ষায় ও খুব ভালো আর কি পারফরমেন্স দেখিয়েছিল। সেখান থেকে বোঝা যায় সে আসলে খুব ব্রেনি, কিন্তু দুষ্টামির কারণে সে পড়াশোনা করতো না।
কিন্তু তুমি যখন ওই ইটা দিলে, ওই অনুপ্রেরণাটা দিলে, তখন ফাইনালি ফার্স্ট ও এ প্লাস দুজনেই?
হ্যাঁ দুজনেই। দুজনেই আমরা জিপিএ 5 পাই, তখন রেয়ার ছিল জিপিএ 5। তখন আমরা আমাদের ব্যাচ থেকে মাত্র 11 জন আমরা জিপিএ 5 পাই। তো আমাদের 11 জন যেহেতু মানে তখন নতুন নতুন জিপিএ 5 এত বেশি ইয়ে ছিল না, তখন আমাদের স্কুলের কমিটি থেকেই একটা ডিসিশন নেওয়া হলো যে এই 11 জনকে প্রত্যেককে 5000 টাকা করে ক্রেস্ট তো থাকবে, প্লাস 5000 টাকা করে দেওয়া হবে। তো আমাদের আমাদেরকে উদ্দেশ্য করে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো এবং আমরা ওখানে যাই, বেশ অনুষ্ঠান হয়। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে 2008 আমরা এসএসসি পরীক্ষা পাস করি। এরপর 2009 কথা, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে, আমি অ্যাডমিট হই রাজকুত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ওখানে আমি অ্যাডমিট হই। আমার একটা ফ্রেন্ডও ওখানে অ্যাডমিশন নেয়। তো এর মাঝখানে যে গ্যাপটা ছিল এসএসসি পরীক্ষার পরে যে 3 মান্থস যে গ্যাপটা ছিল, ওই গ্যাপেই আসলে আমাদের মধ্যেও একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়। সেটা হয় কেন, সেটা হওয়ার কারণটা হলো এটাই যে ফ্যামিলিগত একটা কারণই ছিল এখানে, যে আমি তখন কথা বলি মিলনের সাথে, এটা আমার আম্মু জেনে যায়। তো আমার আম্মু জেনে গিয়ে আমাকে খুব মানে শাসন করে, তখন বলে যে দেখো তুমি ক্লাসমেটের সাথে যদি এ ধরনের একটা অ্যাফেয়ারে চলে যাও, এটা পরিণতি কখনোই ভালো হবে না। ক্লাসমেটটা দেখো, আমার আম্মু তখন অনেক আঙ্গিকে আমাকে বোঝালো যে ক্লাসমেটটা তো এস্টাবলিশড হতে অনেক মানে দেরি হয়ে যায়, হ্যাঁ তখন তোমার সমস্যা হবে না, এরকম বললো, আর আরো কিছু বললো। তো আমি তখন নিজের মনের সাথে আমার তখন যুদ্ধ চলে, সংগ্রাম চলে, আমি কি করব আসলে। একদিকে আমার আমি তখন সত্যি মানে আস্তে আস্তে আমি তখন ভালোবেসে ফেলছি ওকে, তো একদিকে আমার ভালোবাসা আরেকদিকে আমার মা, আমি কি করব আমি বুঝতেছি না। তখন আমি তখন আমার মাকেই আমি বেশি প্রাধান্য দেই। আমি বললাম যে আচ্ছা, আমি আমার মাকেই বেশি প্রাধান্য দেই যে আচ্ছা ঠিক আছে মা, আমি আমি কথা বলবো না, তো আমি কথা বলি না। তখন তখন ওর সাথে আমার সাথে কোনো রিলেশন নেই, একদম ক্লোজ রিলেশন, কোনো রিলেশন নেই। তো তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং ও তখন রাজুকে মানে ইচ্ছা করেই ভর্তি হয় না, যে আমি যেহেতু রাজুকে ভর্তি হই, ও তখন রাজুকে ভর্তি না, ও সাউথ পয়েন্টে ভর্তি হয়। ওখানে ভর্তি হয়, ওখানে আমাদের দুই বছরের মধ্যে কোনো রকমের কোনো রিলেশন না, কোনো কথাবার্তা না, কোনো কমিউনিকেশন না, কিছু না। ও একটা কাজ করতো যে ও আমার কলেজের সামনে যেত, কিন্তু আমি কোনো রকমই কোনো ওকে ইয়ে করতাম না, পাত্তা দিতাম না যে আমার আম্মু কষ্ট পাবে। তো দুইটা বছর চলে যায় এরকম ভাবে। আর ও আস্তে আস্তে হয় কি, আমার কোন রকম ডিপ্রেশন কাজ করছিল না তখন, আমার একটাই চিন্তা যে আমার এসএসসি তেও ভালো রেজাল্ট করতে হবে। তো আমি রীতিমতো এসএসসি তেও আমি জিপিএ 5 পাই, কিন্তু ওর ভিতর একটা কাজ করলো যে ওর ডিপ্রেশনে ভুগতেছে আস্তে 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 আস্তে, ওর রেজাল্ট খারাপ হতে থাকলো এরকম ভাবে। তো ওর সম্পর্কে আমি আমার টিচারদের, স্কুল টিচারদের সম্পর্কে, উনি বলতো স্কুল টিচাররা যে দেখো ও তো এরকম আস্তে আস্তে ওর পড়ালেখাটা খারাপ হয়ে যাচ্ছে, তো তুমি একটু ওর সাথে কথা বলোই না, সমস্যা কি, কথা বলে যদি ওকে ভালো একটু করা যায়, এতে দোষের কিছু নেই। তো আমি আবার কি করতাম, আম্মুকে এই কথাটা আমি আম্মুর সাথে সবকিছু শেয়ার করতাম। তো আম্মুকে এটা বললাম যে আম্মু দেখো ও তো আসলে রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে, আমি একটু ওর সাথে কথা বলি। তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে। তো আমি ওর সাথে কথা বললাম, কথা বলতে বলতে দেখা গেল যে আমি আরো বেশি ইনভলভ হয়ে যাচ্ছি ওর প্রতি, আস্তে আস্তে আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমি এই দুর্বলতা আমি মানে মেনে নিতে পারছি না। এরপরে আস্তে আস্তে আমাদের মধ্যে ওই কথা বলার মাধ্যমে আমাদের মধ্যে আবার রিলেশনটা গ্রোয়িং আপ হয়। এরপরে ওর হলো যে তারপরে হলো যে এসএসসি পরীক্ষা দিয়ে আমি তো জিপিএ 5 পাই, কিন্তু ও আনফরচুনেটলি পায় না, ও 4 পয়েন্ট সামথিং রেজাল্ট হয়, ওর এ পাস আসেনি। তো পরে আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে এবার তাহলে ও তো রেজাল্ট পরীক্ষা হয়ে গেছে, এবার তাহলে কথা স্টপ করে দাও এরকম। আমি তো এখন কথা স্টপ করতে পারতেছি না, তো আম্মুকে এখন বোঝানোর চেষ্টা আমার চলতেছে যে আম্মু দেখো এরকম সমস্যা কি, আমার তো বিয়ে হতে হতে তো এখনো আমার অনেক দেরি, আমি তো স্টাবলিশ না হয়ে বিয়ে করবো না, বা আমার এর মধ্যে ওই স্টাবলিশ নিশ্চয়ই হয়ে যাবে। তো এর মধ্যে অবশ্যই আল্লাহর অশেষ রহমত আমাদের প্রতি হয়তো বা ছিল, এ কারণে ওর হয় কি যে ইন্টার পরীক্ষা যখন ও দেয় এবং এর মধ্যে ওর ওর একটা জবের অফার আসে, ওর ওর দুলাভাই রেজিস্ট্রি অফিসে জব করে, তো ওই মারফতেই ওর ওইখানে একটা জব হয়ে যায়। তো জব যেহেতু হয়ে যায়, পরে আম্মুকে আমি বলতে পারি অ্যাটলিস্ট আমার কথাটা যে আমার ও তো এখন এস্টাবলিশড, ও তো এখন জব করে, তো এখন একটু মানে যদি তুমি রাজি থাকো। তা ওই যে বললাম ছোটবেলা থেকে আম্মু কখনোই আমার মানে কোনো কথাতেই কখনো ইয়ে দেয়নি, তো আম্মু চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে আমার কথার একটু হলেও লজিক আছে, তো আমার মেয়ে যেখানে ভালো থাকবে সুখে থাকবে, এটাই হচ্ছে সুখে থাকাটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি অর্থ প্রতিপত্তির মধ্যেও সুখে থাকা যায় না। তো আম্মু মানে বললো যে আচ্ছা ঠিক আছে, তখন রিলেশনটা কন্টিনিউ করি, তখন যে অনেক বেশি আনন্দ যে না, আর ওর ফ্যামিলি তো আগে থেকে রাজি ছিল, তো তখন অনেক বেশি আনন্দ যে না দুই ফ্যামিলি আসলে মোটামুটি আমি রাজি করাতে পারছি। হ্যাঁ, তো এরপরে আমি তো আমার সাউথ ইস্টে আমি অ্যাডমিশন নেই, আমার সাউথ ইস্টে আমার স্বপ্ন ছিল যে আমি LLB পড়বো, আমি আর্মি অ্যাডভোকেট হবো, আমার আমার মায়ের স্বপ্ন হচ্ছে যে আমি একজন জাজ হবো, আমার মেয়ে একজন জাজ হবে, তো তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি জাজ হতে পারি ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। তো এটার জন্যই মূলত আমি LLB পড়া আমার, তো LLB তে আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার LLB তে চান্স হয়নি, যেহেতু আমার LLB তে চান্স হয়নি সেহেতু আমার মানে আমার প্রাইভেট হলেও আমার পড়তে হবে। তো আমি সাউথ ইস্টে অ্যাডমিশন নেই, ওখানে আমি LLB পড়া শুরু করি। আর ও কি করে, ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখন LLB তে আর কি পড়তেছে। তো এর মাঝে দুই ফ্যামিলি তো এখন রাজি, এখন এখন ও বেশি আর কি প্রেশার ক্রিয়েট করতেছে আমাকে যে বিয়ে করে ফেলি, বিয়ে করে ফেলে এটার জন্য খুব বেশি প্রেশার ক্রিয়েট করে ফেলতেছে। আর আমার আম্মুর সাথে রীতিমতো ও কথা বলতেছে, আম্মুকেও কনভিন্স করতেছে। তো এর মাঝখানে পরবর্তীতে ওর ফ্যামিলিকে কনভিন্স করলো, ওর ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে বসলো, বসে এরপরে আমাদের একটা ডেট ফিক্সড করা হলো, এটা হচ্ছে 2013 এর 16 ডিসেম্বর। 16 ডিসেম্বরটা এই কারণে যেহেতু ও মানে গভর্নমেন্ট এমপ্লয়ার, সে কারণে 16 ডিসেম্বর যেন সবসময় যেন বন্ধ থাকে, এ কারণেই আর কি 16 ডিসেম্বরটা সিলেক্ট করা। তো 16 ডিসেম্বর সিলেকশন করা হয় এবং এই রীতিমতো 2013 এর 16 ডিসেম্বরে আমাদের সেই মানে অনেক বছরের কাঙ্ক্ষিত সেই দিনটি আসে, যে দিনটির জন্য অধীর আগ্রহে আমরা মানে অপেক্ষা করছিলাম, এ দিনটি রীতিমতো আসে। এবং আমাদের তখন আবার হরতালের সময়টা ছিল, অনেক বেশি হরতাল চলছিল তখন। তো যাই হোক, মানে সুন্দরভাবেই মানে 16 ছিমছাম ছোটখাটোর ভিতরেই মানে কাবিনের অনুষ্ঠানটা আমাদের মানে শেষ হয়। আর এই তো এখন 2015
বাজা বিয়ের বাদ্য বাজা। কত কম সে যখন ক্লাস 7-8 রাইট, মানে তারও আগে থেকেই তো পরিচয়, 7 থেকে 8 থেকে স্কুলে গেলে তো ক্লাস 8 এ, এইট থেকে দেন কত বছর পর তাহলে সম্পর্ক মানে বন্ধুত্ব শুরু হওয়ার কত বছর পর?
প্রায় আট নয় বছর পর।
বাবার দ্বিমত তেমন তো ছিল না নাকি?
না, আব্বুর দ্বিমত তেমন একটা ছিল না,
সমস্যা হয়নি। বাবা ছিলেন উপস্থিত বিয়ের সময়?
না, আব্বু আনফরচুনেটলি উপস্থিত হতে পারেনি।
আচ্ছা, দেন ফাইনালি বিয়ে হয় 2013-16 ডিসেম্বর। হ্যাঁ,
2013-16 ডিসেম্বর।
এই হবে না হবে, রাজি না রাজি, মুখে ব্রণ সম্ভব না, প্রয়োজনে চাইতে বেশি লম্বা হয়ে যাচ্ছে, দেন ফাইনালি মনটা জাস্ট দেন ওর সাথে, ওকে ভালোবাসা, আবার তার কাছ থেকে দূরে চলে যাওয়া, আবার দেন ফাইনালি তাকে ভালোবাসতে পারা, ভালোবাসা দেন তাকে পরিপূর্ণভাবে নিজের মতো করে নেয়া।
এখন আমি ওকে উদ্দেশ্য করে বলতে চাই, আসলে ওকে আমি অনেক বেশি লাভ করি, আর আসলে লাভ করার পেছনে কারণও আছে, কারণ ওই আসলে মানে লাভটা অর্জন করে আসলে ভালোবাসাটা অর্জন করেই নিতে হয়, তো ও আসলে আমার কাছ থেকে
ভালোবাসা ব্যক্তি জীবনে ও বলেই ডাকো নাকি?
না না, এখন ও বললাম আসলে, এমনিতেই মিলন বলেই ডাকি।
মিলন কি আছে নাকি?
আছে,
ডাক দাও, ডাক দাও, সব রকমই চলে আমার অনুষ্ঠানে, তুমি মাইক্রোফোনে ডাক দাও, মিলন আসো একটু কথা বলি। কিভাবে ডাকো তুমি, ডাকো।
আচ্ছা মিলন, একটু আসো এদিকে, একটু কথা বলি।
নরমাল টিভিতে দেখি বলে যে ছবিগুলো, তো ওগো শুনছো এদিকে ছো।
এবং যখন বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা কমপ্লিট, দেন তোমরা পরস্পরের সাথে প্রথম কি ধরনের কথোপকথন হয়েছিল
বিয়ের পর?
যখন 16 তারিখে আমি বিয়ে, যখন আনুষ্ঠানিকতা কমপ্লিট হলো, সবকিছু ডান, দেন ফাইনালি
অ্যাজ ইউজুয়াল, আমাদের তো রিলেশনটা তো ছিলই, সেহেতু কোনো প্রবলেম হয়নি।
আমি তো ডাকলাম মিলনকে, কে আসলো এটা? এটাই কি মিলন? তোমার কি চোখে প্রবলেম নাকি? তুমি কার বর্ণনা দিলে এতক্ষণ? তো নায়ক এসে হাজির আমার স্টুডিওতে, এতক্ষণ কিসের বর্ণনা দিচ্ছিলে তুমি? নাকি এখন এরকম হয়েছে, আগে এরকম ছিল না? একে যদি এখন 80% বাদ দিই তাও তো নায়ক। এবারে আসো বিলন, এই যে এখানে বসো। এনিওয়ে, ইটস এ রিয়েলি সাকসেস স্টোরি, কিন্তু তোমরা যে সময় থেকে ভালোবাসা শুরু করেছিলে, প্রেমের যে সম্পর্কে তোমরা জড়িয়েছিলে, খুব বেশিরভাগ সময় ইট ইজ ভেরি আনফরচুনেট, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই সময়ের সম্পর্কগুলো সত্যিকার অর্থে সঠিক দিশা পায় না, বেশিরভাগ ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কের অপমৃত্যু ঘটে, অনেক ক্ষেত্রে সম্পর্কের হাত দিয়ে ধরে অনেক রকমের দুর্ঘটনাও কিন্তু ঘটে যায়। স্বামী গুরু এতেশাম ভালোবাসার গুরুর এই চেয়ারে বসে নিঃসন্দেহে এই অল্প বয়সের ভালোবাসাকে প্রমোট করতে পারি না, বাট খুশি হয়েছি যে ফাইনালি তোমরা ভালো আছো জেনে, আর আমি রিলেট করতে পারছি এই ছেলেটি। তুই কেমনে কে ওই ছেলের সম্বন্ধে? আমি তো প্রথম বললাম যে ভুল করে ভুল ছেলেতে পাঠাই দিছে নাকি, যেন তোমার কাছ থেকে কনফার্মেশন এলো। একটা নায়ক ছোটখাটো সামনে বসা, হাইট কত মানে ওইভাবে আর বাড়নি,
পরবর্তীতে আর
বাড়া হয়নি, বাড়তে ভুলে গেছিল, নাহলে তো খবরই ছিল,
নাহলে তো আবার অন্যরকম সমস্যা হতো।
নাইস, রিয়েলি গুড টু সি, এরকম এরকম মুখের, এতে তো পাঠানদের মতো দেখতে, ইনফ্যাক্ট স্পেশালি পাকিস্তানি প্লেয়ারদের যে লুক অনেকটাই রকম। আর এই ছেলেকে তুমি এভাবে বর্ণনা দিচ্ছিলে,
আমি আসলে মিলাতে পারছিলাম না যে বাইরে তো একজনকে দেখলাম, মিলছে না তো।
আসলে ব্যাপার হয়েছে কি জানো, যখন একটা ছেলে নিজের অস্তিত্ব, ইগো সবকিছু ভুলে গিয়ে নিজেকে সারেন্ডার করে, অপোজিট সেক্সের যে দেখে সে তখন কিন্তু তাকে সেইভাবে দেখতে পারে না, অনেক ইম্পর্টেন্ট হওয়ার পরেও সে তখন তার ইম্পর্টেন্স এটা থাকে না, হয়তো বিষয়টা অনেকটা এইরকম। সুমিলন, তোমাকে আমি ফর্মালি স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। ভালো লাগতেছে সেখানে?
জি।
পাগলামির মাত্রা কেমন ছিল ছোটবেলা থেকে?
পাগলামির মাত্রা
অনেক
হাই লেভেল ছিল,
হাই লেভেলের, যেমন আমি দেখেছি যে এরকমও হয়েছে যে এই এই বিষয়গুলো না কম বেশি অনেকটা একই রকম, যে বয়সেরই তোমরা তোমাদের সাথে এজ গ্যাপ বলা ঠিক হবে না, আমার মনে হয় জেনারেশন গ্যাপ বলাটাই যৌক্তিক হবে। 17-18 বছরের ডিফারেন্স আমার। আই এম 91 ইন এসএসসি, তোমরা কত বলে 2008, তাহলে কত হচ্ছে হিসাব করলে 17 বছর, মানে জেনারেশন গ্যাপ, এজ গ্যাপ বললে ভুল হবে। তো ওই সময় কিন্তু আমাদের এই মিলনের টাইপের ক্যারেক্টার কিন্তু সবসময় ছিল, ইনফ্যাক্ট আমাদের মধ্যেই বিরাজমান ছিল এই ক্যারেক্টারগুলো। সাইকেল নিয়ে যাচ্ছে, ভালোবাসা মানুষটিকে বলা হয়েছে যে তুমি ছাদে দাঁড়িয়ে থেকো।
গুরু কতবার বলা হয়েছে
ছাদে দাঁড়ানোর কথা, বলা হয়েছে ছাদে দাঁড়িয়ে আছে ভালোবাসা মানুষটা, এখন এক্সাইটমেন্ট দেখানো, আই এম রিয়েলি এক্সাইটেড, আই এম রিয়েলি থ্রিল উইথ ইউর প্রেজেন্স, যে তুমি আমার কথা রেখেছো। সাইকেলটাকে গেট দিয়ে ঢোকানো যায় এক্সাইটমেন্ট বোঝানোর জন্য, প্রাচীর উপর দিয়ে ফেলে দেওয়া, আই এম এক্সাইটেড।
না এক্সাইটেড এরকম ছিলাম যে আমাদের ওই যে তাদের বাসার পাশে একটা বিল্ডিং ছিল, ওইখানে কখনো মানে কোনো রুম টুম ছিল না, তো হাইট একতলা থেকে বেশি দেড়তলা, তো একবার দেখার জন্য ওই একতলা থেকে মানে দেড়তলা সমান ওইখান থেকে কেউ লাভ দেওয়ার মতো সাহস করে না, তা আমিও কখনো করি নাই, তো দেখার জন্য তখন ওই দেড়তলা থেকেই লাভ দিছিলাম।
দেখতে হবে,
তো দেখার পরে যা দেখছি, তো আসার পরে যখন উপরের দিক তাকাইছি তখন মানে কল্পনা করতে পারতেছি না যে সত্যিই আমি লাভ দিছি,
এত বড় কাজ আমার দ্বারা হয়েছে। কেন এত ভালোবাসতে মেয়েটিকে?
এগুলো কিছু যখন গেছি ট্রেনের সময় তখন এক আমাদের এলাকার বড় ভাই, তো উনি আমাকে, আমি কখনো তাকে ডিস্টার্ব করি নাই।
আমরা শুনেছি তুমি পেছনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছো।
হ্যাঁ, সবসময় দূরে।
আর ওই জাহাঙ্গীর পাগলারের শায়েস্তা করেনি মিলন?
না না, জাহাঙ্গীর ছিল কিন্তু আমার ক্লাসমেট,
ও
তারও আগের ক্লাসমেট, আমরা থ্রি থেকে একসাথে করি।
ও তো জাহাঙ্গীর কিছু করনি ঝামেলা করতো যে?
না, তখন আমি স্যাক্রিফাইস করে দিছি যে তুমি তো আমার তার থেকে আগের, তো সে হচ্ছে আমার থ্রি ক্লাসমেট,
যা যদি পারিস তো তুই কি আর কর,
যদি পারো তুমি নিয়ে নাও, আমি তো তাকে
কি করতে পারি না,
অফারও করি নাই কোনো কিছু, আমি প্রপোজও করি নাই কোনো কিছু করি নাই, আমি হয়তো দেখতাম পছন্দটা সুন্দর লাগতো দূর থেকে যতটুকু ডিস্টেন্স ছিল, কিন্তু ট্রেনে যখন ডিস্টার্ব করতে জাহাঙ্গীর, কিন্তু আমাদের এক বড় ভাই তখন আমাকে থ্রেট করে যে যদি তার পিছনে দেখি তো ঠ্যাং ঠুং ভেঙে
ভাঙবে, বড় ভাইরা সবসময় ঠ্যাং ঠুং ভাঙে, দেখতো নচিকেতার গানটা একটু শুনে আসি, ঠ্যাং খোড়া করে দেবো, বড় ভাই তো এসব ঠ্যাং খোড়া করে দেওয়া বড় ভাইয়ের অভাব হয় না সবসময়।
তখন আর
কিসের জন্য বলতো, সে তার বা পছন্দ তালিকা ছিল কিনা?
ছিল।
বাপরে, তো দেখি সেলিব্রিটিটাই। আমার মনে হয় এটার পিছনে বড় কারণ জারিনের, সেটা হচ্ছে জারিনের, জারিন মনে হয় খুব গোছানো টাইপের মেয়ে ছিল ছোটবেলা থেকে নাকি?
আগে ফার্স্টে বলছেন যে বাঁকা চোখে তাকানো,
এটা এটা ছিল আর কি, খারাপ ছিল, খারাপ ছিল, খারাপ ছিল, ওটাকে আধা বলা হয়, খারাপ বললে তো হবে না, ওটা কি বলা হয়,
ভালো হইতে পারে,
ওইটাকে বলা হয় আধা, অর্থাৎ ওই একটা চাহনটি তো গোটা ইন্ডিয়া, বলিউড না গোটা পৃথিবীকে বুধ করে রেখেছে মাধুরী দীক্ষিত। ওরকম বাঁকা চাহনি তো একটা, আমাদের ববিতার কথায় যদি বলি বা কবরীর কথায় বলি, আমাদের 60-70 দশকের ওইসব সিনেমাগুলোতে, সো একটা মেয়েদের জন্য কিন্তু সবচেয়ে বড় আদা তো ওখানে, তো এরকম একটা ব্যাপার ছিল, রাইট? এবং লেখাপড়াতে মনে হয় নাম ছিল তখন, পড়ালেখাতে ভালো, এরকম ব্যাপার ছিল কি?
তার থেকে তো আমি
বেটার।
কেন সব সারেন্ডার করতে হবে? এটা জরুরি না।
জিজ্ঞেস করেন, সে অনেক লং টাইম পরে এ প্লাস পাইছে এসএসসি তে, কিন্তু আমি
কিন্তু আগে
না, সে অ্যাডমিট করেছে যে মিলন কিন্তু পড়ালেখা অনেক ট্যালেন্টেড ছিল,
এই জন্য বললাম সে ভালো, আমি মানি তার থেকে বেটার,
ইউ আর বেটার দ্যান হিম। তো সে বলেছে যে তুমি কুইজ কম্পিটিশন গুলো যখন হতো তখন ভালো করতে এবং খুব অল্প পড়াতেই তোমার এই রেজাল্ট আসছে আর কি। তারপর প্রতিষ্ঠাও ভালো, ফ্যামিলি যেহেতু একদম ছিমছাম ফ্যামিলি, বাবা ইংল্যান্ডে থাকেন, সব মিলিয়ে সেটল একটা ফ্যামিলি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের জারিন এবং মিলন। মিলন, তো কিরকম পাগলামি হতো এই বয়সে, মানে একবার বিন্দাস, রাইট? আর সবাইকে কেমন ম্যানেজ করতে, প্রচুর টায়ার খরচ করতে নাকি? তোদের জন্য আমি জান দিয়ে দেবো এই টাইপ অ্যাটিটিউডের
কারণে।
আচ্ছা,
তো আমাকে যদি 5 টাকা করে দেওয়া হয়, 25 টাকা,
আর ওই সময় 25 টাকার প্রচুর দাম।
না, একটা কথা, আর আমার দ্বিতীয় মা হচ্ছে আমার বড় আপা।
আচ্ছা,
তো আমি যদি বলতাম যে আমার 10 টাকা লাগবে 100 টাকা আমার পকেটে দিয়ে যাইত। তো এরকম পাগলামি ছিলাম, পাগলামি করতাম। তার পিছনে কিন্তু যখন মানে পছন্দ লাগা হয় অল টাইম, তার পিছনে 15 জন ইনফরমার থাকত।
15 জন?
হ্যাঁ, সে কোথায় জিজ্ঞেস করে দেখেন সে কোথায় কোথায় থাকতো, আমি বলতাম তো এখানে আছো এখানে।
ওভার ফোনে?
হ্যাঁ।
আচ্ছা, মানে কোন চাইলেও বাঁকা চোখে যেভাবে তাকাকা যাই করুক, চাইলেও সুযোগ নাই এদিক ওদিক চলে যাওয়া।
যদি স্বেচ্ছায় সরে যায় তো আমি ফোর্স করিনি কাউকে। যে যে 2 বছর যে গ্যাপ, একটু সংক্ষেপে চলে আসে। এসএসসি পরীক্ষার পরে আমি চিল্লাই যাই, যে জামাত আছে না, জামাতে চিল্লাই যাই। চিল্লাই যাওয়ার পরে সে কিন্তু গ্যাপ করে দেয়। আমি অনেক কমিউনিকেশন করার চেষ্টা করি, আমাকে কোনো কিছু ইয়া করানি। এনি হাও আমি কারণটাও জানতে পারিনি কি কারণে আমার সাথে রিলেশন ব্রেকআপ করেছিল।
তোমার তো দোষ ছিল, সে বলেছে ওর মায়ের কারণে।
না না, আমি তো জানি না কারণটা। জানলে তো ওই যে বলে না যে ফাঁসির আগেও কিন্তু জানানো হয় যে তোমাকে এই কারণে ফাঁসি দেওয়া হয়েছে। তো সে কিন্তু ছাত্রে গ্রহণ করতে পারতেছে, আমি এটাও জানি না। তো সে তো এগুলো বলছে, তারপরে সংক্ষেপে ঘুরে গেছে। তো পাগলামি ভালোই ছিল, কিন্তু সে স্বেচ্ছায় চলে গেছে বিদায় আমি না করিনি,
বাধা দাওনি
না, বাধা দেয়নি।
দূর থেকে হয়তো দেখার যে আকাঙ্ক্ষা,
দূর থেকে দেখছি আমি, কাছে গেছি কিন্তু ডাক দেয়নি। হয়তো ডিস্টার্ব ফিল করতে পারে, বলবে যে না অমুক।
এগুলো কেমন মিলন? এগুলো কি একদম নেশার মতো? আমাদের যারা এই বয়সের বন্ধু বান্ধবরা যারা,
নেশার থেকেও খারাপ।
অ্যাডিকশনের দিকে গেছিলে যখন ওকে পাচ্ছ না, ভুলে যেতে হবে
এরকম? এডিকশন আমাদের সময় তো নেশা জগৎটা অতটা ছিল, এখন বর্তমানে যেরকম এভেলেবেল নেশা জগৎ, আমাদের সময় তো নেশা জগৎ ছিল না অতটা। হয়তো আমি আমরা
কিন্তু তুমি একদম ওর চিন্তায় সবসময় বুধ হয়ে থাকতে এরকম কিছু?
হ্যাঁ, হালকা পাতলা মানে
সবসময় মাথায়
বাজার দেখেছি।
আচ্ছা আচ্ছা, বাট মাথায় সবসময় ওর চিন্তা ঘুরত।
হ্যাঁ, ওইটা ভোলার জন্য যত যা করা লাগত করতাম, ঘুরতে যেতাম অনেক জায়গায়, কিন্তু সিঙ্গেল,
বুঝতে পারছি,
ফ্রেন্ডদের নিয়ে আড্ডা টাড্ডা করতাম আর কি। এই
বন্ধুদেরও প্রচুর সাহায্য সহযোগিতা ছিল, সহযোগিতা এই কারণেই ছিল, তোমার কারণেই হয়তো, যেহেতু প্রচুর খরচে ধরনের ছেলে তুমি।
খরচ যে আমি শুধু করতাম তা না,
তবে ওদের বন্ধুদের ব্যাপারে খুব ডাই হার্ড তুমি, এরকম বন্ধুরা জানে তোমাকে নাকি, যে কোনো জিনিস তুমি তাদের জন্য করতে পারো এরকম জানে?
আমি যেরকম করতে পারি এরকম ফ্রেন্ডও পাইছি, তবে আমার সবার কাছে প্রতিদিন যাইতাম না, দেখা যেত একদিন করেও যদি যাইতাম, তারপরও কয়েক মাস লেগে যেত একজনের কাছে রিটার্ন যাওয়ানোর জন্য, মানে দ্বিতীয়বার দেখা করার জন্য কয়েক মাস লেগে যেত, মানে এত ফ্রেন্ড সার্কেল ছিল। হ্যাঁ, যখন ওই 2 বছর গ্যাপে প্রায় আমার 2 থেকে 2,500 ফ্রেন্ড সার্কেল ছিল।
বলো কি, 2 থেকে 2,500 বন্ধু তোমার?
হ্যাঁ, টঙ্গি থেকে এইয়া পর্যন্ত, ওই কাশপুর, তারপরে এদিক দিয়া ধানমন্ডি মোহাম্মদপুরও ছিল।
মানে নেশা কেমন, এই যে ভালোবাসা, যে প্রেমের নেশা, যে নেশার নাম জারিন, এটা কি বাড়তেই থাকে এরকম?
এই যে একজন আর ফ্রেন্ড সার্কেল দাঁড়াইলো 2,500, তারপরে তো ভুলতে পারিনি,
চেষ্টা করেছিল এটা,
ওই 2,500
ওই সার্কেল বানাচ্ছ তাকে ভুলে যাওয়ার জন্য, রাইট?
আজকে একজনের সাথে, কালকে আরেকজনের সাথে, কালকে আরেকজনের সাথে,
যাতে করে সব করি অ্যাটলিস্ট ওকে ভুলে থাকি, বাট সম্ভব হয়নি।
না না, সম্ভব হয়নি। পরবর্তীতে ওই সবচেয়ে মানে অনেক দোয়া করি, আমার ওই যে স্যারটা আছে বর্তমানে, এখন বক্ষব্যাধি হসপিটালে ভর্তি আছে, তো তার একটা অপারেশন হবে আগামী সপ্তাহে, তো সবাই যেন দোয়া করে তার জন্য।
অবশ্যই দোয়া করি।
তো উনি আর আরেক স্যার আছে, নারায়ণ স্যার, ওই যে তার প্রিয়, আর উনি হচ্ছেন আমার প্রিয় স্যার। তো ওনারা দুজনেই ওনাকে জানাইছে যে আমি একটা খারাপ রাস্তার দিকে চলে যেতেছি, পড়াশোনা ছেড়ে দিতেছি। তো তারাই জানানোর পরেই সে আমার সাথে কমিউনিকেশন করছে, তো তাদেরকে অনেক ধন্যবাদ, নারায়ণ স্যারকেও, আবুল স্যারকেও। তো তারা যদি না জানাইতো তাহলে আর হয়তো এটা এই যে এখানেও আসা হইতো না আরকি। তাদের ইয়াতেই সফলও হয়েছি এবং পড়াশোনাও ইন্টারই শেষ হয়ে যেত, ইন্টারের পরীক্ষাও দেওয়া হইতো না। আর আমি যে ইন্টার পরীক্ষা দিছি, তো আমি 2 বছর কোনো পরীক্ষা টরীক্ষা দিই নাই, ক্লাসও করি নাই, তো তার ইয়াতেই পরীক্ষা টরীক্ষা দিছি। তো 23 তারিখে আমি সুস্থ হয়েছি, আর পরীক্ষা হচ্ছে 1 তারিখে ইন্টার পরীক্ষা। তো ওই পরীক্ষার আগে পুরোপুরি যা পরীক্ষা দিছি এতেই 4.something রেজাল্ট পাইছি। তো এটাও আমার এক স্যারের ইয়া দোয়া, আমাদের এক স্যার ছিল
তারও ভূমিকা হয়তো ছিল তোমাকে ইন্সপায়ার করা,
উনি তো আনলো
তোমাকে গাইড করার
জন্য,
জেরিনেরও ভূমিকা ছিল, জেরিনে জিনিসটাকে রিফিউজ হয়তো করতে পারতো। সে তার মাকে আবার কনভিন্স করেছিল যাতে করে তোমার সাথে কথা বলার পারমিশন
দেয়। আসার পরেই তো সে যখন বলল, আসার পরেই তো আমি পরীক্ষা টরীক্ষা দিলাম। তো পরীক্ষা তার তো ভূমিকা আছে, পরীক্ষা দেওয়ার পিছনে আনলোই তো আমাকে পরীক্ষা দেওয়ার জন্য। সে বললো যে হ্যাঁ এই রাস্তা ছেড়ে দাও, তুমি ঠিক মতো পড়াশোনা করো, আমি তোমার পাশে আছি, যদি পরীক্ষা টরীক্ষা না দাও তো আমি তোমার আশেপাশেও নেই। তো তারপরে পরীক্ষা দিলাম আর কি। তো কিছু কিছু স্যারের দোয়ার কারণে আমি পাশ করে গেছি আর কি। তো আমাদের এক স্যার ছিল আসাদ স্যার, আমাদের অনেক ভালো স্কুলের ভালো টিচার ছিল। তো উনি ক্যান্সারে তখন ভোগেন, তো ওনার ব্লাডের প্রয়োজন ছিল, আমি আমার ব্লাড দিছি। তো উনি বলছিল যাওয়ার আগে যে আমি দেখতে পারি কিনা তোমার সাকসেস, তবে তুমি কখনো আটকাবা না। তো এটা হইতেছে 28 তারিখের ঘটনা, ব্লাড দিছি স্যারকে 28 তারিখ, এরপরেই মারা গেছে। আর পরে পরীক্ষার ভিতরে তারপর থেকে 1 তারিখ থেকে পরীক্ষা দেওয়া, পরীক্ষার আগের দিন যা পয়রা পরীক্ষা দিছি, ইন্টার কমপ্লিট করছি। তো
রেজাল্ট তোমার পক্ষেই ছিল।
হ্যাঁ রেজাল্ট।
সবচেয়ে বড় যে পরীক্ষার জন্য তুমি চেষ্টা করে আসছো সেই ক্লাস 8 থেকে, কত অপদস্থ হয়েছো লাইফে মিলন? অপদস্থ কিন্তু কম হওনি
না, কষ্ট হয়েছে সবচেয়ে।
এখানে আমি জেরিনকেও দোষ দিব না, কারণ জেরিন তো তোমাকে ভালোবাসবো বা ভালোবাসি কথাটাও কখনো বলেনি, তোমাকে স্বপ্নও কখনো দেখেনি, রাইট? এটা নিতান্তই তোমার স্বপ্ন ছিল, তোমার ভালোবাসা ছিল, একেবারেই একতরফা। তোমার ভালোবাসা দিয়ে তাকে জয় করে নিয়েছো, তাই তো? কিন্তু এই ভালোবাসা বাঁচতে গিয়ে কিন্তু কম অপদস্থ হওনি
না, কম হয়নি।
যেমন তুমি চুপ করে যদি ছবি তোলার কথা বলো, সেই বহু বছর আগে যখন কোচিং করতেছিলে স্কলারশিপের জন্য, এবং এক বাস থেকে লুকিয়ে অন্য বাসে বসা আছে সে অবস্থায় ছবি তোলা, অথবা সেই কলমের মধ্যে নাম লিখে দেওয়া এম প্লাস,
ওইটা আসলে আমি লিখিনি, ওইটা আমার ফ্রেন্ড সার্কেলটা অনেক আমার জন্য হেল্পফুল ছিল।
তোমার জন্য এই কাজটা করে দেওয়া,
তারা মনে করতো আর কি আমি তাকে পছন্দ করতাম।
আচ্ছা, তোমার হয়ে কাজটা করেছিল
তারা, ওই আমার ফ্রেন্ড শরীফ,
শরীফে
ওই ওর আবার অভ্যাস ছিল, ওই জেল পেন কখনো সে ওই জেল সহকারে ইউজ করতো না, ওই এটা সাপ করে ফেলত, জেল পেন জেল ফালাই দিত। তো ওই ওই ইয়া করতে করতে পরে যখন লাস্টে রয়ে যায়, পরে এই ওর নাম আর আমার নাম লেখা দেয়।
ইচ্ছা তো অনেক বেশি কষ্টের ছিল, তোমার মতো একটা মানে নেতা নেতা টাইপ একটা ছেলে যার কমান্ড সবাই শুনতেছে, তাদের সামনে ওই যে অপদস্থটা হওয়া, তোমাকে যে সেরকম ইচ্ছা মতো পিটুনিটা দেওয়া হলো
না, ওইটা আসলে এর জন্য তাকে কিছু আমি বলি না।
বাট কষ্ট তো পাইছিল
না, কষ্ট ওই কষ্ট পাইনি, কিন্তু রাগ হয়েছে যে আমার কথা সবাই মানে। তো তুমি এখানে নতুন আসছো, নতুন আসার পরে আমার কথা মানো নাই, তো এর প্রতিদান আমি তোমাকে দিব,
এরকম রাগ হয়েছে।
হ্যাঁ এরকম রাগ হয়েছে। পরে যে বললো কুইজ, তো কুইজ আমি এর পরেই, কিন্তু আমি নর্মাল ছিলাম। পরে যখন তারা জয়ী হয়, ছেলেরা হাইরা যাওয়ার কারণে পরবর্তীতে যে জেতানোর পিছনে আমি একলা, তারা যে দুইজন তিনজন, তারা তিনজন বৈশ হনিয়া বসছে যে আমাকে হারাইব, কিন্তু হারানোর মতো স্কোপ দেই নেই।
প্রতিশোধ তুমি এভাবে
নিয়েছিলে? প্রতিশোধ এইভাবে নিয়েছি, মেয়ে মানুষ তাকে গেম মারবো নাকি?
ইজ ভেরি স্ট্রেট।
আবার ওই যখন কান্না করে তারপরে একটু উইক হয়ে যায় আমি।
কান্না করে তখন কি মনে হয়েছিল?
না মনে হয়েছে যে কেন আমার পিছনে কান্না করবে কেন, হয়তো মারছে, এটার সাথে তো কান্না করার কোন কারণ নাই। আমি তাকে বলছি যে খাতা জমা দেওয়ার জন্য না, এটা স্যার মারছে, এটা তো তার কোন ফল্ট নাই, সে কেন কান্না করলো? তো সবাই বলতেছে যে ওই যে বলে না, ফ্রেন্ডরা যখন বলে যে ওকে ভালোবাসো ওকে ভালোবাসো, ভালো কিন্তু বেছে ফেলে, এরকমই সবাই বলতেছে।
জানেন এটা কিন্তু একটা রেয়ার কম্বিনেশন, তোমার চুজ কিন্তু অবশ্যই ভালো, লুক ইজ রিয়েলি গুড। এটা আমি বুঝিনি যে তুমি কিভাবে তখন ব্যাখ্যা দিয়েছিল, তখন হয়তো এরকমই ছিল, একটু নেশায় আসক্ত তোমার জন্য, তাই দিন নাই রাত নাই নিজের প্রতি যত্ন নাই, তার জন্য হয়তো এমন দেখাতো। বাট হি লুকস ভেরি গুড, একটা মানে হিউম্যান টাইপ লুক ওর মধ্যে আছে।
যদি একটু স্বাস্থ্য হয় তাহলে আর একটু
ভালো। আর স্বাস্থ্য কি, ঠিক আছে, কোয়াইট ওকে, এবং আরেকটা হলে আরো ভালো। বাট হি লুকস মানে একদম হিউম্যান টাইপ একটা লুক ওর মধ্যে আছে,
কিন্তু দেখতে খারাপ না।
না না না, সে তো বটে, তার বর্ণনা দিয়ে এসেছি, শুধু তুমি ওর খেয়ালে থাকো না, নেশায় পেয়ে বসছি, ওর বর্ণনা আমি দিয়েছি, ও তো সেলিব্রিটি রে ভাই, এই জন্য সবাই ওকে সবাই ওর মন পেতে চায়। কিন্তু দেখো এই মানে তোমার চুজ ভালো, এই কারণে বললাম যে রিয়ার কম্বিনেশন, হি ইজ এ ভেরি টাফ গাই, আমার কাছে মনে হয় টাফ গাই, বাট সলিড পার্সোনালিটি আছে ভেতরে যে জিনিসটা
ওকে আমার লাইক করার পিছনে একটাই কারণ ও আমাকে অনেক বেশি ভালোবাসে আমি নিজে এটা বিলিভ করি আর ও হতেছে ওর মন মানসিকতা আসলে অনেক বেশি ভালো
এক্স্যাক্টলি হি ইজ ভেরি সলিড মানে যা বাইরে সে ভেতরেও ভেতরের ভেতরটা অনেক বেশি সলিড এখানে কোন রকমের ভণ্ডামি কোন রকমের চালাকি কোন রকমের হিপোক্রেসি এগুলো মানে জানেই কম আমার ধারণাও তো এরকম একটা ধরো এরকম টাফ গাই উইথ সফট মাইন্ড ইটস এ রেয়ার কম্বিনেশন ইটস এ রিয়েলি রেয়ার কম্বিনেশন এটা তোমার চুজ ভালো বলতেই হয়
বংশগত
ভাবে
আমার
ভাবছিলাম যে শ্যাম্পু তো আমি করি কিন্তু কন্ডিশনারটা ওই মাখায় দেয় এই কারণে আমার চুলটা
এরকম শ্যাম্পু লাগে না
বোঝাই যাচ্ছে আচ্ছা সব মিলিয়ে ফাইনালি 16 ডিসেম্বর দেশ একবার স্বাধীন হয়েছিল রাইট 1971 এবং 2013 তুমি যে বিজয় করলে তাকে অনুভূতি কেমন ছিল
কিরকম অনুভূতি ছিল যদি তখন ছবি দেখানো যেত যে একদম মানে ওই যে বলে না হিরঞ্চি টাইপ মানে এরকম হয়ে গেছিলাম যে রাতে ঘুমাইতে পারতাম না যে কবে 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 হয়তো বেশি দিন গ্যাপ ছিল না 15 দিন তো 15 দিনে মনে হয়েছে আমার 15 বছর
এরকম কি করতে তখন দিনে রাতে কি করতে কি নিয়ে থাকতে
দিনের বেলা অফিস আর রাতের বেলা ওই ফোনে আর ফোন যখন ঘুমাইসা পড়তো তো তার তো ঘুম আসতো আমার তো ঘুম আসতো না আমার তো
কি করতে রাতে কি ভাবতা কি চিন্তা করতে
চিন্তা ওই পিছনের গুলো চিন্তা করতাম যে 2টা বছর কিভাবে কাটাইছে যদি এরকম না করতাম তো এর থেকে বেটার লাইফ হয়তো পাইতাম তা আবার মনে হইতো যে এরকম এরকম যাই হয়েছে খারাপ হয় নাই আমি তো
ওর জন্য অপেক্ষা করতে যে আর কখন কবে আসবে সেদিন এই এরকম একটা প্রতীক্ষা নাকি
না না অপেক্ষা তো আমি
না না বিয়ের জন্য অপেক্ষা আমি 15 দিনের কথা বলছি
অপেক্ষা তো ওইটা ওই যে বললাম না 15টা দিন 15টা বছর
কি মনে হতো যে কখন ওই তারিখটা আসবে 16 ডিসেম্বর আসবে যেদিন বিয়ের পিঁড়িতে বসবো আমরা এই অপেক্ষা নাকি দেন ফাইনালি 16 ডিসেম্বর আসলো বিয়ে কমপ্লিট হলো বাসুর ঘরে দুজন একসাথে অনুভূতি কেমন ছিল তখন
না আমরা তো এই কাবিন হয়েছে আমরা
কালেমাটা তখনও
না কালেমা
সবকিছু কমপ্লিট বাট একসাথে থাকা হয়নি তখন
আমি আমার বাসায় এসে
ওয়েন ফাইনালি সবকিছু সেটেল ডাউন তখন তোমার অনুভূতি কি যে অবশ্যই সে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে তোমার করে নিলে
হ্যাঁ মানে যখন কাছে আসতে তখন একটা কোশ্চেন করছিলাম যে কেন এরকম করা হইল যে 2 বছরের কারণটা তো আমি পাইনি
ক্ষোভটা
যখন জানতে পারলাম তো আচ্ছা ঠিক আছে ক্ষোভ শেষ এখন মানে আমি মেন্টালি মানে সব দিক থেকে আমি একদম কি বলবো যে এরপরে তাকে মানে আমি তো আমাদের বাসায় তারপরও দেখতে মন চাইতো দেখতে মন চাইতো তো আমি তাকে বলতাম যে আমি আসি তো বলতো যে এখন তো হয়েছে তুমি আসতে পারো তো তখন এই যে রাত এত রাত এখন বাসা থেকে বের হবো আমার বাসা থেকে আমার বের হওয়াটা এমন হয়েছে আমি রাত্রে 5টা বাজে বাসায় ঢুকছি তো আমার বাসা থেকে বের হওয়াটা কোনো টাপ না রাতের বেলা ওই আমাদের রাস্তা অতটা খারাপ না এখন পর্যন্ত ভালো আর তাদের বাসায় যাবো তারা কি মনে করবে এই চিন্তা করে আর যাইতাম না তো কাছে পাইলে আবার অনেক ভালো লাগতো কিন্তু আবার দূরে সরে গেলে আরো বেশি মানে মন চাইতো যে কাছে আসি আবার কাছে আসলে হ্যাঁ ভালো কিন্তু দূরে গেলে ফিলটা বেশি করতাম যে না আরো যদি আবার এখন কাছে যাওয়া যেত এই আর কি
এই চলছে এখন কি আনুষ্ঠানিকতা কি হয়েছে
না 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 আমি ওই যে ওরও তো বাকি আছে আমারও বাকি গ্রাজুয়েশন কমপ্লিট করতে
তারপরে কি তোমরা আনুষ্ঠানিক ভাবে এখন কি তোমার বাসাতে উঠিয়ে নাও নি
না উঠিয়ে নেই যায়
বাট যাতায়াত তোমার বাসা থাকে বা তুমি যে ওখানে থাকো এরকম
এরকম খুব কম রেয়ার
খুবই কম সো ফাইনালি এই মানুষটি তোমার জীবনে আসলো অনেক দিনের সাধনা
অনেক প্রতীক্ষা সময় আছে
আচ্ছা আচ্ছা যেটা আনুষ্ঠানিক ভাবে একদম আপন করে নেয়া আর কি তো তুমি কি নিজে রিকল করতে পারো যে কোন জিনিসটা তাকে তার প্রশ্নে তোমাকে এত বেশি দুর্বল করেছিল ছোটবেলা থেকে? বা তুমি কি এটা মনে করতে পারো যে জিনিসটাকে দিনকে দিন বাড়ছে এরকম কিছু, নাকি তখনকার ভালোবাসার লেভেল একরকম ছিল, এখন সে ভালোবাসা অনেক বেশি?
আমি তাকে এখনো বলি যে আমার ভালোবাসা আর বাড়বে না, যা হওয়ার হয়ে গেছে এটা মাত্রাতিরিক্ত, এর বেশি ভালোবাসা আর হবে না,
বেশি ভালোবাসা যায় না এরকম।
আড়াই হাজার জাহাঙ্গীর টাইপ বন্ধু তৈরি করা, রাইট?
জি।
অথবা কোন সময় ভুল জায়গায় চলে যাওয়া, নিজের মাথাটাকে এলোমেলো করে রাখা, এই জারিন নামের পোকাটায় যেন আমার মাথায় না ঢুকে, আমাকে অসুস্থ করে রাখো তোমরা যে কোনো কিছুর বিনিময়ে, অন্তত তাকে যেন মনে করতে না হয়। সে যেহেতু আমার হবে না বলেছে, বিনা নোটিশে বিনা কারণে দুবছরের জন্য চলে গেছে, সো আমিও তাকে আর মনে করতে চাই না। যে কোনো কিছু দাও, এমন কোন টনিক আছে দাও আমি খাই, এমন কোন ইনজেকশন আছে দাও আমাকে ইনজেক্ট করো।
একবার এটা খারাপ না হয়ে যায়, বিয়ার ড্রিঙ্কস করছিলাম, তো ড্রিঙ্কস করার পরে ফোন এরপরে যখন দেখি যে তার কাছে মানে অজান্তে ফোন চলে গেছে, এরপর থেকে যে অজান্তে ফোন চলে যেতে সেই জন্য আর কখনো করিনি।
এক্স্যাক্টলি, তো এটাই আর কি, যে চাইতে ভালো আর কিভাবে মানুষ মানুষকে বাঁচতে পারে? এত জরিন সত্যিকার অর্থে খোদাকে যদি এইভাবে চাইতে তুমি সেই বয়স থেকে, স্রষ্টার প্রেমে যদি এইভাবে পাগল হতে, স্রষ্টা হয়তো নিজের সাক্ষাৎ তোমাকে দেয়াটা তিনি ফরজ মনে করতেন, যে না আমার এই বান্দার সাথে আমার এশকের সেই রিলেশনশিপটা তৈরি হয়ে যায়। এইভাবে তুমি স্রষ্টা তৈরি করা কোন একটা সৃষ্টিকে নিয়ে চেয়েছিলে এবং তুমি অনেস্ট ছিলে তোমার ভালোবাসা নিয়ে। অবস্থা কিন্তু তোমার অনেকটা এরকমই ছিল। আসলে
এই গানটা শুনতাম, এটা তো তখনকার গান,
তোমার জন্য তো এই কারণেই দেয়া যাতে তুমি রিলেট করতে পারো।
এগুলো গান প্রচুর শুনছি
এবং একদম তুমি তাই ভাবতে,
হ্যাঁ,
এর চাইতে ভালোবাসা পৃথিবীতে কি আছে?
ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি মায়া।
আজ হয়তো আমরা সেলিব্রেট করছি, আজকে আমরা হয়তো বলছি যে আসলে ভালোবাসার এই দারুণ এই উপলক্ষ, ভালোবাসার চমৎকার এই মুহূর্তগুলোকে স্মরণ করে মিলনের পক্ষ হয়েই বলতেছি যে এর চাইতে ভালো আসলেই বাসা যায় না, তার প্রাণ পাখি ময়না জেরিনকে উদ্দেশ্য করে। এই ডেডিকেট করা হচ্ছে গানটাই ভালোবাসা পাগল দুই মানুষকে উদ্দেশ্য করে। বাট উই আর ফর্চুনেট যখন জেরিন এবং আমাদের আজকের মিলনের প্রসঙ্গে আসি, কিন্তু যে বয়সে তারা ভালোবাসবো বলেছিল, যে বয়সে তারা হাত ধরেছিল, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনেক অঘটন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আমাদের সমাজে, অনেক রকমের দুর্ঘটনাও কিন্তু তৈরি হচ্ছে, সব ক্ষেত্রেই কিন্তু ভালোবাসার এরকম চমৎকার উপাখ্যান তৈরি হচ্ছে না। অনেকে হয়তো নেশার কোন অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, অনেকে হয়তো ভালোবাসার হাত ধরে তাদের তারাও হয়তো বিয়ে করছে, কিন্তু পরবর্তীতে তাদের ভালোবাসা অপমৃত্যু এমন ভাবে ঘুরছে যে ভালোবাসার প্রশ্নে মানুষের তার শ্রদ্ধাবোধ, ভালোবাসার প্রশ্নে মানুষ তার আগ্রহ হারিয়ে ফেলছে। সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে যে তার ফোকাসটা ডাইভার্ট হয়ে যাচ্ছে তাদের ক্যারিয়ারের প্রশ্নে, তাদের এডুকেশনের প্রশ্নে ফোকাসটা থাকছে না। এন্ড ফাইনালি সেই ভালোবাসার হাত ধরে ভালোবাসাটা অভিশপ্ত করে ফেলছে মানুষে। সো ভালোবাসা ইটসেলফ স্বর্গীয় একটি অনুভূতি, কিন্তু মানুষ যখনই এটাকে মিসগাইড করে তখনই কিন্তু এটি অভিশপ্ত হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে সত্যি অনেক বড় একটি পাওয়া যে মিলন এবং জারিনের হাত ধরে যে ভালোবাসা এসেছিল সে ভালোবাসা দুইজন দুইজনকে দাঁড় করাতে সাহায্য করেছে, দুইজনকে তাদের ক্যারিয়ারের দিকে তাদের এডুকেশনের দিকে অনেক বেশি ফোকাস করেছে। একদম প্রায় পিছিয়ে যাওয়া, প্রায় পিছলে পড়া ছেলেটিকেও ঘুরে দাঁড় করাতে সাহায্য করেছে ভালোবাসা। এটি হচ্ছে ভালোবাসার আরেকটি রূপ। আজকে ভালোবাসার বাংলাদেশে অনুষ্ঠানটি নিয়ে আসার পেছনের উদ্দেশ্য কিন্তু বন্ধ ছিল এটি, ভালোবাসার বাংলাদেশে এদেরকে পরিচয় করিয়ে দেওয়ার পেছনের উদ্দেশ্য এটি ছিল যে ভালোবাসা সত্যিকার অর্থে যদি এভাবে পরস্পরকে গাইড করতে পারে, পাশে এসে দাঁড়াতে পারে, তার এডুকেশন, তার ক্যারিয়ার, তাদের পথ চলাতে সাহায্য করতে পারে, তাহলে সে ভালোবাসা সত্যিকার অর্থে ব্লেসড। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যা ঘটছে এই বয়সী বয়সন্ধিকালে এসে ভালোবাসার কারণে, সেই কারণে আমি বলবো যে ভালোবাসার জন্য আমার মনে হয় যে তোমাদের কিছু সময় অপেক্ষা করা উচিত, যখন তোমার শুধুই ফোকাস থাকা উচিত তোমার ক্যারিয়ার নিয়ে, এডুকেশন নিয়ে, সেখানেই তোমরা ফোকাস থাকো। ভালোবাসা কেন তোমার জীবনে না, এর জন্য পড়িমড়ি করে ভালোবাসার পেছনে না যাও, বরং অপেক্ষা করতে থাকো, চলতে থাকো, দেখবে যে ভালোবাসা কোনো এক পথের বাঁকে তোমার সাথে দেখা দিয়ে গেছে। সেই ভালোবাসাটাই কিন্তু অনেক বেশি চিরন্তন হয়ে থাকে, সেই ভালোবাসাটাই কিন্তু দারুণ ভাবে পুরো জীবন তোমার সাথে মিশে থাকে। সব ক্ষেত্রে জরুরি না যে জারিন এবং মিলনের মতো আখ্যান তৈরি হবে, মিলনের মতো গল্প তৈরি হবে, ঘটনা তৈরি হবে। অনেক ক্ষেত্রে এই ভালোবাসার মানুষগুলো এই বয়সে যারা ভালোবাসা করে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঝরে পড়তে দেখছি আমরা সমাজে। সেই কারণে কোনোভাবে এই বয়সী ভালোবাসাকে আমরা ওই অর্থে প্রমোট করি না। একদম শেষ মুহূর্তে দুজন দুজনের কাছ থেকে বিদায় নিয়ে নাও, পুরো জীবন তোমাদের কাছে পড়ে আছে। অনেক দারুণ, আমি খুবই খুশি হয়েছি তোমার পছন্দ দেখে জারিন। একবার বললাম আরেকবার বলি, ইটস এ রিয়ার কম্বিনেশন, টাফ গাই, টাফ গাই অফকোর্স উইথ সফট মাইন্ড, এবং জারিন খুব গুছানো একটা মেয়ে হবে তোমার সংসার, আমার বিশ্বাস। ওর মায়ের মতোই হবে, আমার মনে হয় ওর মা এই ধরনেরই কেউ, যে খুব গুছানো একটা মেয়ে হবে তোমার সংসারে, যে তোমার এই টাফনেস বা একটু তোমার বলগাহীন ব্যাপার আছে তোমার মধ্যে, সেটা সারা জীবন থাকবে। এটা পুরুষের মধ্যে একটু থাকলে ভালোই হয় আর কি, একটা বন্যতা যেটা মেয়েরা পছন্দ করে, কিন্তু বেশি আলগা হয়ে যেও না, ঠিক আছে? আর অবশ্যই জারিন তোমার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবে বলেই আমার বিশ্বাস। আর তুমি পাগলের মতো এভাবে ভালোবাসতে থাকো তাকে। আর জারিনের অন্য কোন সৌন্দর্যের কথা বাদই দি, জারিনের চুল এত বেশি সুন্দর, এটা কার কাছ থেকে পেয়েছো? মায়ের কাছ থেকে? অসম্ভব সুন্দর চুল তোমার, এর পছন্দ খারাপ না আসলে। চুলের দিকে তাকায় তো তুমি কয়েক বছর পার করে দেবে, কয়েক জনম তোমার কাছে অবশ্যই ইট ডাজেন্ট মিন এনিথিং, জারিন ইটসেলফ তোমার কাছে অনেক বড় ব্যাপার, রাইট? সো বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার ঠিক আগ মুহূর্তে ভবিষ্যৎ চিন্তা এবং এই তোমার পাগলা ভালোবাসার এই মানুষটাকে উদ্দেশ্য করে কিছু বলে বিদায় নাও।
অবশ্যই, আমি সবসময় আমার ক্যারিয়ারের দিকে সবসময় জন্যই ফোকাস দিই, যে আমি আমার ক্যারিয়ারকে সবচেয়ে সবসময় জন্যই খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্স দিই, এখনো ইম্পর্টেন্স দিই, এবং এই পর্যন্ত আমার রেজাল্টের কখনোই কোনো ব্রেকআপ হয়নি, খুব ভালো আমি রেজাল্ট এখনো করছি। আমার রেজাল্ট বর্তমানে 3.89 সিজিপিএ, আর এভাবেই মানে রেজাল্টটাকে ভালো রাখতে চাই। আর আমি তো আগেই বলেছি যে আমি একজন জাজ হতে চাই, তো এর পেছনে আমার মা তো অসম্ভব রকমের মানে সবসময় যেন ইন্সপিরেশন দিয়ে যায়, তবে আমার হাজবেন্ড মিলন ও সবসময় যেন আমাকে, ও কখনো কোনো কাজে আমাকে কখনো না করে না, যে তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে সেই সব ধরনের কাজ তুমি করো। তো ক্যারিয়ারকে এভাবেই সামনে রাখতে চাই। আর অবশ্যই ও যেহেতু এলএলবি পড়তেছে, তো ও তো বার কাউন্সিল থেকে অ্যাডভোকেটশিপটা তো নিবেই, আর আশা করব কোনো ভালো কোনো আরো আস্তে আস্তে প্রমোশন হবে, ভালো কোনো পোস্টে যাবে এবং গভর্নমেন্ট এমপ্লয়ার হবে। আর আর বলবো যে এভাবেই আমাকে মানে সবসময় ভালোবেসো, আর ইনশাল্লাহ আমরা অনেক সুখে থাকবো, আর সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যেন এভাবেই সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। হ্যাঁ, সুখে এবং শান্তিতে থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। আর ওর একটা খারাপ দিকের কথা আমি একটু বলবো, মানে ও ওভারঅল সব দিক থেকেই ভালো, একটা খারাপ দিক যে সে এক্সপ্রেসটা কম করে, প্রকাশটা কম করে। তো যে কোনো রকমের প্রবলেমে পড়লে ও আমার সাথে শেয়ার করতে চায় না। এই শেয়ারিং জিনিসটা যদি করে আমার সাথে তাহলে মনে হয় যে একটা প্রবলেম দুজন মিলে যদি সলভ করা যায় তাহলে এটা তো আরো ভালো হয়। আমি ওকে কিছু বললাম, এই শেয়ারিং জিনিসটা এই শেয়ার করবো আমার সাথে অনেক বেশি, শেয়ার করলে অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে।
ওকে, এই ছিল জারিন। এবং শেয়ার কেন করে না সেটা আমার মনে হয় আমি কিছুটা হলেও বুঝি, কারণ এই টাইপের ক্যারেক্টার যারা কিছুটা অন্তর্মুখী তারা চিন্তা করে যে পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা আমার উপর দিয়ে যাক, আমি যাকে ভালোবাসি, শুধু জারিনের জন্য না, সে যাদের যাদেরকে ভালোবাসে তার মাকে তার বোনদেরকে বা বাকি বাকি কাছের মানুষজনকে বন্ধুদেরকে, ও পার্থপক্ষে এটাই চেষ্টা করে যে সমস্ত ঝড় আমি একা সামলে নি যতক্ষণ পর্যন্ত আমার সামলানোর ক্ষমতা আছে, যাতে করে এই ঝড়ের ঝাপটা তাদের কাছে না লাগে। এটাই তো আমার মনে হয় নাকি মিলন, এই কারণে হয়তো বলতে চাও না বা বুঝতে দিতে চাও না, বিষয়টা কিরকম? এই কারণে তো চেয়ারে বসি, বুঝো না? সো এটাই আর কি। সো এটা একটা বড় রকমের ব্যাপার জারিন, এটা আসলে অনেকে চেয়ে পায় না, কিন্তু তুমি যেটা বলেছো সেটাও খুব জরুরি, যে শেয়ারিং থাকাটা খুব জরুরি স্বামী স্ত্রীর মধ্যে, যাতে করে অন্তত বুঝতে পারে যে তুমি কোন পরিস্থিতির ভেতর দিয়ে কোন ফেজটা পার করছো এখন। সো এই জিনিসটা তুমি করো এখন থেকে, রাইট? তুমি তাকে বেসামাল হয়ে যায় এমন খবরও দেওয়ার দূর দরকার নাই, কারণ মেয়েদের টেম্পারমেন্ট সে অর্থে খুব বেশি থাকে না। সো যতটুকু না বললেই না, একটু কমিউনিকেশনটা দাও, একটু টাচটা দেয়া, অ্যাটলিস্ট কিসের ভেতর দিয়ে যাচ্ছে এই টাচটা দেয়া, পুরো তাপটা তুমি তাকে নাই বা দিলে সে হয়তো নিজেই সামলে নিলে, এটাও একরকমের ভালোবাসা। তোমাকে অনেক ভালোবাসা দেখেই হয়তো এটা সেটার তাপ থেকে তোমাকে রক্ষা করে চলে সবসময় শেষ মুহূর্তে। এই ভালোবাসার তো তোমার জন্য পাগল সেটা তো বলা যাচ্ছে না, ও তোমাকে ভালোবাসেই, তোমার দেবীকে উদ্দেশ্য করে কিছু বলো।
তাকে উদ্দেশ্য করে বলতেছি এটাই যে তুমি আগাও সামনের দিকে, আমি সবসময় তোমার পাশেই আছি, পিছনে না, জাস্ট পাশেই আছি, তুমি তোমার লক্ষ্যের দিকে আগাও, আমি সবসময় তোমার পাশে থাকবো। আর আমি আমার আম্মুকে অশেষ ধন্যবাদ দেই, তারও কৃতিত্ব আছে তাকে পাওয়ার জন্য, সে সবসময় আমাকে সাপোর্ট করত, আমার বড় আপা সাপোর্ট করত। আর সবাইকে একটু থ্যাংক জানাইতেছি, আমার ফ্রেন্ড সার্কেল সজীব ভাই, জিপসি, আর কালাচাঁদপুরের কিছু ফ্রেন্ড, তারা আমাকে অনেক ইন্সপায়ার করছে। তারা
সবার নাম নিও না, তাহলে আমার একটা প্রোগ্রাম করা লাগবে, 2,500 বন্ধু তোমার?
না না,
কম সেট
ক্লোজ।
আচ্ছা ক্লোজ।
তারা আমাকে ওই কখনো যদি কেউ অন্য কিছু বলতো খারাপ রাস্তার দিক, তো সবসময় তারা অ্যাভয়েড করতে, মানে এগুলো থেকে বারণ করতে যে এগুলো ঠিক না, এটা সেটা, তো তাদের জন্য আমি খারাপ রাস্তা যাইতে পারি নাই, তো তাদেরকেও থ্যাংকস। আর সবচেয়ে বড় থ্যাংকস তাকে আবারও দিতেছি যে তার জন্য আমার পড়াশোনা এখন
পর্যন্ত জীবনটা ট্র্যাকে আছে,
হ্যাঁ এখন পর্যন্ত আশা তার জন্য, আমারও কৃতিত্ব। তো তুমি আমাকে হেল্প করো সামনে যাতে আমি বড় কিছু হতে পারি, এতটুকু।
এখনো তো ব্লাশিং করতেছে সরাসরি বলতে, হোয়াটএভার, ভালো থেকো তোমরা, অনেক সুখে থাকো।
এখানে এই অনুষ্ঠানে আসার পেছনে আমার, মানে যারা সবচেয়ে বেশি আমাকে ইন্সপায়ার করেছে, প্রথমত আমার মা, আমার সাউথ ইস্ট ইউনিভার্সিটি দুইটা ফ্রেন্ড রোমানা এবং মুন্নি, আর আমার ছোট বোনের মতো একদম আমার ননদ সনিয়া আক্তার, ও অনুষ্ঠানটা শুনছে, তো ওদেরকে অশেষ অশেষ ধন্যবাদ।
ওকে, রোমানা মুন্নি, রোমানা মুন্নিকে অনেক ধন্যবাদ। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, রাইট? ইউনিভার্সিটির বাগিস তোমরা পাঠিয়েছিলে, সোনিয়াকেও ধন্যবাদ যে হচ্ছে ছোট বোন আমাদের মিলনের, এবং ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি তোমার মাকে। তোমার মা অনেক আধুনিকা একটা মহিলা, এবং আমি খুশি যে এরকম আধুনিকা একজন মহিলা আমার প্রোগ্রাম শুনে, রাইট? এটা সত্যি আমার জন্য অনেক বেশি আনন্দের। আচ্ছা, আমি অনেক বড় ফ্যান আপনারও, যে আপনি বুঝেন যে কিভাবে অ্যাকচুয়ালি এখনকার যুগে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হয়, কিভাবে তাদের বন্ধু হতে হয়, কিভাবে প্রয়োজনে অপ্রয়োজনে তাদের পাশে থাকতে হয়, কিভাবে সমস্ত কিছুর সাথে যখন প্রয়োজন পড়ে তখন কম্প্রোমাইজ করতে হয়, কিভাবে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, কিভাবে পৃথিবীটাকে লিড করতে হয়, এই জিনিসগুলো আপনার ভেতরে আছে বিধায় তারই ঝলক আমরা এখান থেকে দেখতে পেয়েছি। বেঁচে গেছে একটি মেয়ে, তার জীবন, তার স্বপ্ন, বেঁচে গেছে একটি ছেলে। কারণ ওই সময় যদি আপনি একটু স্বার্থপরের মতো হতেন যে না কি দরকার ওই ছেলের সাথে এখন কথা বলা, একটু যদি বেশি স্বার্থপর হতেন যে ওকে বাঁচাতে গিয়ে পাছে আমার মেয়েটা আবার ধ্বংস না হয়ে যায়, সো আগুনের দিকেই কিন্তু আপনার মেয়েকে এগিয়ে দিয়েছিলেন ভিতরে একটা সাহস নিয়ে, যে অবশ্যই মনে হয় পক্ষান্তরে ছেলেটিরও ভালো হবে, আমার মেয়েটাও ভালো থাকবে। এরকম গ্যাম্বলিং, এরকম সাহস হয়তো ওই জায়গাতে কেউ দেখাবে না। সেই জায়গাতে আপনি এই কাজটা করেছিলেন বিধায় ছেলেটি হয়তো ফিরে আসতে পেরেছে, ঠিকঠাক ভাবে এখন সামনের দিকে এগুতে পারছে এবং ফাইনালি আপনার মেয়েও ভালো আছে এবং সেও তার স্বপ্নের কাছাকাছি এগিয়ে যাচ্ছে। এই এই বিষয়গুলো সত্যি আমাকে দারুণভাবে আলোড়িত করেছে এবং আমি খুশি হচ্ছি এটা জেনে যে তোমার মা আমার আমাদের প্রোগ্রামের সাথে কানেক্টেড থাকে। আমিও তোমার মায়ের অনেক বেশি ফ্যান। আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। বিদায় নিচ্ছে বন্ধু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুধু দোয়া করি, অনেক অনেক বেশি দোয়া করি তোমরা নিরাপদে থাকো, কোন ঘৃণা বা কোনো কষ্ট দিয়ে কোনো ভালো কিছুর আসলে দেখা মেলা ভার, সবাই শুধুই ভালোবাসা দিয়ে গোটা পৃথিবীটাকে সমাজটাকে বড় বেশি অভাগায় দেশটাকে বাঁচিয়ে রাখো, শুধুই ভালোবাসা হোক একমাত্র উপজীব্য, এই প্রার্থনা আজ শেষ করছি। আমাদেরকে ভালো লাগার একমাত্র উপলক্ষ দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের এই টাইগাররা, আপকামিং দিনগুলোতে যে ম্যাচগুলো আসছে অনেক দোয়া করছি যে ভালো লাগার জন্য মুখিয়ে থাকছে বাংলাদেশের 16 কোটি মানুষেরও বেশি, তাদের জন্য আসলে ভালো লাগার উপলক্ষ যে একেবারেই কমে গেছে, শুধুই কষ্ট, শুধুই দুর্ঘটনা, শুধুই অ্যাবিউজ যেগুলো আমাদের চোখ প্রতিদিন দেখতে হচ্ছে সবকিছুর পেছনে ফেলে দিয়ে এই একটা উপলক্ষ হয়তো কিছুটা ভালো লাগার তৃষ্ণা মেটাচ্ছে আমাদেরকে। সো আরো বড় বড় কিছু উপাখ্যান তৈরি করুক বাংলাদেশ ক্রিকেট টিম, সেই স্বপ্নে বিভোর থাকলাম। বিদায় নিচ্ছি আজ, সামনের সপ্তাহে আবার কথা হবে সে প্রত্যাশায়। বিদায় বন্ধু।
সময়টাও শেষ হয়ে গেল আর এখন ঘড়িতে সময় রাত 1:32। তো আজকের মতো তো আমাকে বিদায় নিতে হচ্ছে, আর এতক্ষণ যারা আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন ফেসবুকে এবং 1626 তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। এবং এত কমেন্ট এবং এত SMS আমি পড়তে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু নেক্সট টাইম, নেক্সট বৃহস্পতিবারে অবশ্যই আমি চেষ্টা করব সবার কমেন্ট এবং SMS পড়ার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাঁক FM এর সঙ্গে থাকবেন এবং অনেক বেশি বেশি ভালোবাসবেন সবাইকে। শুভরাত্রি।
সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, তাতেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তো ফিরিয়ে দিলাম, আমার সারাটা দিন।
This track was downloaded from FusionBD.com.